This track was downloaded from FusionBD.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। বুধবারের রাতে আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং সঙ্গে আছে আরজি কিবরিয়ার টিম, শাকিল, সাফরিন, খালিদ এবং লোবান। পাঁচজনের এই টিম মেম্বার নিয়ে আমরা শুরু করছি হ্যালো 8920। দেশ এবং দেশের বাইরে ঢাকা, চিটাগং, কক্সবাজারের যেসব বন্ধুরা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান রেখেছেন তাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন এখানে যে ধরনের গল্পই হোক না কেন, জীবন কেন্দ্রিক যে কোনো গল্পই আমরা প্রচার করে থাকি। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসেন এবং আসার পর তাদের জীবনের গল্পগুলো অকপটে বলেন। সেই সব জীবনের গল্পগুলো কখনো আমাদের কাদায়, কখনো আমাদের হাসায় এবং আমাদের জীবন চলার পথে বিভিন্ন জ্ঞানে, বিভিন্ন উপদেশে, বিভিন্ন ভাবে আমাদেরকে সমৃদ্ধ করে। আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 কোনো সিলেবাস মেইনটেইন করে না, যে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র আনন্দের কিংবা শুধুমাত্র দুঃখের কিংবা শুধুমাত্র বেদনার, এসব কোনো সিলেবাস মেইনটেইন করে হ্যালো 8920 তে জীবনের গল্প প্রচার করা হয় না। কিংবা এটিও মাথায় রাখা হয় না যে একটি জীবনের গল্পে প্রথমে খুব সাসপেন্স থাকবে, মাঝখানে অনেকগুলো ক্লাইম্যাক্স থাকবে, শেষে গিয়ে খুব ভালো এন্ডিং থাকবে নাটক কিংবা সিনেমার মতো। আমরা চিন্তা করি দিস ইজ আ গ্রেট রিয়েলিটি শো, এখানে জীবন যেরকম সেভাবেই আমরা তুলে ধরবার চেষ্টা করি। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের গল্প বলবেন। তবে আপনাকে প্রথমে যেটা বলতে চাই, হ্যালো 8920 তে এসে আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প বলা যেতে পারে আপনিও আসতে পারেন। একটা বিষয় শুধুমাত্র খেয়াল রাখবেন যে আপনার জীবনের গল্প থেকে আমরা যদি চাই তাহলে কোনো লেসন আছে কিনা। হ্যালো 8920 তে আসার জন্য নিয়মটি হচ্ছে দুইভাবে। প্রথমত একটি ফোন নাম্বার, একেবারে ডেডিকেটেড একটা ফোন নাম্বার রয়েছে আমাদের হ্যালো 8920। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন যে জীবনের গল্পটি আপনি বলতে চান, সেটা সারাংশ মাত্র দুই মিনিটে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যে ফেসবুকটিতে এই মুহূর্তে প্রায় 230,000 মতো মেম্বার রয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আরেকটি উপায়ও আপনি আমাদেরকে খোঁজ করতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি অনেকগুলো পেজ পাবেন। কিন্তু লক্ষ্য রাখবেন যে পেজটিতে কেবলমাত্র 230,000 মতো মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, প্রথমে তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। আপনি আপনার নামটা একটু বলবেন।
আসসালামু আলাইকুম, আমি রাইক ফাইরোজ।
আপনি রাইক ফাইরোজ, আমরা অনুষ্ঠানের স্বার্থে আপনাকে রাইক বলে সম্বোধন করব। ফ্রেন্ড আপনাকে কি নামে ডাকে?
রাইক নামে সবাই
রাইক। আচ্ছা রাইক, হ্যালো 8920 সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করে থাকি যে হ্যালো 8920 শোনা হয় কিনা। আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে উত্তরটা নাই পাবো, কারণটা আপনার জীবনের গল্প শুনলেই লোকজন বুঝে যাবে যে আসলে কেন আপনি রেডিও শোনেন না কিন্তু হ্যালো 8920 শোনেন না।
শোনা হয় না এইভাবে কখনো,
শোনা হয় না কখনো। ওকে ফাইন, কিন্তু আমরা আপনার জীবনের গল্প শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। আর আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কি করেন, কি পর্যন্ত পড়াশোনা করেছেন, একটু বেসিক আইডিয়া গুলো।
আচ্ছা, আমি বাংলাদেশ মেরিন একাডেমির 46 ব্যাচের একজন ডেক ক্যাডেট। আমি বর্তমানে মানে গত 4 তারিখ পর্যন্ত আমি মোটর ভেসেল হোপ, যেটা গত 4 তারিখে আন্দামান সাগরে দুর্ঘটনায় পতিত হয়, সেখানে ডেক ক্যাডেট হিসেবে কর্মরত ছিলাম। ঠিক ডেক ক্যাডেট বলতে এখানে যা বোঝা, আমরা ক্যাডেটশিপ করি যা 1 বছর, এটা অনেকটা ইন্টার্নশিপের মতো, প্রশিক্ষণ নবিশ কর্মকর্তা হিসাবে 1 বছর থাকতে হয় জাহাজে। আমি সেখানে ওই ডেক ক্যাডেট হিসেবে কর্মরত ছিলাম।
চমৎকার, এবং আমরা যতদূর জানি আপনার রেজাল্ট খুব ব্রিলিয়ান্ট, আপনি খুব স্টুডেন্ট হিসেবে খুব ব্রিলিয়ান্ট।
জি, আমি বিএফ সাইন কলেজ ঢাকা থেকে ম্যাট্রিক এবং ইন্টার পাস করি জিপিএ 5 নিয়ে।
ভেরি গুড, কংগ্রেচুলেশন। ওকে প্রিয় শ্রোতা, গল্পের শুরুতেই আপনারা একটু টাচ পেয়ে গিয়েছেন যে আজকের জীবনের গল্পটা আসলে কোন বিষয়কে কেন্দ্র করে। দৈনিক প্রথম আলোতে 5ই জুলাই শুক্রবার একটা খবর আমরা পেয়েছিলাম যে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজি ডুবে নিখোঁজ 11 জন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে, হ্যাঁ সাগরটার নাম হচ্ছে আন্দামান সাগর, সেখানে বাংলাদেশি পতাকাবাহী এমভি হোপ জাহাজের নাম ছিল এমভি হোপ, কাত হয়ে আংশিক ডুবে যায় এবং জাহাজের 6 জন নাবিককে পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়। এবং সেই দিনের খবর মতো সর্বশেষ খবরে পাওয়া গিয়েছিল যে 11 জন নিখোঁজ রয়েছেন। ছয়জনের পরও আরও দু একজন উদ্ধার হয়েছিলেন, তাদের মধ্যে আজকে একজন হচ্ছেন আমাদের আজকের হ্যালো 8920 অতিথি রাইক। রাইকের জীবনের গল্পে আমরা ফিরে যাব এবং অবশ্যই সেই সাগরে সে কিভাবে বেঁচেছিল সেটাই হচ্ছে আজকের গল্পের মূল আকর্ষণ। ওকে, আমরা আপনার জীবনের গল্পটা শুরু করতে চাই, আপনি কোথা থেকে শুরু করবেন?
ছোটবেলা থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমার জন্ম যশোরে, আমার বাবা এয়ারফোর্স অফিসার ছিলেন, বর্তমানে রিটায়ার করেছেন। আমাদের তখন পোস্টিং ছিল যশোর ক্যান্টনমেন্টে। আমার জীবনের ম্যাক্সিমাম সময় এই ঢাকা যশোর পোস্টিং এর কারণে করে কেটেছে আর কি। আমার ছোটবেলায় বড় হওয়া যশোরে ছিলাম, স্কুল কলেজ আমার ঢাকা শাহিনে, আর যশোরেও পড়াশোনা করেছি আর কি।
ওকে,
ছোটবেলার কথা বলতে গেলে প্রথমে আসে আমার স্কুল, যেটা যতদূর মনে পড়ে আর কি, তার আগে তো আসলে কারোর মনে পড়ে না। স্কুল, আমার প্রথম স্কুল ছিল আপনার বিএফ রায় কলেজ যশোর, কেজিতে ভর্তি হই আমি। তো সেখানকার একটা ছোট্ট ঘটনা।
জি প্লিজ, আপনি আপনার মতো করে বলুন, রিল্যাক্স। ওকে,
তো আমার ছোটবেলা একটা ভয় ছিল কি, যে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে, যেটা হয় আর কি, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চাদের একটা এক্সাইটমেন্ট থাকে যে স্কুলে ভর্তি হতে যাচ্ছি, কি হবে না হবে, স্কুল স্কুল কেমন। তো আমার মনের মধ্যে একটা ভয় থাকতো কি, যে টিচাররা মনে হয় পিটায় স্কুলে, স্কুলে গেলে মনে হয় মার খেতে হয়। তো মনের মধ্যে ভয় ছিল। সেটা হলো কি, এটা প্রথম বছরের ঘটনা আর কি। প্রথম বছর আমার তখন 4 বছর বয়স, তখন স্কুলে যাওয়ার বয়স হয়নি এক্স্যাক্টলি, তখন নর্মালি 5 বছর বয়সে বাচ্চা স্কুলে পড়ছে। তো আমি পারতাম তখন মোটামুটি পড়াশোনা, সরিয়ে সরাই এবিসিডি যেগুলো পারে বাচ্চারা, এগুলো মোটামুটি পারতাম আর কি। তো আমি স্কুলে যেদিনকে ভর্তি পরীক্ষা, খুব এক্সাইটেড, সবার আগে গেছি আর কি মামার সাথে ভর্তি পরীক্ষা দিব, তো এক্সাইটেড যে বসলাম, ভালো কথা। তো আফসা আফসা স্যার মনে পড়তেছে আর কি, যদ্দূর টিচারদের যখন প্রথম দেখলাম খাতা দিতে আসলো, আমি হাও মাও করে কান্নাকাটি শুরু করলাম। মারামারি শুরু হয়ে যাবে এখনই। তো অ্যাজ ইউজুয়াল যখন বাচ্চারা পরীক্ষা হলে এরকম কান্নাকাটি করে, আস্তে করে নিয়ে বাইরে বের করে দেয়, তো আমাকে নিয়ে বের করে দিল। এটা যেটা কনসিকুয়েন্স হলো, সেটা হলো আমার সাথে, আমার দেখা দেখি কান্নাকাটি করে আরো 10-15 বাচ্চা লাইন ধরে আমার পিছু ধরে আসে। একটা সংক্রামক রোগ,
শিয়ালের মতো। শিয়ালের কাহিনী সে জানে, একটা শিয়াল হুক্কা হুয়া করলে সবগুলো একাধারে করতে থাকে।
আমি তো নিজে ভর্তি হলামই না, আর 10-15 বাচ্চা ভর্তি হলো না। যাই হোক, এইভাবে তো পরের বছর আমি আবার স্কুলে ভর্তি হতে গেলাম। তখন আমার বয়স হয়েছে আর কি স্কুলে ভর্তি হওয়ার। গেলাম যখন, তখন আমার পরীক্ষা হলে আমি ভয় পাচ্ছি, যাইতে না আমি কান্নাকাটি করতেছি। আমার আব্বু তখন কি করলেন, তখন দেখতেছে যে এইভাবে প্রতি বছর কি আর কান্নাকাটি করে স্কুলে তো দেওয়া লাগবে। তখন আমার আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে আমার পরীক্ষা আলাদা ভাবে নিল। আমাকে ধরেন টিচার এসে বলতেছে যে তুমি এ লিখতে পারো, হ্যাঁ পারি, তো এ লিখতেছি, হ্যাঁ এ লিখলাম, বি লিখতে পারো, বি লিখলাম, এভাবে এভাবে নিয়ে তারপর আমাকে কোয়ালিফাই করলাম, আমি স্কুলে ভর্তি হলাম আর কি। আমি স্কুলে ভর্তি হওয়ার ঘটনা। তারপরে আমি স্কুলে ভর্তি হওয়ার পর আমি স্কুলে ভয় পেতাম খুব, যেতে আমার ধরেন যে আমার মা থাকা লাগতো। আমাদের স্কুলের রুমটা ছিল কাঁচের ঘরে, মানে চারপাশে কাঁচ আর কি, দেয়াল না। তো আমার মা বাইরে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় থাকলে আমি ক্লাস করতাম, মাকে না দেখলে কান্নাকাটি শুরু করতাম ক্লাসে। খুব ভীত টাইপের ছিলাম আর কি। এইভাবেই আর কি আমার স্কুল লাইফ,
স্কুল জীবনটা শুরু
হলো আর কি। তারপরে আমরা ঢাকায় চলে আসি আর কি। এর মাঝে একটা ঘটনা আর কি, সেটা হচ্ছে আমার লাইফে প্রথম বন্ধু, বন্ধু বলতে যেটা আমরা বুঝি আর কি। আমি অনেক ফ্রেন্ড, মানে ফ্রেন্ড বলতে খেলার সাথী যেটা বলে, অনেক ছিল সবার সাথে আমাদের আশেপাশে কোয়ার্টারে। কিন্তু এখানে আমার বন্ধু বলতে আমি যেটা প্রথম বুঝছি লাইফে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, তার নাম সিফাত।
সিফাত, ওকে।
অনেকদিন কন্ট্যাক্ট ছিল না তার সাথে, কিছুদিন আগে যোগাযোগ হয়েছে আর কি। সে এখন হাজি দানেশ ইউনিভার্সিটিতে পড়ছে, দিনাজপুরে বিবিএতে। আচ্ছা, তো তার সাথে অনেকদিন পরে যোগাযোগ। আমি জীবনে প্রথম বন্ধু বলতে যেটা বুঝছি সেটা ছিল সে আর কি। আর ব্যাপারটা এমন ছিল যে আমরা যেদিনকে ঢাকায় চলে আসবো, যশোর থেকে আমরা পোস্টিং হয়ে গেছে ঢাকায় চলে আসবো, তখন কতই বা বয়স, 7-8 বছর বয়স ম্যাক্সিমাম। আমার মনে আছে দেখা করতে আসছিল, তো ও কাঁদতেছিল আমি তো চলে যাবো, তো আমারও তো কিছু ফিল হয়নি। আমাকে কি একটা গিফট দিয়েছিল, আমার ঠিক মনে পড়তেছে না, কি একটা গিফট দিয়েছিল, যাই হোক, তো তখন তো ফিল করিনি। পর বাস ছাড়ার পরে আমি খুব কাঁদছিলাম, মানে তখন ওকে আমি প্রথম যে ফ্রেন্ডের ফিলিংসটা ওর থেকে পাইছি আর কি, মানে বন্ধু বলে কি জিনিস। তো এইভাবে গেল আমার ছোটবেলা, এইভাবেই যাচ্ছে। তার মাঝখানে একটা ঘটনা শেয়ার করব, সেটা হচ্ছে আমার ছোটবেলায় বাসায় মার খাওয়ার কাহিনী আর কি। একটা
সবারই থাকে, আপনি সংকোচ এবং লজ্জা দূর করে আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই
না। এখন আচ্ছা বলছি, সেটা হচ্ছে আমি তখন নতুন সাইকেল চালানো শিখছি এলাকার ছেলেদের সাথে, তখন সাইকেলে আমাদের খুব রেস চলে আর কি, মানে আমরা একজন একজনের সাথে রেস লাগাই। তো বাসায় ওদিনকে একদিনই মেহমান আসবে সম্ভবত, তো আমার আম্মা বাইরে যেতে নিষেধ করলো, বাট আমি কথাবার্তা গেলাম, সাইকেলে রেস লাগালাম। আমাদের ওখানে রাস্তার পাশে একটা ড্রেন, ঠিক না, খালের মতো ছিল, বেশ লম্বা, বর্ষাকালে খালের মতো লাগতো এমনি নর্মালি ড্রেন ময়লা পানির। তো আমি রেস লাগাতে যে আমি ওখানে আর কি পড়ে গেলাম আর কি, সাইকেল নিয়ে ওখানে আমার কাছে আর কোনো উপায় নাই, ড্রেনের পানিতে পুরো কাদা ময়লা। তো ওই অবস্থায় বাসায় আসলাম, মনে করলাম যে বাসায় হয়তো সিম্প্যাথি পাবো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে
আসছি,
আচ্ছা, কিন্তু মার খেলাম আর কি, মায়ের তো দিলই, কিন্তু পরে সুন্দর মতো গোসল টোসল করে মা আর কি ফিটফাট করলো আর কি।
আমার পেছনে ছিল আমার বোন, খুব ছোট, একদম ছোটবেলাতে ঠাকুরগাঁয়ে যখন থাকি, ওই সময় দেখা গেল যে হঠাৎ করে বাচ্চা খেলাধুলো করছিল, ওই জায়গাটা এসে সাইকেল ব্রেক করে সাইকেলটাতে বাচ্চাটার মাথার উপর পড়ে গিয়েছিল সাইকেলটা,
এবং তারপর
না না আমার বোন আমার পেছনে ছিল সাইকেলে, পড়ে যাওয়ার পরে ওনার বাচ্চার তো মাথা ফুলে গেল, তারপরে বাড়িতে চলে আসলো কমপ্লেন। আসার পরে ওই দিন আব্বু আমাকে ঠাস ঠাস করে, এবং আমি ভেবেছিলাম যে আমার উপর সিম্পাথি দেখাবে, কারণ সাইকেল পড়ে গেছে, আমি নিজেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মার তো খেলাম ঠিক তার কিছুক্ষণ পরে, আবার আদর করে মানে চকলেট কিনে দেওয়া থেকে শুরু করে। হ্যাঁ, তো ওই দুটো দিন মার খেয়েছিলাম আমার বাবার হাতে, এবং তার মধ্যে একটা দিন হচ্ছে আমার এই দিন, দুটো দিন, আরেকটা দিন কাহিনী হচ্ছে মানে চা খাওয়া নিয়ে। যাই হোক, সেটা যদি আপনার গল্পের সাথে মিল পাই তাহলে হয়তো বলবো। তারপর
তারপরে আমরা চলে আসলাম ঢাকায়। ঢাকায় আমাদের বাসা তখন ছিল হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে কুর্মিটোলায় কোয়ার্টারে, ওইখানে মনে হয় যে আমার ছোটবেলার বেস্ট লাইফটা ওইখানে কাটছে, আমার দুরন্তপনা যেটাকে বলে আর কি, ওখানে খেলাধুলা, স্কুল, ফ্রেন্ডস সব একসাথে, মানে খুব ভালো সময়টা কাটছে আমার। তখন আমার মনে আছে যে 99 তখন ওয়ার্ল্ড কাপ হয়েছে, তখন প্রচুর ক্রিকেট খেলতাম আমরা, মানে দিন রাত খালি ক্রিকেট, বাসায় মার খাইতেছি কিন্তু কোনো ইয়া নাই, মানে আক্ষেপ নাই, দিন রাত ক্রিকেট খেলতেছি, স্কুল বন্ধ সকালবেলায় বেরো যাচ্ছি, বিকালবেলায় ক্রিকেট খেলতেছি,
জি
এরকম আর কি খেলাধুলা। আপনার আমার বন্ধুদের সাথে সবচেয়ে ভালো সময়টা ওখানে গেছে স্কুল লাইফটা। তো এইভাবে আস্তে আস্তে প্রাইমারি স্কুল পার হয়ে হাই স্কুল, এর মধ্যে আমরা আবার যশোরে গেলাম, আবার ঢাকায় আসলাম পোস্টিং এর চাকরিতে, যেটা হয় আর কি। তারপরে আমি ঢাকায় আসলাম হচ্ছে আপনার 2002 তে আমরা ব্যাক করলাম ঢাকায়, তখন আমাদের বাসা আবার মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট। এর আগ পর্যন্ত আমার লাইফটা অনেকটা স্মুথ ছিল, আমার কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই, আমি আমার মতো যাচ্ছি, গড্ডার লেখা প্রবাহ যেটাকে বলে। ওই সময় এসে আমার লাইফটা মনে হলো যে আস্তে আস্তে কঠিন হচ্ছে, সেই স্কুল আমি তখন আমার তেজগাঁ সাইনে ভর্তি হয়েছি, আর বাসা মিরপুরে, সেই সকাল 6টার সময় বের হচ্ছি, রাত আস্তে আস্তে দুপুর 3টা বেজে যাচ্ছে, এসে আবার টিচারের কাছে পড়া, মানে সন্ধ্যা হইতে হইতে আমি একেবারে হয়রান, অন্যরকম একটা লাইফ শুরু হইলো আর কি, টাফ একটা কষ্ট। তো এভাবে এক বছর পরে আমরা চলে আসি আমাদের বাসা তখন নাখালপাড়ার এদিকে, ম্যাট্রিক ইন্টার পরীক্ষা ওখান থেকে পাশ করা, হাই স্কুল পার করে যখন ক্লাস 9-10 উঠলাম, তখন আমার বলে না যে পাখা গজায়, ওই যে পাখা গজানো শুরু হইলো আর কি 9-10 এ। এটা তো কাউকে কখনো বলা হয়নি, বাবা মা জানে না, এখানেই বলতেছি। ওইখানে গিয়ে মানে স্কুলে ক্লাস ঠিক মতো করতাম না, বাঙ্ক করা যেটা আর কি, বাঙ্ক করে এদিক ওদিক ঘোরাঘুরি করা, শয়তানি বদমাইশি যত প্রকার আছে সব ওইখানে শুরু করলাম আর কি।
এই বয়সটা তো ইনফ্যাক্ট হয় সবারই, হয় কম বেশি বয়সন্ধিকালের একেবারে প্রথম দিকের স্টেজ।
হ্যাঁ, তারপর পড়াশোনার কথা, তো আমার স্কুলের একটা ছোট একটা ঘটনা বলবো আপনার। তখন ক্লাস 9 এর ফার্স্ট টার্ম পরীক্ষা, রেজাল্ট দিল, তো হায়ার ম্যাথ ছিল আমার ফোর্থ সাবজেক্ট, হায়ার ম্যাথে 20 পাস, আমি 19 পাইলাম, আমি তেমন পাত্তা দিলাম না, ধর 19 পাইছি তো কি হয়েছে, ওই তো ফোর্থ সাবজেক্ট, এটা পাস করলে কি ফেল করলে কি। তো আমার ফ্রেন্ডরা যারা এরকম ধরেন 18-19 পাইছে, মার্কশিট ছিল হচ্ছে আমার ইয়ার কাছে, আমাদের ক্লাসের যে ক্যাপ্টেন ছিল তার কাছে, তো ওরা যে বলতেছে দোস্ত একটা মার্ক দুইটা মার্ক দিয়ে দে, গ্রেস দিয়ে দে, তো একটা দুইটা মার্ক গ্রেস দিয়ে দিচ্ছে, সবাই পাস করে দিচ্ছে। আমি যে বললাম না ধুরোর কাছে যে কি রিকোয়েস্ট করবো, এত আমি তো এমনি পাস করছি, আমি তো সবগুলো তো পাস করছি, ক্লাসে সবাই ফেল করে, তখন ফার্স্ট টাইম ওঠে নর্মালি সবাই ফেল করে। তো রেজাল্ট দেওয়ার দিন কি হলো, রেজাল্ট দেওয়ার দিন আমার রেজাল্ট কার্ড আর দেয় না, রেজাল্ট কার্ড দেয় না, আমার গার্জিয়ান এসে আমার রেজাল্ট কার্ড নিয়ে যেতে হবে। আমার তো মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো, এটা কি হল, আমি জীবনে কোনো ফেল করিনি, এখন ফেল করবো বাসায় যে বলবো এই কথা যে আমি ফেল করছি, এটা কি অবস্থা হইল, এখন কি আর করবো বাসায় যে বললাম, বাসায় তো আমাকে মানে হাত দিয়ে আর মারে না, তখন মুখ দিয়ে মারা শুরু করলো আর কি।
হ্যাঁ মানে বকাছকা দেয়া।
হ্যাঁ বকাছকা। আমার মানে বাবার তো কথা, এই আমার টাকা পয়সা নষ্ট করতেছে, পড়াশোনা কিছু করতেছে।
বাবা তো শুধু টাকা নিয়ে চিন্তা করে, টাকা পয়সা রোজগার নিয়েও চিন্তা, খরচ হয়ে গেল যদি ঠিক মতো কাজে না লাগে সেটা নিয়ে চিন্তা।
মানে খুবই অপমান লাগছিল আমার তখন, যে আমি ফেল করলাম, জীবনে কোনো ফেল করিনি, পড়াশোনা খুব বেশি করতাম না, কোনো ফেল করিনি, আমি ফেল করলাম এটা। তারপর থেকে আস্তে আস্তে পড়াশোনা শুরু করলাম।
Failure is the pillar of success.
তারপরে আমি ক্লাস 10 পাস করলাম, ম্যাট্রিকে আর কি জিপিএ 5 পেলাম আর কি। তারপরে আবার ইন্টারে ওই কলেজেই ভর্তি হলাম। ওই সময় আর আমি আর পড়াশোনা ছাড়া কিছু ভাবিনি, ওই সময় কন্টিনিউ পড়াশোনা করে গেছি, আমার জিপিএ 5 পেলাম আর কি। স্কুলের ছোট আরেকটা ঘটনা শেয়ার করব। স্কুলে তখন ওই যে 9-10 ওই সময় পড়াশোনা করি না কিছু না, তো একদিনকে ফাইজলামি করতেছে আমার একটা ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের ওকে নাম হচ্ছে জায়ান, জায়ান ফিদানুর। তো জায়ানকে আমরা তিন চারজন ইয়ারকি ফাইজলামি করতে করতে আমরা হাতাহাতি হয়ে গেল, মারামারি ক্লাসের মধ্যে। তো হাতাহাতি করলাম কি, আমরা দুই তিনজন মিলে পিটাইলাম ওকে। পিটানোর পর এটা আবার কে না কে দেখে ফেললো, দেখে ফেলে আমাদের খুব কড়া একটা টিচার ছিল আমাদের সায়েন্স স্কুলের, ম্যাডামের কাছে খবরটা চলে গেল আর কি। ওকে মারলাম, ভালো কথা, মেরে টেরে করলাম কি, ওর চশমা পড়তো, বাট ও আবার চশমা ছাড়া দেখে না কিছু।
আচ্ছা
মারছিতে মারছে চশমা লুকিয়ে রাখছে, সে পুরো অন্ধ। এখন ম্যাডাম ডাকলো, ডাকার পরে এখন বলতেছে যে তোমরা এরকম মানামারি করছো, যা তোমরা গার্জিয়ান নিয়ে আসবে কালকে। আচ্ছা ভালো কথা। এখন ম্যাডামের একটা কথা, ছোট এই কথাটা কখনো ভুলবো না, সবসময় মনে পড়ে, যে ম্যাডাম বলছিলেন যে ছেলেদের কাছে যেটা খেলা, ব্যাঙের কাছে সেটা হচ্ছে মৃত্যু। তোমরা চশমাটা নিয়ে লুকিয়ে রাখছো, চশমা ছাড়া দেখতেছে কিভাবে, তোমরা ভাবতেছো একবার, মানে ও হচ্ছে ব্যাঙ আর আমরা হচ্ছে ছেলে। কথাটা সবসময় মনে থাকবে আর কি। তো এইভাবে আর কি স্কুল কলেজ এইভাবে বার হলো আর কি, মোটামুটি স্মুথ।
চমৎকার একটা শৈশব, এবং বলা যেতে পারে যে খুব ভালো কিছু মধুর স্মৃতি, এবং আপনি নামগুলো মনে রেখেছেন। আমার স্কুল কলেজের ফ্রেন্ডদের যদি নাম বলতে বলা হয়, চার পাঁচ
না, আমার এখনো যোগাযোগ আছে, আমার স্টিল স্কুল। আর ফেসবুকের যুগে তো মনে করেন যে,
হ্যাঁ রিয়েলি ফেসবুকের যুগটা তো ইনফ্যাক্ট আপনাদের সময়টা থেকেই শুরু হয়েছে, খুব বেশি দিন যেমন শুরু হয়নি। আমাদের যুগটা যেরকম ছিল, আমাদের জেনারেশনটা তিনটা জিনিস পেয়েছে, একটা হচ্ছে চিঠি পেয়েছে, টেলিগ্রামও পেয়েছে প্রথম দিকে কিছু অল্প স্বল্প টেলিগ্রাম, এবং তারপরে চিঠির যুগ, তারপরে ফেসবুক। ফেসবুক তো খুব বেশি দিন আসে
না, বেশি দিন না, 5-7 বছর।
আমি যখন কলেজে পড়েছি তখন ফেসবুক ছিলই না ইনফ্যাক্ট। যাই হোক, আমরা আসতে চাই তারপরের গল্পে। হ্যাঁ তারপর,
তারপর মেরিন একাডেমিতে ভর্তি হওয়া, যেটা
ওকে মেরিন একাডেমি ভর্তি হওয়ার পার্টে আমরা জানবো সবকিছু। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের জীবনের গল্পটা কোন বিষয়টাকে কেন্দ্র করে। ও যে ফিরে এসেছে, ওর জীবন আজকে এই স্টুডিওতে নাও থাকতে পারত এবং হারিয়ে যেতে পারত সমুদ্রের বক্ষে, কিন্তু তারপরও মানুষ কতটা অদম্য সাহস থাকলে, মানুষ কতটা স্বপ্ন থাকলে কিভাবে ফিরে আসে, সেই গল্পটা আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এ পর্যায়ে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আমাদের একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে রাইককে নিয়ে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 ফ্যান কিংবা মেম্বার, যেটাই বলি না কেন সেটা হয়ে যাবেন। হ্যাঁ তারপর রাইক।
আচ্ছা ইন্টার পাস করার পরে নর্মালি আমাদের দেশের ছেলে মেয়েদের সবারই একটা পার্টিকুলার কোনো স্বপ্ন থাকে, যে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ সবার একটা ইয়া থাকে। তবে আপনি হয়তো বা বলতে শুনবেন না যে কেউ বলবে যে আমি নাবিক হব, আমি জাহাজে যাবো, এরকম খুব কম লোকই এরকম। আমারও জাহাজে যাওয়ার তেমন কোন ইন্টেনশনই ছিল না, কিছুই না।
বাবা তো এই লাইনে ছিলেন,
বাবা এয়ারফোর্সে ছিলেন,
বাবা এয়ারফোর্সে ছিলেন, ওকে
এয়ারফোর্সে ছিলেন। এই ধরনের আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ নাই বলতে পারেন, আমি তেমন একটা জানতামও না এই পেশাটা সম্পর্কে। আমি নর্মালি তখন ভর্তি কোচিং করতেছি আর কি, ইঞ্জিনিয়ারিং এর ইচ্ছে ছিল। তো বাবা একদিনকে অফিস থেকে বললেন যে মেরিন একাডেমিতে পরীক্ষা দিয়ে দেখো, ফর্ম নিয়ে আসবো আমি, তুমি পরীক্ষা দিয়ে দেখো। তো ফর্ম এনে দিলেন, আমি পরীক্ষা দিলাম। রেজাল্ট দিতে অনেক দেরি হলো আমাদের, সেই ডিসেম্বরের দিকে যে মনে রেজাল্ট দিল আর কি।
আচ্ছা
ইন্টার পরীক্ষা দিছি জুলাই অগস্টে, সেই ডিসেম্বরের দিকে রেজাল্ট দিল আর কি।
আচ্ছা
পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে। যাই হোক, তো এর মধ্যে পরীক্ষা দিলাম, আল্লাহর মতে টিকলামও রিটেনে। রিটেনে টিকার পরে আমাদের কিছু ফিজিক্যাল টেস্ট হয়, সুইমিং টেস্ট হয় এবং ভাইবা হয়, সেগুলাও দিলাম, আল্লাহর মতে কোয়ালিফাই করলাম। তখন আসলে কেন গেলাম যদি কেউ প্রশ্ন করে, আসলে ওটার কোন উত্তর মানে তেমন কোন আসলে আমার কাছে জবাব নাই। আমার কাছে তখন সিএসি পেয়েছিলাম, তো মনে হলো যে এটা থেকে এটা ভালো হবে। আর তখন বাবাও রিটায়ার করছে, আমি বড়, সবার বড় ছিল।
কয় ভাই বোন আপনারা?
আমরা তিন ভাই বোন। আমরা তিন ভাই বোন।
আপনি সবার বড়?
আমি সবার বড়, আমার ছোট একটা ভাই, একটা ছোট বোন আছে আর কি।
বোনটা সবার ছোট?
হ্যাঁ, বোনটা ছোট।
আচ্ছা, একেবারে উদ্দেশ্যহীন ভাবেই বলে?
উদ্দেশ্যহীন ভাবেই বলতে পারেন। তো মনে হলো যে বাবা যেহেতু রিটায়ার করছে বড়, তো আমি যাই।
ইকোনমিক একটা ফ্যাক্টর ছিল যে সংসারে কিছু আয় রোজগার হবে বা নিজের 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 পায়ে দাঁড়ানো?
ঠিক ওরকম ফ্যাক্টর না যে আমার বাবা মা আমাকে যেতে বলতেছে যে তুমি যাও, এখানে স্যালারি ভালো, এরকম ওরকম কিছুই না। দেখলাম যে একটা আর্লি এস্টাবলিশমেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল এটা হচ্ছে কি অনেক দেশ ঘোরা যায়। এটা আমাদের প্রফেশনের মতো এই চান্সটা কেউ পায় না কখনো, যে এত দেশ ঘোরার চান্স কেউ কখনো পায় না।
সো এটা আপনার একটা অ্যাট্রাকশনের অনেক বড় একটা
ছিল। ছোটবেলা থেকে আমার ঘোড়ার প্রতি একটা ইয়া ছিল, একটা নেশা ছিল আর কি। মনে হলো যে এটা ভালো হবে, এই জন্যই একাডেমিতে জয়েন করলাম আর কি। 2010 এর ফেব্রুয়ারিতে আমরা জয়েন করছিলাম একাডেমিতে।
আচ্ছা,
মেরিন একাডেমি চিটাগাঙে। বাংলাদেশের মেরিন যে শিক্ষার জন্য এটা হচ্ছে গিয়ে বলতে পারেন আপনি যে ফাদার অফ অল ইনস্টিটিউশনস। 1960 এটা এস্টাবলিশ হয়, তখন পাকিস্তান মেরিন একাডেমি ছিল, পরে বাংলাদেশ মেরিন একাডেমি যেটা। তো 46 ব্যাচে আমি জয়েন করি ফেব্রুয়ারিতে। অনেকে হয়তো জানেন না আমাদের দুইটা ব্রাঞ্চ থাকে, নটিক্যাল এবং ইঞ্জিন। আমি নটিক্যালে জয়েন করি আর কি, ডেক ক্যাডেট যেটাকে বলে, নটিক্যাল ক্যাডেট হিসেবে জয়েন করি। তো একাডেমির সম্পর্কে আগে শুনছিলাম যে বেশ হার্ড অ্যান্ড ফাস্ট রুল এখানে, তবে এতটা ওখানে না গেলে আর কি জানতে পারতাম।
আমাদেরকে একটু জাস্ট ধারণা দিলে যতটুকু আপনাদের দেয়া যায় ডিসিপ্লিনের মধ্যে থেকে।
ডিসিপ্লিনের মধ্যে থেকে এটা ব্যাপারটা কি, মানে ওখানে সবগুলো ছেলেকে নিয়ে একটা স্ট্যান্ডার্ডে নেওয়ার চেষ্টা করে।
সো ইটস আ কমন স্ট্যান্ডার্ড, রাইট?
কমন স্ট্যান্ডার্ড নেওয়া আছে, 200টাকে ছেলেকে নিয়ে একটা কমন স্ট্যান্ডার্ড নেওয়ার চেষ্টা করে। এই কারণে হয়তো বা কেউ ওখানে থাকতে পারে, অনেকে চলে আসে। প্রথমেই যেটা হয় আর কি, শুরুতেই খুব মানে হার্ড অ্যান্ড ফাস্ট, খুবই টাফ ট্রেনিং শুরু হয় আর কি এখানে, যেটা আর কি আমরা নর্মালি সিভিলিয়ান যারা কেসিআরটি তাও তো অতটা অভ্যস্ত না আর কি। রেজিমেন্টেশন যেটা আর কি, আপনার পিটি প্যারেড গেমস, আবার তার মধ্যে ক্লাস, তারপরে আবার সিনিয়র আছে। তো ওর মধ্যে থেকে আর কি জাহাজের ব্যাপারটা কি আসলে এটা নর্মাল কোন লাইফ না। ওখানে তো আসলে খুব কষ্ট করে থাকতে হয় যে কটা দিন সবাইকে ছেড়ে। তো ওইখানে যে একটা মেন্টাল এবং ফিজিক্যাল যে একটা ফিটনেস এর দরকার হয়, সেটা একাডেমিতে আমাদেরকে পুরোপুরি টুন্ড আপ করা দেওয়া হয় একটা ছেলেকে, মানে টোটালি জাহাজের জন্য প্রিপেয়ার করা হয়।
ওকে,
আমাদের রুটিন গুলো ছিল ঠিক ওইরকম, জাহাজে যেরকম করে কাজ চলে ঠিক ওইভাবে, এবং টার্মস গুলো ওইরকম জাহাজের সাথে ইয়া করেই রাখতো।
ওকে,
যেমন আমি তো ছোট একটা কথা বলি, জাহাজে যে সিঁড়ি দিয়ে উঠা হয় আর কি, ধরেন যে আপনি জেটিস থেকে যে সিঁড়িটা আপনাকে জাহাজে কানেক্ট করে আর কি, এটাকে বলে গ্যাংওয়ে। এই গ্যাংওয়েটাও একাডেমিতে আছে, মানে একাডেমিতে যে সিঁড়িটা আর কি, যে স্টেপস গুলা ক্যারেট ব্লকের, সেটাকে আমরা বলি গ্যাংওয়ে।
মানে ওইভাবেই তৈরি করা,
ওইভাবেই, হ্যাঁ ওইভাবেই প্রিপেয়ার করা হয় ছেলেদেরকে, যাতে ওরা জাহাজে যে যাতে ইয়া না হয়, ডিসকমফোর্ট কে ফিল না করে। তো অনেকে হয়তো মনে করেন যে কেন এত হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এত ইয়া কেন, কিন্তু এটা দরকার আছে, অবশ্যই দরকার আছে। জাহাজে গেলে এটা বোঝা যায় আসলে তখন যে কেন একাডেমিতে এত কড়াকড়ি, এত শাসন ছিল।
জি,
তো শুরু হয়ে গেল একাডেমির প্রথম ৬ মাস, ইজ ভেরি টাফ। তারপরে ভ্যাকেশনে আসলাম, আস্তে আস্তে মানায় নিলাম, একাডেমির সাথে মানায় নিলাম। প্রথম যে মনে হলো যে কই আসলাম, কেন আসলাম, কি করলাম, এটা জীবনটা শেষ করে দিলাম। পরে মনে হতো যে না, বাবার এতগুলো টাকা দিছে, ইনভেস্ট করছে, এখন কিভাবে পাঠা যাবো মুখ। তো অনেক কষ্ট করে থেকে যেতাম আর কি, আমি বাসায় কত চিঠি লিখতাম, কাঁদতাম, কি সব দিন তখন আমার, কত কষ্ট।
খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হতো?
খাওয়া দাওয়া নিয়ে তেমন কষ্ট হয় নাই, তবে আসলে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমরা বুঝতেছি না আসলে।
দিন রাত ২৪ ঘন্টা, এত পরিশ্রম?
পরিশ্রম ঠিক না, এটা পার্ট অফ ট্রেনিং, আপনি
একদম ডিসিপ্লিন লাইফ, মানে ডিসিপ্লিনটাই আসলে বেশি,
ডিসিপ্লিন থেকে মানে কোনো বিচ্যুতি না আর কি।
কিভাবে ঘুমাবে সেটাও ঠিক করে দেওয়া,
হ্যাঁ ঘুমাবে কিভাবে, মানে আপনার বিছনার চাদর কিভাবে লাগাবেন সেটাও ঠিক করে দেওয়া, মানে ডিসিপ্লিনের বাইরে কিছু না। আমার এমনও মনে আছে যে একদিন এত ক্লান্ত ছিলাম যে আমাদের হতো কি রাত্রেবেলায় রাউন্ড হতো, এখানে একাডেমি যারা অফিসার থাকতেন, ইনস্ট্রাক্টর থাকতেন, তারা রাত্রেবেলায় ক্যারেট ব্লকে এসে একটা রাউন্ড দিয়ে যেতেন, দেখতেন যে সবাই ঠিকঠাক আছে কিনা আর কি, সবার ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন দেখে যেতেন আর কি। অনেক রাতে এমন হয়েছে যে অফিসার চলে যাওয়ার পরে সাথে সাথে একাডেমির সব লাইট অফ হয়ে যায়, কোনো লাইট জ্বলা থাকবে না, বাথরুমের ছাড়া কোনো লাইট জ্বলবে না, মানে পুরো একাডেমির অন্ধকার, লাইট অফ হয়ে গেল। তো যেখানে দাঁড়ায় রয়েছি ওখানে বসছি আর কি। বসার পরে আমাদের খাটগুলা ছিল আবার সব ডাবল ডাবল ব্যাংকিং আর কি, দুইতলা। উপরে আমার খাট, উপরে যে উঠে শুভ ওই শক্তি নাই আর, ওখানে বসে পড়ছি, ওখানে ঘুমে গেছি। সকালে উঠে মানে খুশি হয়েছে আর কি, ওখানে ঘুমাই, অনেকদিন এরকম হয়েছে আর কি। এরকম গেল এভাবে একাডেমির এক বছর গেল।
ট্রেনিং কি এক বছরই হয়?
না, দুই বছরের ট্রেনিং।
দুই বছর, আচ্ছা।
আমরা সিনিয়র যখন হলাম একাডেমিতে এক বছর পরে, তখন একটু আর কি মজা আর কি, একটু ইজ লাইফ আর কি। সিনিয়র মানে এখানে একটু
ফ্লেক্সিবল,
একটু ফ্লেক্সিবল লাইফ আর কি, ডিসিপ্লিন আছে,
ডিসিপ্লিন তো সারা জীবনের জন্য,
তার মধ্যে একটু একটু আর কি রিল্যাক্স আর কি।
ওকে,
পড়াশোনার প্রেশারটা শুরু হয় তখন আর কি।
ওকে,
প্রথম বছরটা তো পড়াশোনার প্রেশার থাকে না, পরের বছরে যে মানে পড়াশোনার
প্রেশার। আপনাদের কি স্পেশালি ভর্তি করানো হয়?
জি,
কোথাও আপনি তো ইন্টারমিডিয়েট পাস করে,
ইন্টারমিডিয়েট পাস করে
তারপরে আপনাদেরকে ওই মেরিন একাডেমি থেকে কি আলাদা করে?
মেরিন একাডেমি থেকে ভর্তি করা হয়। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমাদেরকে ব্যাচেলর অফ ম্যারিটাইম সায়েন্স BMS গ্রাজুয়েশন দেওয়া হয় আর কি।
ওকে, ওটা কয় বছরের কোর্স?
ওটা একাডেমিতে দুই বছর, জাহাজে এক বছর করে আসার পরে একটা ভাইবা দেওয়ার পরে আমাদেরকে এই গ্রাজুয়েশন সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়।
ওকে,
তখন আর কি সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনার প্রেশারটা শুরু হয়ে বেশি। তো আমাদের একটা একাডেমির মজার একটা স্মৃতি বলবো আর কি, ডাব চুরি করা হতো একাডেমিতে, প্রচুর ডাব গাছ আর ডাব চুরি করা হতো। আমি ডাব গাছে উঠতে পারতাম না আর কি, যারা উঠতো নিচে আর কি গার্ড দিতাম, কেউ যদি চলে টলে আসে আর কি খবর দেওয়ার জন্য। এক রাতে আমাদের পাশের রুমে আমার এক ফ্রেন্ড আরিফ, আরিফ গেল ডাব চুরি করতে। ও গাছে উঠতে পারে না, ও নিচে দাঁড়িয়ে আছে। তো কি হইলো, এক ডাব মানে উপর থেকে ছিঁড়ে ফেলছে আর কি নিচে, সে ডাব এসে একেবারে পুরো ডাইরেক্ট আরিফের মুখের উপর
পড়ছে।
হরেবল হরেবল একটা কন্ডিশন। তো আরিফের সেই মুখ এখন আমি ভুলতে পারি না আর কি, মুখটা মনে হয় ফুলে, যে আঙ্গুল ফুলে যে কলা গাছ সেরকম হয়ে গেছে আর কি মুখ। তো ওকে জিজ্ঞাসা করতেছে সবাই যে কি ব্যাপার তোর, কি এরকম কি অবস্থা? ধরেন যে অন্যান্য একাডেমির অফিসাররা জিজ্ঞেস দেখছে, দেখলো যে ব্যথা পাইছে, কালকে আর বলতে পারে না যে মুখে ডাব পড়ছে। যাই হোক, পরে আস্তে আস্তে ওষুধ সুতকে ঠিক হয়েছে আর কি। তারপরে আমরা 2011 ডিসেম্বরে আমরা একাডেমি থেকে পাস আউট করি আর
কি।
ওই দিনটা ছিল জীবনের মানে ওয়ান অব দ্য মেমোরেবল ডে ছিল। ওইটা
কেন মেমোরেবল?
ওটা আসলে একাডেমি ছেড়ে চলে যাচ্ছি, এতদিন ছিলাম ওই জায়গাটা, মানে
যে জায়গাটাকে এক্সিস্টেন্স অবশ্যই ভালোবাসা যায়,
ভালোবাসা যায় না, কিন্তু শেষে ছেড়ে যাওয়ার সময় কাঁদে না এমন কেউ নাই,
সেটাই
এত মনে লাগে, টাচই হয়ে যায় আর কি। তো ওইখান থেকে ঢাকা আসলাম, এসে তারপর আমরা জবের জন্য অ্যাপ্লাই করলাম আর কি, ইন্টার্নশিপের জন্য, আমাদের ক্যাডেটশিপের জন্য অ্যাপ্লাই করলাম। আমি জাহাজে উঠলাম প্রথম হচ্ছে 2012 মার্চের এক তারিখে, সেটা হচ্ছে আপনার এসআর শিপিং এর একটা জাহাজ, আমি চিরং থেকে প্রথম জাহাজে উঠলাম আর কি। তো জাহাজে সম্পর্কে তো তখনও কোনো আইডিয়া হয়নি, কয়েকবার জাহাজে ভিজিটিং এ গেছিলাম একাডেমি থেকে, বাট অর টুকে আর কতই শেখা যায়। জাহাজে প্রথম যখন গেলাম তখন আমার আবার শুরু হয়ে গেল, মনে হয় যে রাত দিন 24 ঘন্টা আবার একইরকম সেই একাডেমি, সেই শুরুর লাইফ এর মতো। জাহাজে উঠলাম, চিটং পোর্টে ছিল জাহাজ, তো টিউটি শুরু হয়ে গেল জাহাজে। তখন আসলে মানায় নিতে একটু কষ্ট হয়, প্রথম প্রথম জাহাজে গেলে সবারই মানায় নিতে একটু কষ্ট হয়। তখন খালি ভাবতাম যে কবে নামবো, কবে একটা বছর শেষ হবে।
এক বছর পরপর ছুটি হতো?
না, একটা বছর আমার তো জাহাজে থাকতে হবে,
মানে এক বছরের মাঝখানে আপনি কোথাও যেতে পারবেন না। ওটা
যদি জাহাজ চিটং এ আসে তখন মাঝে মধ্যে ছুটি দেয় দু একদিন যার পাশে ঘুরে আসার জন্য। তো জাহাজ চিটং এ কবে আসবে, এখান থেকে কোথায় যাবে কিছু জানি না, মানে পুরো একটা অনিশ্চিত যাত্রা আর কি।
জাহাজ কোথায় যাবে এটাও জানতেন না,
তারপরে তখনও জানি না। কয়েকদিন পরে জানলাম যে আমার প্রথম ভয়েজ হচ্ছে থাইল্যান্ডে। জাহাজটা বেশ বড় জাহাজ।
আমাদের যারা সাধারণ শ্রোতা আছে তাদের বোঝার জন্য একটু যদি জানতে চাই যে এই জাহাজগুলো থাইল্যান্ডে যাচ্ছে বা পৃথিবীর অন্যান্য দেশে যাচ্ছে, অ্যাক্টিভিটিস গুলো কি জাহাজগুলোতে?
এগুলো আসলে কার্গো ভেসেল, এগুলো
কার্গোগুলো ক্যারি করে, রাইট?
কার্গোগুলো ক্যারি করে। এখন এগুলোর বিভিন্ন ধরনের জাহাজ আছে, ধরেন কিছু জাহাজ আছে কন্টেইনার ভেসেল, এরা কন্টেইনারই টানে খালি।
আচ্ছা,
আমি যেটাতে গিয়েছিলাম ওটা ছিল বাল্ক ক্যারিয়ার, বাল্কে মানে খোলা যেই কার্গোগুলো, গ্রেইন টাইপের বা যে সিমেন্ট ক্লিংকার টিঙ্কার এই টাইপের কার্গো আর কি, এগুলো ক্যারি করে এই জাহাজটা মেইনলি।
আচ্ছা,
এটা কার ক্যাপাসিটি ছিল প্রায় আপনার সম্ভবত 44,000 টনস, বিশাল জাহাজ আর কি।
ওয়াও, আর একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো সিভিল এবং হচ্ছে ডিফেন্স?
না, আমরা
পুরোটাই সিভিল। এত ডিসিপ্লিন
আসলে জাহাজের লাইফটা এরকম, আসলে আপনি ডিসিপ্লিন ছাড়া কিছু করতে পারবেন না জাহাজে। মানে
নেভির সাথে আপনাদের ডিফারেন্সটা কোথায়?
নেভিরা হচ্ছে আপনার ওরা তো প্রতিরক্ষা বাহিনী, ওরা তো যে তিনটা ফোর্স আছে এরা তো সরকারের পুরো আন্ডারে। আমাদের এমন কিছু না, আমাদের পরীক্ষাগুলো হয় নর্মালি, বাংলাদেশের পরীক্ষা যেটা হয় সেটা নর্মালি।
এটা তো অটোনোমাস একটা ইনস্টিটিউশন, রাইট?
হ্যাঁ,
মানে স্বায়ত্তশাসিত?
না না, সরকারি। আমাদের তো সরকারি ছিল।
ওকে, না এগুলো ইনকোয়ারি আসলে আমরা জানি না, যে কারণে।
হ্যাঁ, এটা আসলে জানেন অনেকে। আমাদেরটাই একমাত্র সরকারি ইনস্টিটিউশন মেরিনের পড়ালেখার, আর কিছু এখন প্রাইভেট হচ্ছে আর কি।
এখানে বেসিক্যালি যে ট্রেন আপ গুলো হয়, সেই ট্রেন আপের অ্যাক্টিভিটিস গুলো কি কি থাকে, জাহাজ চালানো থেকে শুরু করে সবকিছু?
বললাম আপনাকে যেটা, যে জাহাজে দুইটা ডিপার্টমেন্ট থাকে, একটা ডেক একটা ইঞ্জিন। তো আমি ছিলাম ডেকে। ডেকের কাজ হচ্ছে মেইনলি নেভিগেট করা, ডেকে মেইনটেন্স কিছু কাজ থাকে, মেইনটেন্সের কাজ করা এবং কার্গো হ্যান্ডেলিং, কার্গো সবকিছু আমাদের
মেইনটেন্স
দায়িত্ব আর কি, এগুলো আমাদের কাজ। আর ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিন কেন্দ্রিক আর কি, ইঞ্জিনের মেইনটেন্স।
ওকে, নাও আমরা ক্লিয়ার, অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে আপনি জাহাজটাতে উঠলেন।
হ্যাঁ, জাহাজে উঠলাম। জাহাজে উঠে আর কি বলবো, জাহাজটা খারাপ লাগে না, জাহাজটা ভালোই।
প্রথম ওঠা, জীবনের প্রথম?
না, আগেও গেছি বাট ঘুরতে এমনি,
এইভাবে দায়িত্বের কারণে ওঠা হয়নি,
জব নিয়ে যাওয়া হয়নি প্রথম। তো আমাকে বলতেছে এটা করো, ও বলতেছে ওইটা করো, সবার জুনিয়ার তখন, আমি কিছুই জানি না, নতুন শিখতেছি, ওই বুঝতেছি না আর কি, যে কিভাবে দিন যাচ্ছে কিভাবে রাত হচ্ছে। ডিউটি করতেছি, এসে শুয়ে পড়তেছি, আবার ডিউটি করতেছি, আবার শুয়ে পড়তেছি, এভাবে কয়েকদিন চলে গেল। তারপরে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা শুনলাম যে চিটং থেকে আমরা এখন থাইল্যান্ড যাব। থাইল্যান্ড ফার্স্ট, আমার প্রথম ভয়েজ শুরু হলো থাইল্যান্ডে। তো যেদিনকে জাহাজ ছাড়লো চিটং থেকে, আমার মনে আছে যে আপনার মোবাইলে নেটওয়ার্ক চলে যাচ্ছে আর কি, চিটং চিটং থেকে আস্তে আস্তে আমরা দূরে থেকে দূরে চলে যাচ্ছে আর কি, ঘোলা পানি থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। বাসায় ফোন করতেছি, কান্নার জন্য কথা বলতে পারতেছি না, খুব কাঁদতেছি আর কি, কবে আসবো আবার দেশে, আবার কবে। যাই হোক, চিটং থেকে আস্তে আস্তে চলে গেলাম, তখনও ঘোলা পানি, সন্ধ্যা পর্যন্ত ঘোলা পানি। সকালে যখন উঠলাম তখন দেখলাম যে সে এক মানে অসাধারণ সেই দৃশ্য আর কি, প্রথম সাগর দেখতেছি আর কি। তার আগ পর্যন্ত তো ধরেন বাংলাদেশের টেরিটরিতে অত বোঝা যায় না সাগর, ওইখান থেকে আর কি যে ডিপ নীল যে পানিটা আর কি, প্রথম পানি দেখলাম আর কি, তখন অন্যরকম একটা অনুভূতি।
জীবনের প্রথম এই জিনিসগুলো আসলে মনে অনেক বড় দাগ।
হ্যাঁ, এগুলা মনে থাকবে, সারা জীবনে মনে থাকবে এগুলা। তো পানির দিকে তাকায় আছি আর কি, যে অফিসাররা ছিলেন তো ওনার বলতেছে যে এগুলো কত দেখবা, এর থেকে তাকায় থেকে একটু
বোরিং হয়ে যাবে,
দেখতে দেখতে তো দিন যাবে, এটা কোনো বেঁধে না। তারপরে এর থেকে আমাদের কাজ শেখা শুরু হলো আর কি আস্তে আস্তে, যেহেতু আমাদের এটা আপনার ইন্টার্নশিপ টাইপের আর কি, কাজ শেখার জন্য আমরা যাই এক বছর। তো সব ধরনের কাজই আমাদের শিখতে হয়, আয়ত্ত করতে হয় আর কি, মেইনটেন্স থেকে শুরু করে নেভিগেশন এবং ওয়াচকিপিং, সব ধরনের কাজই আমাদের আয়ত্ত করতে হয়। তো মনে হয় 8 কি 9 দিন পরে যে পৌঁছালাম থাইল্যান্ডে। প্রথম থাইল্যান্ডে গেলাম, এখানে পড়ে যাইনি, অ্যাঙ্করে ছিলাম, ভালোই। প্রথম একটা দেশ দেখলাম, বাইরে গেলাম, আপনার প্রথম আমার পাতায়ার নাম শুনছেন সম্ভবত,
পাতায়া বিচ। হ্যাঁ,
প্রথম আমি পাতায় গেলাম আর কি থাইল্যান্ডে, ভালোই, খুব ভালো লাগলো আর কি, ঘুরলাম চললাম। তো আমরা 18 কি 20 দিন ছিলাম তারপরে
থাইল্যান্ডে।
ওখান থেকে আমরা লোড করলাম, লোড করে আমরা নাইজেরিয়া যাচ্ছি। ওইটা ছিল আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় ভয়েজ আর কি, লম্বা ভয়েজ, 35 ডেজ এর ভয়েজ ছিল ওইটা। 35 দিন টানা শীতে, কোনো কিছু দেখা না, কোনো মানুষ না, কিছু না, মনে করেন যে 35 দিন টানা চলে আমরা নাইজেরিয়া পৌঁছাইলাম। তো এখানেও 1 মাস 1.5 মাসের মতো ছিলাম আর কি।
35 দিন কোথাও নোংরা করেনি?
না, টানা মানে কন্টিনিউ আমরা সেল করছি।
দিনরাত বুঝতেন কিভাবে, মানে সামথিং লাইক যাচ্ছেন তো যাচ্ছেন, চারপাশ তো কিছু দেখাও যায় না,
চারপাশে খালি পানি,
চারপাশে যদি জিনিস না থাকে, গাছ টাছ না থাকে,
ওইভাবে বোঝা যায় না আর কি। বোঝা যায় যে পিছনে মানে আপনি প্রপেলার যে ঘুরতেছে, পানি কেটে সামনে যাচ্ছে, একটু বোঝা যায়, অত ভালো বোঝা যায় না।
মানে এই 35 দিনের সমুদ্রের চেহারাটা কি?
সমুদ্রের চেহারা আসলে আপনি বলে যে সি ইজ জাস্ট লাইক পন্ড, মানে কখনো কখনো সমুদ্রের অবস্থা এমন হয় জাস্ট আপনি পুকুরে যেরকম ক্রিস্টাল ক্লিয়ার পানি হয় ওই জিনিস আপনি দেখবেন।
আচ্ছা,
একেবারে ওটা সমুদ্র মনে হবে, জাস্ট পুকুরের পানির মতো মনে হবে। আবার যখন আমরা কেপ অফ গুড হোপের পাশ দিয়ে যাচ্ছি আর কি, ডারবান সাউথ আফ্রিকার ওখান দিয়ে যাচ্ছি, তখন ওইটা ছিল হচ্ছে ঘরাবল এক্সপিরিয়েন্স। সন্ধ্যাবেলাও দেখছি, যখন আমরা পোর্ট এলিজাবেথ ক্রস করে গেলাম, তখনও দেখতেছি দূর থেকে পোর্ট এলিজাবেথ দেখা যাচ্ছে, ভালো নর্মাল সি ওয়ে, খুব সুন্দর, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ভেরি নাইস ওয়েদার। পরের দিন সকালে যখন আমরা বাইরে আসলাম 8টার দিকে, মানে জাহাজের সামনের দিকে তাকায় যে ভয়টা পাইলাম, ওই ভয় দৌড়ে ভিতরে ঢুকে গেছে।
মানে কেন
মনে হচ্ছে যে লাফাচ্ছে আর কি, মানে
এত বড় বড় ঢেউ,
এত বড় বড় ঢেউ, মানে ভয়ঙ্কর এক দৃশ্য সেটা।
ও মাই গড,
যেভাবে দুলতেছে আবার সামনে উপরে নিচে করে লাফাচ্ছে, রোলিং আর পিচিং যেটাকে বলে। আর ঠান্ডা, মানে কালকে রাতে কি দেখলাম আজকে কি হলো, কালকে রাতেও দেখে গেলাম যে কি সুন্দর ওয়েদার, আজকে টেম্পারেচার ফল করে 5-6 ডিগ্রি সেলসিয়াস।
ওয়া,
ঠান্ডা, কেউ ভয়ের বাইরেও যায় না। প্রথম আমার কি রাফ সি দেখার প্রথম এক্সপিরিয়েন্স এটা আর কি। এইভাবে ওখান থেকে তো নাইজেরিয়া পৌঁছালাম, নাইজেরিয়ায় প্রায় 1.5 মাসের মতো ছিলাম।
নাইজেরিয়া দেশটা কেমন দেখলাম?
নাইজেরিয়া আসলে বলার মতো তেমন এক্সপিরিয়েন্স, বেশ গরিব দেশ তো আসলে, গেছি বাইরে গেছি ঘুরছি, কিন্তু অন্যান্য জায়গায় যে যত মজা পেয়েছি নাইজেরিয়া অতটা এনজয় করি না আর কি।
মুসলিম কান্ট্রি, রাইট?
হ্যাঁ, মুসলিম কান্ট্রি, বাট প্রচুর খ্রিস্টান আছে।
খ্রিস্টানও আছে? হ্যাঁ, খ্রিস্টান এবং মুসলিম কান্ট্রি।
আচ্ছা, তো ওইখান থেকে সবাই খুব টেনসড, মানে জাহাজ তখন 3-4 মাস অলরেডি হয়ে গেছে। ধরেন বাংলাদেশি সব ফ্ল্যাগ ক্যারিয়ার ভেসেল নর্মালি 2-3 মাসের মধ্যে দেশে আসে।
ওকে,
সবাই আশা করে যে 2-3 মাস পরে দেশে গেলে বাসায় একবার যাবে। নর্মালি আমাদের আশা ছিল এরকম, নাইজেরিয়া থেকে এখন কই যাবে, সবাই খুব টেন্স। আল্লাহর রহমতে শুনলাম যে টার্কি হয়ে বাংলাদেশ যাচ্ছে জাহাজ।
ওকে,
তো টার্কি হয়ে বাংলাদেশ যাচ্ছে, বাস খুব ভালো একটা গুড নিউজ ছিল এটা আমাদের জন্য। ওখান থেকে আমরা টার্কি গেলাম, তাও মনে হয় যে 25 দিনের মতো হয়েছিল, 25 ডেজ, আবার 22 দিনের মতো হয়েছিল, আবার 22 দিন কোন মানুষ দেখা না আর কি, কোনো কিছু
ওই জাহাজের মধ্যে বসে বসে, জাহাজের ইঞ্জিনের শব্দ,
হ্যাঁ, ওইভাবে যাচ্ছে 22 দিন। তখন ওগুলো একটু শুয়ে গেছে, তখন ওগুলো আর গায়ে লাগে না, মানে এটা তো নর্মাল লাইফ, এটা কি করবেন,
থামিয়ে দিত না মাঝে মাঝে, তো সির মাঝখানে থামিয়ে দিত,
না না
না, ননস্টপ চলতো,
ননস্টপ চলতো, কোনো প্রবলেম না হলে কখনো
থামায় না,
না ইঞ্জিন না, কারণ এটা একটা ইটিএ ফিক্স করা থাকে যে এই কার্গোটা আমার এতদিনের মধ্যে এখানে পৌঁছা দিতে হবে। আপনি যখন সেল করবেন তখন এটা যাদের কার্গো তাদেরকে জানায় দেওয়া হয় যে আমি এতদিনের মধ্যে এখানে পৌঁছাবো, ওরা অনুযায়ী ব্যবস্থা করে যে কিভাবে জাহাজ কবে পোর্টে নিবে কি করবে, এই জন্য কখনো জাহাজ থামানো হয় না প্রবলেম না হলে।
কোন রিস্ক ফ্যাক্টর থাকে না এই জার্নিতে? সি তো একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই,
এছাড়া সি আসলে আপনি সকালে একরকম দেখবেন বিকালে একরকম, সির কোনো বিশ্বাস নাই সোজা কথা,
রাইট? কিন্তু এছাড়া অন্য কোন রিস্ক ফ্যাক্টর, হিউম্যান রিস্ক ফ্যাক্টর, মানে ধরেন দস্যু বা ডাকাতি বা এরকম কোনো কিছু?
আচ্ছা, সেটা হচ্ছে দস্যু ডাকাতির এটা যেটা যে সোমালিয়ার যে ব্যাপারটা এখনো আছে, তবে এখানে এখন যেটা করে আর কি, জিবুতি থেকে শ্রীলঙ্কার গল পর্যন্ত এরিয়াটা যখন পাস করে তখন ইয়া নেওয়া হয়, আর্মড গার্ড আর কি, এরা এরা 3 জন করে আর্মড গার্ড নেওয়া হয়, এরা নর্মালি রিটায়ার্ড মিলিটারি পার্সোনাল থাকে, ব্রিটিশ আর আমেরিকান, তো ওরা স্নাইপার রাইফেল নিয়ে থাকে জাহাজে, তারা গার্ড দেয়। নর্মালি আর্ম গার্ড থাকলে ওরা আসার সাহস করে না, করলেও ধরেন যে।
আপনারা শুনছেন হ্যালো 8920, হ্যালো 8920 তে আজকে একজন নাবিককে আমরা পেয়েছি, রাইক। রাইক তার জীবনের গল্প এখানে বলছে, এবং রাইকের জীবনের গল্প কেন হ্যালো 8920 তে এরকম একটি সময় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছি। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে একটু পরেই ফিরে আসব, এবং চমৎকার এই যে ভয়েসের কথাও বলছে, চমৎকার এই জার্নিগুলোর কথা বলছে, আপনারা যদি চোখ বন্ধ করে শোনেন তাহলে ফিল করতে পারবেন যে ও যে সমুদ্রগুলোর কথা বলছে বা যে জায়গাগুলোর কথা বলছে সে জায়গাগুলোতে অনেকেই জাননি, কিন্তু এসেন্স বা নির্যাসটা কিন্তু অনেকেই পাবেন। আমরা বিরতিতে যাওয়ার আগে একটু বলে নেই, ওকে একটু রেডিও স্ট্যাটাস এবং আমাদের স্টুডিও পিকচার ওখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। রাইক রয়েছে এখানে, রাইকের জীবনের গল্প আজকে আমরা উদ্ধার করছি, এবং রাইক হচ্ছে একজন মার্চেন্ট ম্যারিনার। আমরা ওর জীবনের গল্পে সমুদ্রকে দেখছি, সমুদ্রের থেকে নেমে যে নতুন নতুন দেশ, সেই নতুন নতুন দেশ সম্পর্কে আমরা জানছি। সর্বোপরি কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল আপনারা সবাই জানেন, সেই দুর্ঘটনা যেখান থেকে বেশ কয়েকজন মানুষ জীবিত ফিরে এসছে, তার মধ্যে ও একজন। আমরা পত্রপত্রিকায় পড়ে অনেক বেশি কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি, তারপরেও আশার আলো হচ্ছে কিছু মানুষ ফিরে এসছে, যে মানুষগুলো জীবনের আলো নিয়ে আমাদের কাছে ফিরে এসছে তার মধ্যে ও একজন। কেমন ছিল সেই দিনগুলো সেগুলোর কাছে আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা যাব, তবে যাওয়ার আগে একটু বলে নেই, আপনি চাইলে এই মুহূর্তে রাইককে দেখার জন্য আমাদের ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই যে আরজে কিবরিয়া নামে খোঁজ করলেও আপনি পেজটি পাবেন, আরজে স্পেস কে ই বি আর আই এ। আবারও বলছি, আরজে স্পেস কে ই বি আর আই এ। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন যে আরজে কিবরিয়াতে যেখানে 2,30,000 কাছাকাছি ফেসবুক মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো ইট 920 পেজ। আর হ্যালো ইট 920 পেজটি রয়েছে আরজে কিবরিয়া নামে, হ্যালো ইট 920 নামেও কিন্তু কোন পেজ নেই, অর্থাৎ বাকি সবগুলো পেজই হচ্ছে ফেক পেজ, এগুলোর সাথে এবিসি রেডিওর কোন সংশ্লিষ্টতা নেই। প্রিয় শ্রোতা, আরেকটি ফোন নম্বর রয়েছে আমাদের হ্যালো ইট 920 এর একেবারে ডেডিকেটেড ফোন নম্বর, 9115668। আমি আবারও বলছি, 9115668। এখানে ফোন দিয়ে আপনি আপনার জীবনের গল্পের সারাংশ বলতে পারেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, তবে অবশ্যই আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। ফোন নাম্বারটি আবারও বলছি, 9115668। ওকে, আমরা ফিরে যাচ্ছি রাইকের কাছে। রাইক, আমরা টার্কিতে ছিলাম, রাইট? এবং ওই সময়টাতে আপনি আপনার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশের কথা
মনে হয়েছে আর কি। তো টার্কিতে আমরা যে জায়গাটা গিয়েছিলাম, ওই পোর্টটার নাম হচ্ছে ইশদাস পোর্টটার নাম। পোর্টটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে, বাট শহর থেকে অনেক দূরে। তখন রোজার সময় ছিল আর কি, গত বছর ঠিক এই সময় আর কি। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম জাহাজে, ইঞ্জিন ক্যারেট ছিল মেহেদি। তো আমরা প্রায় বিকালবেলায় বের হয়ে যেতাম আর কি, ইফতার করতাম বাসে, যেতে যেতে ইফতার করতে করতে আমরা শহরে চলে যেতাম আর কি, পাশে একটা ছোট শহর ছিল আর কি, ঘুরতে যেতাম। ওইখানকার মানুষগুলো মানে আমার কাছে খুব মানে এখনো মনে পড়ে যে তারা এক লাইন ইংলিশ বলতে পারে না, কিন্তু তাদের হেল্প করার যে মাইন্ড আপনি দেখলে অবাক হবেন, যে রাস্তায় আমাকে হেল্প করার জন্য তাদের মানে একটা আকুলতা তাদের। একটা বিদেশি দেখলে মানে এটা আমাদের আসলে শিখার আছে অনেক কিছু, আমরা অনেক সময় দেখা যায় যে বিদেশি দেখলে নানান ধরনের হ্যারাস করার চেষ্টা করি, বাট তাদের ব্যাপারটা আমি দেখছিলাম আর কি, যে এত সুন্দর তাদের ব্যবহার। আর একটা জিনিস আমার মনে পড়ছে, বাংলাদেশকে আসলে যারা বিশ্বে তুলে ধরে তাদের এই যে আমরা যে গার্মেন্টস যে প্রোডাক্ট গুলা সম্পর্কে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমি পোর্টের গেট দিয়ে বের হবো, সিকিউরিটি আমাদের ডকুমেন্টস চেক করতেছে, তো জিজ্ঞেস করতেছে যে কোন দেশ থেকে আসছো, বললাম বাংলাদেশ, ঠিক মতো ইংলিশ বুঝে না। তো সে তার এই যে শার্টের গলার পিছনে যে ট্যাগটা থাকে না, এটা সে এরকম বের করে দেখাচ্ছে, দেখায় বলতেছে দেখো মেড ইন বাংলাদেশ।
ওয়াও,
মানে অবাক লাগছিল যে বাংলাদেশকে তাও মানুষজন, যাক মানে অনেক খারাপ নেগেটিভ অনেক এক্সপেক্ট আছে আমাদের, কিন্তু জাস্ট এই জিনিসটা দিয়ে তো মানুষ বিশ্বে চিনে, খুব মানে গর্ব লাগছিল ওই সময় আসলে। যাই হোক, ওইভাবে নাইজেরিয়াতে আমাদের তখন রোজার ঈদ পড়ে পড়ে গেল আর কি, এখানে রোজার ঈদ কিসের কিসের ঈদ আর কিসের কি, যাদের মধ্যে নামাজ পড়তে হলো ঈদের দিন, আর ঈদের দিন বুঝলাম না, কন্টিনিউ ডিউটি চলতেছে, 6/6 6 ঘন্টা ডিউটি করছে, 6 ঘন্টা অফ করতেছে। জাহাজ পড়ে থাকলে স্বাভাবিক খুব ব্যস্ততা খুব বেশি থাকে আর কি। জাহাজ সেল করলো টার্কি থেকে, আমরা চিটাঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম, তাও ছিল 25-26 দিনের ভয়েজ আর কি। এবারও সেই একই ঘটনা। তো আপনাকে যে আর্মগার্ডের কথা বললাম সোমালিয়ার পাইরেসি এরিয়া, এবার আমরা প্রথম আমি এই জায়গাটা ক্রস করলাম আর কি। জায়গাটা ক্রস করার সময় সবাই একটু ভয় ভয় থাকে যে কি না কি হয়ে
যায়,
আর এই বাংলাদেশের একটা কোম্পানির জাহাজই এক বছর আগে প্যারেটের কবলে পড়েছিল আর কি, এই কোম্পানির জাহাজ ছিল সেটা আবার, তো সবার একটা মনে মনে একটা ভয় ছিল আর কি। যাক, আল্লাহ রহমতে পার হয়ে গেলাম এরিয়াটা, চিটাঙ্গে আসলাম। চিটাঙ্গে এসে নেমে গেলাম আর কি, 7 মাস শেষ হলো, 7 মাস পরে নামলাম। নেমে আসলে তখন কোরবানি ঈদ ছিল সামনে, আর লোভ সামলাতে পারলাম না
বাড়ি যাওয়ার,
হ্যাঁ বাড়ি যাওয়ার, এক বছর শেষ হয়নি, তাও নেমে গেলাম কোরবানি ঈদ করবো বাসায়। যে 2 মাসের মতো বাসায় ছিলাম, তারপরে আবার জাহাজে উঠলাম আর কি। এবার আমার নতুন একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো বাংলাদেশের যে জাহাজগুলো তো এগুলো তো নর্মালি চিটাং পোর্ট থেকেই বা আউটার থেকেই উঠে নর্মালি যখন আমরা জাহাজে জয়েন করি, কিন্তু এবার আমার অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে আপনার, আমি ইজিপ্টে ফ্লাই করলাম, জাহাজ ছিল ইয়াতে সুয়েজ ক্যানেলের, নাম তো শুনছেন, সুয়েজ ক্যানেল ক্রস করবে, আমরা রানিং অবস্থায় যে ভেসেলে উঠবো, অন্যরকম একটা
অভিজ্ঞতা। একটু আগে চিন্তা করছিলাম যে এটা একটা লাইফ, বাবা মা যদি চিন্তা করে যে আমার ছেলেটা 7 মাস যাবৎ সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে, এভরি মোমেন্ট ইজ রিস্ক, রাইট? সেই হিসেবে চিন্তা করলে তো কিন্তু অনেক কষ্টের। আবার আপনি যেটা বললেন, ঠিক মুহূর্তের মধ্যে আমার মানে ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেল, যে আপনি ফ্লাই করে গিয়ে একটা রানিং শিপে আপনি বা মুভ করতেছে এরকম একটা জায়গায়।
আমরা ফ্লাই করে আমরা ইজিপ্ট গেলাম আর কি, একদিন ইজিপ্টে পোর্ট সাইডে থাকলাম, তারপর সকালবেলায় শুনতেছি জাহাজ আসতেছে, সুয়েজ ক্যানেলে ঢুকবে জাহাজ। তো জাহাজ চলতেছে, আমরা বোটে করে জাহাজের কাছে গিয়ে ওই রানিং অবস্থায় ল্যাডার নামায় দিলাম, আমরা জাহাজ উঠলাম আর কি, 8 জন কে 9 জন ছিলাম আর কি। তখন এই জাহাজটা উঠে মনটা ভালো হয়ে গেল, কেন জানি না, কারণ আমার একাডেমির আরো তিনটা ব্যাচমেটকে পাইলাম একসাথে, আমরা চারজন একসাথে, মানে তখন মনটাই অনেক বড় হয়ে গেল যে সব ফ্রেন্ডরা একসাথে, আর খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। আর ভাল লাগছে যে জাহাজের, সেটা হচ্ছে গিয়ে জাহাজটা ছিল একেবারে নতুন একটা জাহাজ, জাস্ট এক বছরও বয়স মানে হয় নাই, 11 এ বিল্ট। ওই জাহাজেই তখন সবার সাথে মিলেমিশে ভালোই করতেছে। ওখান থেকে আমরা নর্মালি জাহাজটা চলতো আপনার মিডল ইস্ট থেকে ফার ইস্ট আর কি, কিন্তু আগে যেরকম সব দেশে গেলে নামতে পারতাম, এবার আমাদের ভাগ্যে এরকম হচ্ছে না, কি ব্যাপার মানে মিডল ইস্টের যেখানে যেখানে যাচ্ছি, ইউএ তে যাচ্ছি, সৌদি আরবে যাচ্ছি, কোথাও আমরা ইয়া পাচ্ছি না, আপনার শোর যে লিফটটা, শোর লিফের পারমিশন পাচ্ছি না আর কি, আমরা বাইরে ঘুরতে
নামতে পারছি না, জাহাজে বসে থাকতে
হচ্ছে। জাহাজে চাকরি করার মজাই কিন্তু এটা যে জাহাজ বিভিন্ন জায়গায় যাবে, যখন তখন ঘুরতে পারাটা এটাই একটা অনেক মজার একটা বিষয়। তো কোথাও নামতে পারতেছি না, মন টন খারাপ। তারপর এখান থেকে আমরা চায়নায় আসলাম, সেটা আসলে হরেবল এক্সপিরিয়েন্স, মানে ঠান্ডা কারে বলে, মানে আমি কখনো অত ঠান্ডা দেখি নাই। এক রাতে চায়না শেক পোর্টের নাম হচ্ছে বেগওয়ান, একেবারে চায়না নর্থে পোর্টটা, তো জাহাজ তো জমালি পোর্টে যখন ভিড়ায় আর কি, বাড়তে যখন বাঁধে, তখন ওই টাক থাকে, টাক বোর্ড ঠেলে বাড়তের সাথে অ্যালং সাইড করে আর কি, তারপরে দড়ি দিয়ে বাঁধে আর কি। তো এত পরিমাণ ঠিক বরফ, ওই টাক বোর্ড গুলো আবার গরম বাতাস দিয়ে বরফ গলায় দেয়, তারপরে জাহাজ ভিড়তে পারে। আমাদের তো তখন ইয়া করতে হয়, জাহাজ যখন বার্ডিং এ হয় তখন আমাদের ওই স্টেশন করতে হয়, সামনে পিছনে দড়ি পাস করে জাহাজ বাঁধতে হয়। তো ওই ঠান্ডায় আসলে মানে -10 ঠান্ডা, আপনার সারা রাত ধরে বাইরে দাঁড়ায় আছি, এক কঠিন পানিশমেন্ট বলতে পারেন। কিন্তু ওই যে টাক ঠেলে মানে জাহাজ অ্যালং সাইডই করতে পারতেছে না বাড়তে সাথে, আমার মনে হচ্ছিল যে আমার চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছে, পানি বের হয়ে পানি ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে চোখের কানে, কিন্তু কিচ্ছু করার নেই, জাহাজ তো ভিড়াইতে হবে, এরকম কষ্ট আর কি। যাই হোক, চায়নায় আমরা তিনটা পোর্টে গেলাম ঠান্ডার মধ্যে,
নামতে পেরেছিলাম,
হ্যাঁ সব জায়গায় ঘুরতে গেছি আর কি, সব বাইরে। সাংঘাই গেলাম প্রথম, প্রথম আমার লাইফে প্রথম আমি ইয়া দেখলাম, স্নোফল দেখলাম আর কি, তার আগে স্নোফল দেখা হয়নি। হ্যাঁ, চায়নাতে হইল কি, রাত্রেবেলা কিছু দেখলাম না, নর্মাল ওয়েদার, সকালবেলা উঠে বাইরে গিয়ে দেখি কি পুরো জাহাজ সাদা হয়ে আছে, পুরো জাহাজ সাদা, কি ব্যাপার, বুঝলাম যে স্নোফল হয়েছে। তারপরে তো সারাদিন মানে ভালোই লাগছে আর কি, স্নো দেখতেছি, হাঁটতেছি স্নোর মধ্যে, প্রথম স্নো দেখলাম আর কি। যাই হোক, ছোটবেলা থেকে একটা ইয়া ছিল আমার যে কবে স্নোফল দেখবো, স্নোফল দেখবো, ওই দিনকে দেখলাম।
এবং একটা জিনিস যেটা মানে শুনে বুঝতে পারছি, যখন ক্লান্তি আসতো তখন প্রকৃতি এমন কিছু সামনে হাজির করে দিত যে মুহূর্তের মধ্যে ক্লান্তি শেষ।
হ্যাঁ হ্যাঁ, ওইগুলো অবশ্যই, মানে একটা জিনিস দেখে খারাপ লাগতেছে, আর একটা জিনিস দেখতেছি ভালো লাগতেছে, এরকম আর কি। স্পেশালি আপনার সমুদ্রের সানসেট আর সানরাইজটা দেখলে আপনার সারাদিনের ক্লান্তি আপনার এমনি দূর হয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে, আপনি যদি পূর্ণিমাটা দেখেন, মানে বড় সমুদ্রে দেখতে ওটার মতো সুন্দর মনে হয় দৃশ্য পৃথিবীতে আর কিছু নাই, এত সুন্দর, মানে পানিগুলো পুরো ক্রিস্টালের মতো লাগে দেখতে, অসম, ওইটার এক্সপিরিয়েন্স আসলে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা, আমার এক বছর ওইখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল ওই জাহাজে, কিন্তু একটু মনে হয় যে ব্যাড লাক আর এইখানের এই ঘটনা ঘটবে, এই জন্যই আমার হলো কি, আমার জাহাজটা ওনারশিপ চেঞ্জ হয়ে গেল, বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার ফলে
দেশীয় মালিকানায়
অন্য আরেক মালিকের কাছে বিক্রি হয়ে গেল বাইরে। তো বিক্রি হয়ে যাওয়ার ফলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে সব ক্রু চেঞ্জ করে ফেলে তারা, তারা যারা নতুন ওনার তারা তাদের নতুন ক্রু তোলে আর কি। তো আমাদেরকে সিঙ্গাপুর থেকে নেমে যেতে হলো জাহাজ থেকে, আমার তখন আর ধরেন 70 দিনের মতো বাকি, খুবই অল্প সময়। তো সিঙ্গাপুর থেকে আমরা ফ্লাই করে আমরা চলে আসলাম দেশে, সেটা আপনার মার্চের 6 তারিখের ঘটনা। তারপরে আমি এক মাস পরে আমি যে এই এমভি হোপে আমি জয়েন করি আর কি, এবারও আমি জয়েন করলাম আপনার ইরান থেকে, বন্দর খোমেনি থেকে, বন্দর বিআই কে বলে, বন্দর ইমাম খোমেনি।
এই যে জয়েন করা বা ডিস্ট্রিবিউট করা, এগুলো তো আপনাদের সেন্ট্রাল ইনস্টিটিউশন থেকে করা হয়, রাইট?
না না না, এটা কোম্পানি করে,
সেটাই বলছি যে আপনাদের কোম্পানি যেখানে আপনি ট্রেন আপ করেছেন।
না না না, ওটা তো আমাদের একাডেমি, আমাদের সার্টিফিকেট দেয়, দে আর জাস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন।
ওকে,
আর আমরা এরপরে জবের জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন শিপিং কোম্পানিতে অ্যাপ্লাই করি, তারা ওখান থেকে আমাদেরকে সুযোগ দেয় আর কি।
ওকে, তার মানে তো এটা পুরো লাইফটাই এরকম একটা স্ট্রাগলের মধ্যে যেতে হয়, যে সামথিং লাইক আপনি একটা কোম্পানিতে আছেন, তারপর আরেকটা কোম্পানি, আরেকটা কোম্পানি থেকে
এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। এখন ক্যাডেট যে শিফটটা করা, এটা এটা একটু সমস্যারই, এটা সমস্যারই, এটা শেষ করা একটু সমস্যা। পরে হয় কি, নর্মালি সবাই কোন একটা কোম্পানিতে ইয়া হয়ে যায়,
ফিক্সড হয়ে যায় মোটামুটি,
ফিক্সড হয়ে যায় অনেকেই। বা সবসময় দেখা যায় কি যে বেটার কিছু থাকে, যদি বেটার কিছু থাকে সে বেটার কিছুতে চলে যায়, আর নাহলে কেউ কোনোটাতে ফিক্স হয়ে থাকে আর কি। ওইভাবে ওই ধরনের তেমন কোন স্ট্রাগলের কোন সমস্যা না, যে চাকরি খুঁজতে খুঁজতে যতটা লাগাই করতেছে ওরকম কিছু না, নর্মালি এক দুই মাসের মধ্যে সবারই আবার হয়ে যায় আর কি।
আচ্ছা আচ্ছা,
সবসময় চাহিদা আছে
এই জবটাতে,
এই জবটাতে। আসলে একবার আমরা আমাদের এক ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করছিলাম, আমাদের একাডেমিতে এক ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করছিলাম, স্যার হোয়াট এভার দ্য কন্ডিশন অফ দ্য জব, জব সিচুয়েশন নাও, ক্যাপ্টেন উনি। তো উনি বলছিল যে অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ ওয়াটার অন কর্ণফুলী রিভার ইউ হ্যাভ জব,
রিভার থাকলে জব,
মানে সমুদ্রে যতদিন পানি আছে তোমাদের চাকরি আছে, এটা নিয়ে চিন্তা করলাম না, এটাই হচ্ছে কথা। তারপরে এই হোপে এপ্রিলের 4 তারিখ আমরা ফ্লাই করি আর কি। আমরা সম্ভবত 8 জন ছিলাম, বা এখান থেকে ফ্লাই করে ইরান গেলাম আর কি, বন্দর খোমেনি। তো তেহরানে আমাদের নামায় দিল প্লেন, এখান থেকে আবাদান, বন্দর খোমেনিটা ছিল আবাদান প্রভিন্স আর কি, আবাদান স্টেটে। তো সেটা আমাদেরকে প্লেনের ইয়া দিল না, মন খারাপ হইলো যে কি ব্যাপার, এত দূর আমরা এখন বাসে যাব, কি করলো এটা, প্লেনের টিকিট দিল না। যাই হোক, কিন্তু আমার ওই 18 ঘন্টায় মনে করেন পুরো ইরান দেখা হয়ে গেল আর কি, অর্ধেক ইরান দেখা হয়ে গেল। যেহেতু আমার ছোটবেলা থেকে ঘোরার একটা নেশা, আমার মানে দারুণ লাগলো জার্নিটা, মনে হয় যে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট জার্নি ছিল।
কি দেখলেন ইরানে?
পুরো ইরান আর কি, আপনার ইরানের কতগুলা শহরের উপর দিয়ে যে গেলাম, 18 ঘন্টা আপনি বাসে বুঝতেছেন, মানে পাহাড়, তারপরে তখন বেশ ঠান্ডা, স্নোফল হচ্ছে, দারুণ সব, মানে অসাধারণ সব দৃশ্য ইরানের, মানে লাইফস্টাইল দেখলাম মানুষের, দুই জায়গায় নেমে খেলাম আর কি, ওদের ফুড স্টাইলও বুঝলাম অনেকটা, এভাবে আর কি। পরের দিন আমরা পৌঁছালাম বন্দর খোমেনি, ওখানে আমরা হোপ জাহাজের কাছাকাছি যখন গেলাম, জাহাজটা দেখলাম নর্মালি, আগে বড় বড় জাহাজ ছিলাম দুইটা বড় জাহাজে, তো জাহাজটা ছিল কমফোর্টেবলি ছোট। তো ব্যাপার আপনি ধরেন যে বড় একটা জিনিস দেখলে মনটা একটু বড় হয়েছে, এমন
ছোট
মনটা ছোট হয়ে গেল আর কি, ওটা ছোট হয়ে গেল। তো জাহাজে উঠলাম, সেই গ্যাংওয়ে দিয়ে উঠলাম, উঠার পরে দেখি আমার আরেকটা একাডেমির একটা ফ্রেন্ড, আমার ব্যাচমেট রাকিব, রাকিবুল মোস্তফা, রাকিবরে দেখে আমার মনটাও একটু ভালো হলো, যাক একটা ফ্রেন্ড তো পাইছি, মোটামুটি থাকা যাবে।
মানে একটা কমন ফিচার থাকে কি, মানে যেখানে আপনারা কাজ করেন,
আসলে ব্যাপারটা এই টাইমে, এই টাইমে আমরা 200 জন ব্যাচমেট আমরা একসাথে পাস আউট করছি ওই সময়। মোটামুটি সব কোম্পানিতেই, সব জাহাজে আমাদের দু একজন 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 ক্যারেট যেহেতু আছে, দু একজন
জাহাজে যারা কাজ করে আর কি, মার্চেন্ট মেরিনার হিসেবে, তারা কি সবাই বাংলাদেশে থাকে নাকি বিভিন্ন দেশে থাকে?
না না, আমিও বাইরের লোকের সাথে চাকরি করছি, তো আমার সেকেন্ড জাহাজে আমার পাকিস্তানি বার্মিজ ক্রুদের সাথে চাকরি করছি। তো
ওকে, তার মানে একটা মিশ্রণ থাকে।
হ্যাঁ, মিশ্রণ থাকে, ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে, কোম্পানি ভ্যারি করে আর কি। তো ওকে দেখলাম, দেখার পরে মনটা একটু ভালো হলো, যাক একসাথে দুই ফ্রেন্ড আবার। তারপরে ওকে জিজ্ঞেসলাম কি কি খবর, তো বলতেছে যে তুই তো আমার রিলিভার, মানে আমি আসলে রিলিভ করতেছি, মনটা খারাপ হয়ে গেল, ধর এটা কি হইলো, মনে করলাম একসাথে ধরে থেকে মনে হলো একসাথে থাকবো, সময়টা ভালোই যাবে, ও নাকি চলে যাবে, একটা আঙ্গুলে ব্যথা পাইছিল, তো চলে যায় আর কি। তারপরের দিন ওরা তো জাহাজে, এখানে শুরু হয়ে গেল ডিউটি, আবার সেই জাহাজের সেই লাইফ। আমি তখন খালি দিন গুনতেছি যে আমার 70 দিন কবে পার হবে, 70 দিন আর পার হচ্ছে না, আস্তে আস্তে প্রতিটা দিন গুনতেছে আর কি, কবে শেষ হবে, কবে শেষ হবে।
তো যারা বিয়ে করেন, ম্যারিড লাইফে যায়, তাদের লাইফটা কি হয় আলটিমেটলি? ওই
আসলে অনেক জাহাজে সিনিয়র যারা, টপ 4 যারা, ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, ওনাদের জন্য ফ্যামিলি নেওয়া যায় অনেক কোম্পানিতে, অনেক কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানিতে করে, তবে জাহাজের ইয়ার উপরে আর কি, তার কন্ডিশনের উপরে।
ওকে,
অনেকে ফ্যামিলি নিয়ে যান, ওয়াইফ বাচ্চা,
ভেরি ফিউ, খুব অল্প,
না ভেরি ফিউ না, নাওয়ারডেজ আসলে মনে হয় একটু কমই নেন, আমি কখনো পাই নাই, তবে যায় অনেকেই, অনেকেই যায়।
ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন, ধরুন বিয়ের পরে আপনার দুটো সন্তান রয়েছে, একটা ছেলে মেয়ে, তার স্কুলে পড়াশোনা করছে, এবার সেক্ষেত্রে আপনি ফ্যামিলি নিয়ে জাহাজের উপর মাসের পর মাস,
না মাসের পর মাস হলে থাকে না, দেখা যায় যে একটা পোর্ট থেকে উঠে আর একটা পোর্টে নেমে গেল এরকম আর কি। আর অনেকে করে, অনেকে ছোট বাচ্চা থাকলে ছোট বাচ্চা নিয়ে অনেকে সেল করে, স্কুল কলেজের ঝামেলা নাই
তখন করে, এছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তার মানে বাড়িতে যেতে হলে আপনাকে এরকম এক বছর সমুদ্রে ভেসে কিংবা সাত মাস ছয় মাস পর
এরকম চার মাস ছয় মাস এরকম, ঠিক নাই, ডিপেন্ড করে আর কি।
ওকে, ভালো মন্দ দুটোই আছে। হ্যাঁ, তারপর?
তারপরে তো যাতে ডিউটি শুরু হয়ে গেল, ডিউটি করতেছি, ওখান থেকে আমরা তিন চার দিন পরেই সেল করলাম, 10 তারিখ কি 11 তারিখে সেল করে আমরা খালি আল্লাহ করতেছি, আল্লাহ কোনো মতে জাহাজটা চিরঙ্গে নামে যায়, আর ভাল লাগে না জাহাজে, তখন শেষের দিকে তো দিন আর যায় না, তো চিরঙ্গে না চিরঙ্গে আল্লাহ আল্লাহ করতেছি। তো ইন্ডিয়া গেলাম আমরা, ওখান থেকে ইন্ডিয়ার দুইটা পোর্টে গেলাম, হাজিরা আর মুন্দ্রা, এটা হচ্ছে গুজরাটে, গুজরাটে দুইটা পোর্ট। ওখান থেকে আমরা লোড করলাম, কার্গো গুলা ছিল হচ্ছে আপনার স্টিল মেটেরিয়াল আর কি, স্টিল কয়েল, পাইপ, স্টিল পাইপ, এই টাইপের কার্গো আর কি। তো এগুলো নিয়ে আমরা মিডল ইস্টের তিনটা দেশে গেলাম, আর জেবেল আলী আর কি, ইউএই জেবেল আলী, সৌদি আরবের দাম্মাম আর কুয়েত, তিনটা পড়ে গেলাম আর কি। তো ওখান থেকে আনলোড করলাম, করে এবার দেশে আসছে না কেন, মন টন খুব খারাপ যে দেশে আসে না কেন, দেশে এত দূরে দূরে আর ভালো লাগতেছে না। তো ওখান থেকে আবার ইয়া থেকে কার্গো নিলাম আমরা, উমালকুন, ইউএর একটা পোর্ট, আমাদের একটা পোর্ট থেকে কার্গো নিয়ে আমরা মালদ্বীপ যাচ্ছি এবার।
ওকে,
তো মালদ্বীপ যাচ্ছি যখন, তখন বুঝতে পারতেছি যে মোটামুটি আন্দাজ করতেছি যে হ্যাঁ জাহাজ এবার দেশে যাবে। আর আমি জাহাজটাতে উঠছিলাম আসলে আমার তখন 70 দিন, অল্প কয়েকদিন সেই টাইমও বাকি, আর শুনলাম যে আপনার জাহাজটা জুলাইতে দেশে আসবে, ইনফ্যাক্ট আসতেছিল জুলাইতে দেশে।
ওকে,
দেশে আসলে আমার সেই টাইমটা শেষ হলে আমি নেমে যাবো আর কি। তো ওই ওই ইয়া করেই ওইভাবে ভেবে ভেবে চিন্তে এভাবে উঠছিলাম আর কি, জাহাজ যেরকমই হোক ওইটা ব্যাপার না। তো আমরা মালদ্বীপ আসলাম, মালদ্বীপ আসার পরে মালদ্বীপ মানে টার্কির পরে সুন্দর দেখা আর একটা জায়গা হচ্ছে মালদ্বীপ, অসাধারণ একটা জায়গা, মানে পানি দেখলে আপনার মনে হবে অ্যাকোরিয়াম, সোজা কথা, মাছ সব পানির মধ্যে আছে, অ্যাকোরিয়ামের মাছ, এত ক্রিস্টাল ক্লিয়ার পানি, আর ছোট ছোট দ্বীপ, মানে একটা হচ্ছে কি আপনার ধরেন মালদ্বীপের যে ক্যাপিটাল মালে একটা দ্বীপ, এয়ারপোর্টটা একটা দ্বীপে, টুরিস্ট একটা আইল্যান্ড ভুলু মালে, ইন্ডাস্ট্রিয়াল একটা আইল্যান্ড থিলাপুসি, তো আমরা থিলাপুসিতে ছিলাম। তো ওই ইয়া থেকে আপনার কুয়েত থেকে আমাদের এই যে এখন যে ক্যাপ্টেন স্যার ছিলেন নিখোঁজ আর কি, ক্যাপ্টেন রাজীব স্যার, স্যার কুয়েত থেকে উঠছিলেন আর কি, তো মালদ্বীপে আসলো স্যার, স্যার অনেক সিনিয়র, অনেক সিনিয়র, অনেকদিন ধরে সিতে আসেন না, সেই লাইফ মোটামুটি কুইটি করে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যে আবার তাকে এখানে নিয়ে আসলো আর কি,
সিতেই তাকে রেখে দিয়েছে।
আসলে উনি প্রায় 10-15 বছর
সি লাইফে ছিলেন,
ছেড়ে দিয়েছিলেন আর কি, অনেক সিনিয়র, মানে অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক সিনিয়র, তো শর্ট বেস্ট কাজ উনি করতেন, সার্ভেয়ার ছিলেন, তো সিতে আসার প্রয়োজন হয়নি। তো এখন কিভাবে কেন আসলো আর কি হয়ে গেল এটা আসলে তো সবই তো উপরওয়ালার হাতে, যাই হোক দুঃখজনক। স্যার আবার আমাদেরকে খুব আদর করতেন, স্যার আসলে কি বলবো, আমাদের বাবার মতো ছিলেন আর কি, মানে আমরা আরেকজন যে ক্যারেট ছিল আমি আর মখলেশ ভাই, ওনার দুজনকে নিয়ে মালদ্বীপে, নর্মালি দুইজন দুই ক্যারেটকে কখনো স্যার একসাথে ছাড়ে না, সরে দুইজনকে একসাথে ছাড়া যাবে না, কখন কোন কাজে লাগবে, তো ক্যাপ্টেন স্যারের কথা না, আমি দুই ক্যারেট দুইটারে নিয়ে যাবো একসাথে সরে। স্যারের কথা হচ্ছে যে ওরা জাহাজের সবচেয়ে ছোট মানুষ, ওরা বাপ মা ছেড়ে এত কষ্ট করে আসে, ওদেরকে মানে জাহাজ যখন পড়ে যায় ওদেরকে একটু একটু ইয়া দেওয়া উচিত, আসলে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। স্যার সবসময় নাকি, আমি আগেও শুনছি স্যার সব আগে জাহাজেও নাকি, মানে উনি কখনো ক্যারেটদের ছাড়া কখনো বাইরে বের হবেন না, উনি সবসময় ক্যারেট, তখন দুজনকে আমাদেরকে দুজনকে নিয়ে গেল বাইরে গেল। তারপরে আমাদের এখানে যে মালে, মালে শহরটা ভাল লাগছে খুবই, আর অবাক হয়েছি মালেতে যে, মালেতে যে আপনার মানে মালদ্বীপে যে আপনার মনে, আমার মনে হচ্ছে না যে ওটা ওটা মালদ্বীপ, ওটা বাংলাদেশ মনে হয়, কারণ এত পরিমাণ বাংলাদেশি
ওইখানে,
হ্যাঁ মালদ্বীপে, আমরা অনেকেই জানে না, তবে আমি যে দেখলাম আর কি, এমন কোন দোকান নাই যেখানে বাংলাদেশে নেই, মানে বাংলাদেশের টাকাও চলে, এই অবস্থা।
ওকে,
তো কতগুলো মানে একটা জোকসই বলি আপনাকে, কয়েকজন আর কি এখানকার বাঙালির সাথে কথা হচ্ছে, বলতেছে যে এত বাঙালি আপনার এখানে আসলেন কেন, বলে যে বাংলাদেশ সরকারকে বলেন যে আমাদেরকে বলতে আমরা মালদ্বীপ দখল করে নি, এত বাঙালি।
আচ্ছা ঠিক আছে, তারপর?
মালদ্বীপে হাঁটতেছি তো ঘুরতেছি, কিন্তু মনে হচ্ছে না যে এটা এটা মালদ্বীপ, বাংলাদেশ মনে হয় আরকি, রাস্তাঘাটে সব বাঙালি। আমাদেরকে নিয়ে পাশে আরেকটা আইল্যান্ডে গেলেন আরকি, খুবই সুন্দর একটা আইল্যান্ড হুলুমালে, ওখানে আমরা গেলাম, দারুণ একটা সি বিচ ছিল, এত সুন্দর সি বিচ বাংলাদেশে তো নাই, কোথাও দেখিনি আরকি এত সুন্দর বিচ। এখানে সমুদ্র টমুদ্রে আমরা অনেক মজা করলাম আরকি, ক্যাপ্টেন স্যারও ছিল
জি,
ওনার সাথে আরকি ভালো কিছু স্মৃতি যেগুলো ওগুলো এখানে মালদ্বীপে কাটছে আরকি। তারপরে একটা ফাইভ স্টার একটা হোটেলে চেঞ্জ ছিল, ওইখানে খাওয়া দাওয়া করলাম, ভালোই সময়টা ভালোই কাটছে স্যারকে নিয়ে। ওইভাবেই মালদ্বীপ থেকে আমরা এবার আমাদের মানে চিটং এ আসার খবর হইলো আর কি, আমরা চিটং আসতেছি মালয়েশিয়া থেকে কার্গো নিয়ে, আমরা এবার চিটং এ আসবো। যাক সবার এবার মন টন ভালো, মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মালদ্বীপ থেকে, এটা সম্ভবত 10 তারিখ কি 12 তারিখ জুনের এরকম হবে আর কি, 10 তারিখ। তো মালয়েশিয়া আসলাম আপনার 26 তারিখ, সম্ভবত 26 তারিখে মালয়েশিয়া লুমুটে অ্যাঙ্কর করলাম, অ্যাঙ্কর করে একদিন পরে আমরা পোর্টে ঢুকলাম আর কি। মালয়েশিয়ার লুমুটটাও খুব ভালো লাগলো আর কি, খুবই সুন্দর, আশেপাশে পাহাড় টাহাড় ছিল
জি।
আর একটা জিনিস খুব সুন্দর লাগতেছিল যে মেঘ মেঘ এসে মানে পাহাড়ের উপর দিয়ে দেখতেছি যে বৃষ্টি হচ্ছে, মানে খুব ভিজুয়ালি দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কেমন হচ্ছে পাহাড়ে এসে, কেমনে বৃষ্টি মেঘে মানে বৃষ্টি করে তারপর চলে যাচ্ছে আর কি, মানে সুন্দর একটা দৃশ্য আর কি। তো লুমুটে আমরা বেশি দিন থাকি নাই, দুই দিনের মধ্যে লোড হয়ে গেল, এর মধ্যেই তাড়াতাড়ি করে সবাই বাইরে গেল আর কি, সবাই ঘুরতে টুরতে গেল। আমি এবার গেলাম চিফ স্যারের সাথে, চিফ অফিসারের সাথে, তো চিফ স্যার আমাদের এবার বাইরে গেলাম, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। তারপরে যেসব পেপারে আসছে যে টিভি কেনার কথা আর কি, সবাই টিভি নিছে, মানে টুকটাক কেনাকাটা
মালদ্বীপ থেকে,
না না মালয়েশিয়ার লুমুট,
মালয়েশিয়া
থেকে, সবাই দেশে আসবে, অনেকেই নেমে যাবে, সবাই টুকটাক কেনাকাটা করছে আর কি, অনেকেই টিভি কিনছিল। যাই হোক, মালয়েশিয়া থেকে দুই দিন পরে আমরা সেল করলাম আর কি, সেল করে দুই দিন আবার যে সেল করলাম মানে কি, পোর্ট থেকে বের হয়ে যে অ্যাঙ্কর করলাম আমরা, ওখান থেকে আবার রিফিউলিং করলাম আর কি, বাংকারিং বলে, বাংকারিং করে আমরা চিরঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি।
ওকে,
তো জাহাজের পরিবেশ সম্পর্কে একটু আর বলবো আর কি, জাহাজে অন্যান্য যারা ছিলেন আর কি খুব ফ্রেন্ডলি আর কি, সবাই খুব ফ্রেন্ডলি ছিলেন আর কি, অল্প মানুষ তো 17 জন, নর্মালি জাহাজে 20-25 জন থাকে, ছোট জাহাজ, মানুষও কম, তো সবার মধ্যে একটা মানে ফ্রেন্ডলি একটা ইয়া ছিল, একটা মানসিকতা ক্রুদের মধ্যে, অফিসারদের মধ্যে, সব ভালো, সবাই
সবাই কি বাংলাদেশি,
সবাই বাংলাদেশি,
সবাই বাংলাদেশি, ওকে,
সবাই বাংলাদেশি। আর আমার সাথে ম্যাক্সিমাম টাইমে যেহেতু আমি ক্যাপ্টেন স্যারের সাথে ডিউটি করতাম, তো সবসময় ওনার সাথে কাছাকাছি থাকা হতো আর কি বেশি, তো ওনার সাথেই মানে জাহাজের সব ভালো ভালো, মোটামুটি ভালো ভালো, উনি শিখতাম ওনার কাছ থেকে অনেক কিছু, অনেক এক্সপিরিয়েন্স, তো মানে সবসময় কিছু কিছু না কিছু আমাকে শেখাতে চাইতেন আর কি। ওয়াচ করতাম 8টা 12টা রাত্রেবেলায় যখন সিতে ওয়াচ চলতো, সবসময় কিছু না কিছু শেখাতে চাইতেন আর কি প্রতিদিনই
জি,
এরকম নিজের ছেলের মতো দেখতেন। এই হচ্ছে মোটামুটি আপনার দুর্ঘটনার আগ পর্যন্ত আমার লাইফের মোটামুটি সার সংক্ষেপ। আর এর মাঝে একদিন একটা ঘটনা বলবো আপনার, একদিন সকালে তখন আমরা লুমুটে ঢুকতে পোর্টে যাচ্ছি আর কি, তো প্রচুর ডলফিন, প্রচুর ডলফিন, তখন ডলফিনের কাজ কি, আবার ডলফিন সবসময় জাহাজের সাথে ইয়া করে, রেস লাগায় এবং জাহাজের সামনে আসে সবসময় ডিগবাজি খাবে, এটা খুব কমন কাহিনি সব জাহাজের সাথে, মানে এদের কি ইন্টেনশন থাকে জানি না। তো ক্যাপ্টেন স্যার আমাকে বলতেছে যে ব্রিজে ছিলাম তখন, তাড়াতাড়ি সামনে যাও, একেবারে সামনে যাও, ফোরকে চলে যাও, চলে যাও ফোরকে, চলে যায় ক্যামেরা নিয়ে যাও। তো বললাম কি স্যার ওখানে কি, বলে যাও যায় গেলে দেখবা, দৌড়ায় সামনে গেলাম, সামনে যেয়ে দেখি যে আপনার ডলফিন দুইটা জাস্ট আমার জাহাজের মানে বাউ একেবারে সামনে যে মুখের অংশটা একেবারে রেস লাগাইছে, মানে মনে হচ্ছে যে আমার জাহাজের সাথে রেস করতেছে তারা। তাহলে একটা দৃশ্য
মালয়েশিয়ার ইয়া থেকে লুমো ট্যাঙ্কারস থেকে দুই তারিখ সেল করলাম মালয়েশিয়ার।
গেল তিন তারিখ, আমরা মোটামুটি ভালো তখন পর্যন্ত সি মোটামুটি ভালো, কোনো সমস্যা নেই। তিন তারিখে সন্ধ্যা থেকে কি বিকাল থেকে সি আস্তে আস্তে রাফ হচ্ছে, মানে সোয়েল বাড়তেছে, উইন্ড স্পিড বাড়তেছে, আপনার ইয়া করতেছে, আপনার শিপিং সিজ যেটা বলে, যেটা আপনার যে পানির যে স্প্রেটা এসে পরে বড় সোয়েল হলে যাদের সাথে বাড়ি খেয়ে একেবারে পানি এসে ডেকের মধ্যে যাদের উপর এসে পড়ে আর কি, যেটা শিপিং সিস ওগুলাও আছে, মোটামুটি সি রাফ আপনার ফাইভ সিক্স, আপনার সি স্টেট উইন্ড স্টেট ফাইভ সিক্স এরকম আর কি। তো আটটা বারোটা আমি ক্যাপ্টেন স্যারের সাথে থাকি সবসময়। তো ক্যাপ্টেন স্যার সে ওইদিনকে আমি কেন জানি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি কি 91 এর সাইক্লোন দেখছেন, বলে স্যার বলে যে না আমি ওই সময় বাইরে কোথায়
ছিলাম, প্রচুর বিধ্বস্ত অবস্থা হয়েছিল,
তো বলে না আমি ওই সময় বাইরে ছিলাম। উনি বললো যে কেন, এই কথা কেন জিজ্ঞেস করতেছে না, বললাম যে স্যার শুনছি যে ওই সাইক্লোন দেখে নাকি অনেক ম্যারিনার নাকি ইয়া ছেড়ে দিছে, আপনার সি লাইফ ছেড়ে দিছে, যে এত ডেভাস্টেটিং ওইটা ছিল, এত ভয়ঙ্কর ছিল ওটা, অনেক জাহাজি জাহাজ ছেড়ে দিছে ওটা দেখে। তো ক্যাপ্টেন স্যার বলছিল যে দেখো এটা হায়াত, এটা তো উপরওয়ালার হাতে, এটা তো কখনো আসলে এটা তোমার মরণ আজকে আসলে আজকেই মরতে হবে, এটা বলে লাভ নেই। উনি কিভাবে ওই সময় এই ব্যাপারটা বুঝলো আমার মাথায় আসলো না, এটা এটাকে ভয় পেয়ে কোনো লাভ আছে, বলো না স্যার ভয় পেয়ে তো লাভ নেই। তো পরে তার কিছুক্ষণ পরে কিন্তু কাহিনী, তো বলতেছে যে এভাবেই আটটা বারোটা, বারোটার কাছাকাছি বাজলে নর্মালি আমাদের সেকেন্ড অফিসার ছিলেন যে মোবারক স্যার, উনি ক্যাপ্টেন স্যারকে নর্মালি একটু আগে এসে রিলিফ করতেন আর কি, বারোটা একটু আগে এসে, স্যার তো অনেক সিনিয়র, তো তো স্যারকে একটু আগে এসে রিলিফ করতেন, যে সাড়ে এগারোটার দিকে স্যার চলে গেল সেকেন্ড অফিসারের কাছে ওয়াচ এন্ড ওভার করে দিয়ে চলে গেল। তো ওই দিনকে আবার রিটায়ার্ড ছিল আমাদের শিপে, কিছু ঘড়ি অ্যাডভান্স করা হয়, রিটায়ার করা হয় যে এরিয়ায় যাই আমরা টাইমের। তো ওই দিনকে আমরা এক ঘন্টা রিটায়ার করছি মানে পিছাইছি আর কি। তো ওই দিন বারোটার সময় আমার শেষ ডিউটি শেষ, আমি বারোটার সময় ঘড়ি এগারোটা বাজায় করে দিয়ে চলে আসলাম আর কি। সি তখনও খারাপ, ওই ওরকমই চলতেছে, খুব রোলিং করতেছে, খুব পিচিং করতেছে। তো তখন আমি এসে কেবিনে এসে নর্মালি এসে ঘুমায় পড়ি না আর কি, এই শুয়ে থাকি আর কি, বা তখনও শুইনি, ঘুমাই নাই, ওদিনকে ঘুম আসে নাই আর কি, আপনার বারোটা সাড়ে বারোটার দিকে হঠাৎ করে আপনার মানে একটু টের পাইছি, তার আগে একটু টের পাইছি যে জাহাজ কেমন জানি একটু মানে ডান দিকে স্টারবোর্ড সাইডে একটু আপনার মনে হচ্ছে যে একটু বাঁকতেছে নাকি, বাট কেবিনে বিছনায় শুয়ে এটা বোঝা যাচ্ছে না আমার, অত ভালো বুঝতেছি না, বুঝি নাই এত। তো একটু হট্টগোল শুনলাম আর কি কেবিনের বাইরে, লোকজনের গলার আওয়াজ, কি ব্যাপার এত রাতে, এখন তো যারা ওয়াচ কিপার তারা ছাড়াতে এত চিল্লাচিল্লি হওয়ার কথা না, লোকজন তো বাদ বাকি তো ঘুমানোর কথা। তো বাইরে এসে বলতেছে আমার পাশের কেবিনে ছিল হচ্ছে এবি নাসির, সেও নিখোঁজ আর কি। নাসির ভাই এসে বলতেছে যে জাহাজ তো কাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাইর হন। তো আমার চাপড়ানো যা ছিল কালো গেঞ্জি একটা কালো প্যান্ট জাস্ট ওইটা, আর আমাদের ইয়াতে লকারে সবসময় লাইফ জ্যাকেট আর ইমার্সন স্যুট থাকে, কেবিনে সব কেবিনে থাকে। তো তাড়াতাড়ি লাইফ জ্যাকেটটা বের করে, বাইরে জুতা ছিল, জুতা পরে উপরে দৌড় দিলাম আর কি। দৌড় দিয়ে উপরে আসার সাথে সাথে দেখি যে জাহাজ অলরেডি কাত হয়ে গেছে, বুঝতে পারলাম না কি এরকম কাত হচ্ছে কেন। তো উপর থেকে আরেক ক্যাডেট যে মোখলেস ভাই নেমে বলতেছে যে আপনি তাড়াতাড়ি ইয়া করেন, আমাদের যেহেতু ডান দিকে কাজ হচ্ছে, বলতেছে যে পোর্ট সাইডের ট্যাঙ্ক গুলাতে ব্যালাস্ট মানে হচ্ছে পানি, পানি ঢুকায় আপনার লিস্টটা মানে কাজ যে হচ্ছে এটা কারেকশন করবে আর কি। জাহাজে নর্মালি স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে, এই ব্যালাস্ট ট্যাঙ্ক গুলাতে পানি নেওয়া হয়, নর্মালি যখন কার্গো থাকে না তখন
পানি দিয়ে
স্ট্যাবিলিটি মেনটেন করা হয় আর কি। ডান দিক এবং বাম দিক পোর্ট সাইড সাইডে বা সামনে পিছনে এই ব্যালাস্ট ট্যাঙ্ক গুলা থাকে আর কি, এগুলার মধ্যে পানি নেওয়া হয়। তো যেহেতু ডান দিকে কাজ হয়েছে তাড়াতাড়ি ইঞ্জিন রুমে গেল সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যার আর মুশফিক আমার।
ওই সময়টা কি জাহাজ কি চলছিল নাকি?
হ্যাঁ জাহাজ চলছে, জাহাজ বন্ধ হয়েছে 3:30 সময়, তখন অনলি 12:30 মতো বাজে। তো সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যার আর মুশফিক তখন দেখলাম যে গেল ইঞ্জিন রুমে গেল, ওরা বলতেছে যে ওরা মানে এই ব্যালাস্ট অপারেশনটা চালায় এবার ইঞ্জিন রুম থেকে, এখান থেকে পাম্প চালায় এবং ভাল্ব ওখান থেকে খোলে, আমরা জাস্ট এখান থেকে চেক করি যে পানি আসতেছে কিনা উপর থেকে। তো ওরা গেল ইঞ্জিন রুমে যে ব্যালাস্ট শুরু করলো আর কি, আমি যতদূর জানি আর কি। তো আমাকে বললো যে আপনি ডেকে যান তাড়াতাড়ি দেখেন কি অবস্থা। তো আমি ডেকে যাই, দেখি যে আলোর লিস্ট আরো বাড়তেছে আর প্রচন্ড ঝড় বৃষ্টি
ওই সময়টাতে।
হ্যাঁ খুব ঝড় বৃষ্টি, খুব বাতাস, আমার ডেকে যাওয়ার সাহস হলো না। তো আমাকে আবার তখনই আবার ব্রিজ থেকে ডাকলো আর কি, ব্রিজ থেকে ক্যাপ্টেন স্যার ডাকলো, ক্যাপ্টেন স্যার সেকেন্ড অফিসার ছিল ব্রিজে, ব্রিজে থাকো। আমি আমি গেলাম দৌড়ায়, দৌড়ায় যেতে পারতেছি না মানে খুব তাড়াতাড়ি জাহাজ কাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লিস্ট খুব বাড়তেছে। আমার মনে আছে আমি যে ব্রিজের যে দুই পাশে দুইটা দরজা আর কি, উইং এর দুইটা দরজা, আমি বাম দিক মানে পোর্ট সাইডের দরজা দিয়ে ঢুকতে গেছি, ঢুকে স্লিপ কাটছে, স্লিপ কাটে মানে সিনেমায় যেরকম দেখায় না যে উড়ে যায়, মানে ইফেক্টে যে দেখায়, আমি জাস্ট এরকম উড়ে গেলাম, উড়ে যেয়ে আমি ওই পাশের দরজা যেয়ে বাড়ি খেলাম। আল্লাহর রহমতে আমি কেমন জানি না, আমি পায়ে ব্যথা পাইলাম না, আমার হাঁটুতে বাড়ি লাগলো খুব জোরে, কিন্তু আমি ব্যথা পাইলাম না কেন জানি। আর আল্লাহর রহমতে ওইখানে ইয়াটা বন্ধ ছিল, দরজাটা বন্ধ ছিল ওই পাশে, নাহলে আমি মনে হয় বাইরেই চলে যাবো এই অবস্থা আর কি, শীতে চলে যেত। আমার কাত তো পুরো 30 ডিগ্রির মতো, 30 ডিগ্রির মতো জাহাজ কাত হয়ে গেছে। তো এই মুহূর্তে ব্রিজে মানে একটা ইয়া অবস্থা, তাও দেখতেছি ক্যাপ্টেন স্যার মানে খুব ইয়া আর কি, ঠান্ডা, কোনো নার্ভাস তার ইয়া হয় নাই, ব্রেকডাউন হয় নাই, খুব ঠান্ডা উনি। আর এর মধ্যে সবাই লাইফ জ্যাকেট পরে মোটামুটি রেডি, তারা যে পোর্ট সাইডে যে আমাদের লাইফ বোট থাকে সেই লাইফ বোটে যে ল্যাশিং থাকে, বাতা থাকে, এগুলো সব খুলে রেডি করে রাখছে, জাস্ট ক্যাপ্টেন স্যার বলে লাইফ বোট নামাবে, সবাই রেডি এই পাশে। আর উপর থেকে আমাকে বললো যে তুমি ইয়াগুলো কালেক্ট করো, ওই স্যার বললো স্যার কেবিনে যে ইয়া কালেক্ট করো, যে আমাদের সার্টিফিকেট, পার্সোনাল ডকুমেন্টস, পাসপোর্ট, এগুলো এগুলো কালেক্ট করো, সব কালেক্ট করে ব্যাগে নিয়ে নাও। তো আমি নিচে গেলাম, নিয়ে এগুলো সব কালেক্ট করলাম, আমি সেকেন্ড অফিসার দুজনে যে কালেক্ট করলাম করে। আর দুইটা জিনিস নিতে হয় লাইফ বোটে, সেটা হচ্ছে যে শার্ট আর ইপার্প, এই দুইটাও কালেক্ট করলাম। শার্ট আর ইপার্প হচ্ছে গিয়ে আপনার, শার্ট হচ্ছে গিয়ে সার্চ এন্ড রেডিও রেডার ট্রান্সপন্ডার, আর ইপার্প হচ্ছে ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন। এই দুইটা আর কি, আপনি যখন ধরেন আপনি লাইফ বোট নিয়ে ভাসতেছেন শীতে, কেউ আপনার কোন খোঁজ খবর পাচ্ছে না, তখন অন্য জাহাজের রেডারে আপনাকে নোটিশ করবে,
সিগন্যাল
পাঠাবে, জাস্ট ওই ওই টাইপের দুইটা দুইটা মেশিন আর কি। ওই দুইটা ধরুন জাহাজ অ্যাবান্ডন করলে ওই দুইটা সবসময় রাখতে হয় আর কি, নিয়ে নামতে হয়। তো যেহেতু আমাদের লাইফ বোটে যাওয়ার প্ল্যান আছে, জাহাজ যদি এরপর থেকে আরো সিচুয়েশন আরো খারাপ হয়, আমি ওগুলো নিয়ে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর সবাই দেখলাম যে ইয়া পড়ছে আপনার ইনমার্সন স্যুট, যেটা লাইফ জ্যাকেটের নিচে ইনমার্সন স্যুট। ইনমার্সন স্যুটটা হচ্ছে কি আপনার মানে একটা ফুল একটা সেট, জাস্ট মুখটা খোলা থাকবে আর পুরো একটা মানে পুরো শরীর ঢেকে থাকবে স্যুটটা পড়লে, আপনার ওই গায়ে পানি লাগবে না আর কি। যা যেহেতু পানিতে পড়লে যে ঠান্ডায় হাইপোথার্মিয়া হয়ে কিন্তু অনেকেই মারা যায়, তো ওই জিনিসটা ওই স্যুটটা সবাই পরে নিছে, আমিও নিচে কোনো মতে যে ওটা পরে নিলাম আর কি। লাইফ জ্যাকেট পরে সবাই আল্লাহ ডাকতেছে আর কি, কি করবে এখন যে খারাপ অবস্থা সেটা। এর মধ্যে পিছনে একটা জাহাজ ছিল আর কি, বাক্সমুন, যেটা আমাদের পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসছে চিটাংয়ে, জার্মান একটা জাহাজ। ওদেরকে বলা হয়েছে, ওদের কাছে SOS পাঠানো হয়েছে, সেভ আরসেল মেসেজ পাঠানো হয়েছে যে ওরাও রেডি, ওরা বলছে যে আমরা তোমাদেরকে অ্যাসিস্ট্যান্স দিব, আমাদের ফলো করে আমাদের পিছনে পিছনে আসতেছে ওরা। প্রথমে ওরা অনেক দূরে ছিল, আস্তে আস্তে তারা আমাদের কাছাকাছি চলে আসলো। দেখতেছি তাদেরকে যে দুই মাইলের মধ্যে চলে আসছে তারা।
আর এদিকে জাহাজ কাজ হচ্ছে ধীরে ধীরে,
জাহাজ তো ওই অবস্থা, টিকিটের মতো লিস্ট হয়ে গেছে।
তখন কি মুভ করা বন্ধ করে দিয়েছে?
না না, তখনও ইঞ্জিন চলছে। তখন ক্যাপ্টেন স্যার তখন ট্রাই করতেছে কি, এর মধ্যে আমি ব্রিজে গেছি, ব্রিজে যে ওই অবস্থায় কিছুক্ষণ স্টিয়ারিং ও করছি, স্টিয়ারিং ও করা যাচ্ছে না আপনার, এত লিস্ট, মানে দাঁড়ায় থাকার কোন অবস্থা নেই, স্টিয়ারিং ধরে দাঁড়ায় থাকার কোন অবস্থা নেই। এই অবস্থার কিছু ক্যাপ্টেন স্যার চেষ্টা করতেছেন যে কোন মতে আপনার যদি একটু কোস্টের দিকে কাছাকাছি যে জাস্ট অ্যাঙ্করটা ড্রপ করা, পানির ডেপটা একটু কম হলে অ্যাঙ্কর ড্রপ করে ফেলা যাবে আর কি, অ্যাঙ্কর ড্রপ করতে পারলে মোটামুটি আমরা সেফ। তো চেষ্টা করতেছে কিন্তু ওই সোয়েল, প্রচন্ড সোয়েল, সি খারাপ, তাও জাহাজ কোস্টের কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছে। কোর্স অল্টার করে দিছে, প্রথমে আমাদের কোর্স ছিল প্রায় 320 এর মতো এরকম ছিল, 324 আমরা পুরো ইস্টার্লি কোর্সে চলে আসছি, 100 এর দিকে চলে আসছি। আমি নিচে আসছি তখন ওইখানে ইমার্সন স্যুট পরে লাইফ বোটের ওইখানে সবাই ওয়েট করতেছে, এমন সময় হঠাৎ করে ইয়া বন্ধ হয়ে গেল, আপনার ইঞ্জিন বন্ধ হয়ে গেল
অটোমেটিক্যালি।
হ্যাঁ, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে ইঞ্জিন রুম থেকে ইয়া চলে আসলো, আপনার সেকেন্ড ইঞ্জিনিয়ার আর মুশফিক, মুশফিক হচ্ছে ইঞ্জিন কারের আমার ব্যাচমেট, আমরা একসাথেই থাইল্যান্ড থেকে আসছি কোথায় না। যাই হোক, মুশফিক চলে আসলো, তোরা বলতেছে ইঞ্জিন আর দিতে পারবে না। ওই সময় আসলে ওরকম লিস্ট থাকলে আসলে কিছু কাজ করে না আসলে, যাদের মুশফিকের মুখে আমি যেটা শুনছি আর কি, যে একটার পর একটার নাকি প্যারামিটার ফেল করতেছে আর কি করবে তারা, মানে কিছু করার নাই, মানে আপনি দেখতেছেন যে আপনার চোখের সামনে একটার পর একটা ফেল করতেছে, এরকম লিস্ট থাকলে ওটা তো কোনো নর্মাল কোনো কন্ডিশন না আসলে, তো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই অবস্থা আর কি। ওখানে কোন বয়লার বাস্ট হয়ে যেতে পারে, প্রেশার টেশার সবকিছু ইকুইপমেন্টের এত বেড়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেল, চলে আসলো ওরা। তারপরে আমরা করলাম কি, তখন ওই লাইফ র্যাফট যেটা আর কি, লাইফ বোট আর নামানো যাওয়ার কোনো উপায় নেই, এত কাজ হয়ে গেছে জাহাজ, লাইফ র্যাফট লাইফ বোট আর নামানো যাবে না, এত লিস্ট থাকলে লাইফ বোট নামানো যায় না। তো আমরা লাইফ র্যাফট যেটা ছিল, লাইফ র্যাফট জিনিসটা হচ্ছে আপনার একটা ইনফ্লেটেবল একটা বেলুনের আর কি, বোটের মতো ছোট্ট একটা ড্রামের মতো ক্যাপসুলের মধ্যে থাকে, ওটা একটা শক্ত কিছুর সাথে বেঁধে জাস্ট থ্রো করতে হয়, থ্রো করলে ওটা পানিতে পড়ার সাথে সাথে ওটা
ফুলে যায়,
ফুলে বেলুনের মতো হয়ে যায়, 20 জন ক্যাপাসিটি থাকে এটা।
ওকে,
আর ওটার মধ্যে অনেক এসেনশিয়াল জিনিস, পানি টানি বা কিছু ইমার্জেন্সি রেশন, মেডিসিন, কিছু আপনার পাইরোটেকনিক্স এগুলো থাকে ওর মধ্যেই থাকে। তো ওই লাইফ র্যাফট থ্রো করা হইলো, থ্রো করা হইলো, থ্রো করার পরে আপনার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে আপনি ইয়া হয়ে গেল, আপনার ব্ল্যাক আউট হয়ে গেল জাহাজ, মানে টোটাল অন্ধকার, জেনারেটর বন্ধ হয়ে গেল,
ফল করে গেল।
হ্যাঁ, ইঞ্জিনও শেষ, জেনারেটরও শেষ, জাহাজ পুরো অন্ধকার, টোটালি ব্লাইন্ড, আপনি আপনার কোন নেভিগেশনাল কোন এইড নাই, আপনার কোন ইঞ্জিন নাই, আপনি পুরো 3 ডিগ্রি লিস্ট নিয়ে আপনি এরকম একটা স্থিতে ভাসতেছেন। স্যার বললো যে অ্যাবান্ডন করো জাম্প দ্য ওয়াটার, একে একে সবাই জাম্প করলো, সবার প্রথমে সম্ভবত মুশফিক জাম্প করে। তো মুশফিক জাম্প করে, মুশফিক মনে হয় ইয়া ধরতে পারে নাই, লাইফ রাফটে উঠতে পারলো না, জানি না আমি আর ওকে দেখিনি। আমি 4 কি 5 নম্বরে আমি জাম্প করলাম, আমার পিছনে চিফ অফিসার জাম্প করলো আর কি আমার পিছনে। তো মানে জাম্প করে আমি দেখতেছি কি, যে আমার 10 থেকে 15 মিটার সাঁতরে যায় লাইফ রাফটা তো উঠতে হবে, মানে যেহেতু জাহাজের সাথে বাধা, বাট বাতাসে এটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আর কি, দড়ির সাথে যদিও বাধা বাট বেশ দূরে, জাহাজ থেকে বেশ দূরে, 10 থেকে 15 মিটার সুইম করে যে এটাতে উঠতে হবে। তো আমি ইয়া খুলে ফেললাম, আপনার ইমার্সন স্যুট খুলে ফেললাম, খুলে জাস্ট লাইফ জ্যাকেট পরে, আর কিছু না আমার কাছে, কিছু নেই, জাস্ট লাইফ জ্যাকেট, আর লাইফ জ্যাকেটের সাথে দুইটা একটা ভিসেল থাকে আর একটা ছোট্ট লাইট থাকে, ওই পরেই আল্লাহর নামে জাম্প দিলাম আর কি। তাও জাম্পও আপনার ধরেন যে প্রায় 10-15 মিটার উঁচু থেকে,
10-15 মিটার মানে কত ফুট হতে পারে এটা?
40-45 ফিট হবে।
ওকে,
থেকে জাম্প করলাম, জাম্প করার পরে দেখতেছি লাইফ রাফট দেখতে পাচ্ছি, লাইফ রাফটে
মানে মুশফিক গন,
মুশফিক কোথায় আমি জানি না, মুশফিক সবার প্রথমে জাম্প করছে, আমি
দেখছি
আমরা তখনও জানি না কিছু, তখন
এখন পর্যন্ত কেউ তো গন কেস নাকি,
না না মুশফিক আমার
মুশফিক সেভ হয়েছে। হ্যাঁ, ওকে ফাইন, ওকে, আমি নার্ভাসের মধ্যে ছিলাম, ওকে, হোয়াট এভার ইট ইজ,
মুশফিক বেঁচে আছে আল্লাহর রহমতে। তো আমি লাইফ রাফটে তখন অলরেডি ইয়া উঠে গেছে, মোখলেস ভাই উঠে গেছে, আর লাইফ রাফটে আমি ইয়াকে দেখতেছি, আমার আরেকটা আরেকজন সার্ভাইভার আপনার ডেক ফিটার রুবেল, রুবেলকে দেখতেছি, মোখলেস ভাইকে দেখতেছি, আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যারকেও দেখতেছি, নেজামুদ্দিন স্যার, সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যার। তো আমি চেষ্টা করতেছি সাতরা যায় উঠার, খুব কষ্ট চেষ্টা করতেছি, কাছাকাছি চলে আসছি, মেবি দুই থেকে তিন হাত দূরে আমি হাত দিছি, ওনারা হাত দিয়ে, মোখলেস ভাই হাত দিয়েছে, মোখলেস ভাইকে ডাকতেছি, মোখলেস ভাই ধরেন ধরেন, বলতেছে যে হ্যাঁ ধরতেছি আপনাকে, মানে উনিও চেষ্টা করতেছে ধরা। এমন সময় একটা সোয়েল ঢেউ এসে আমাকে একটা বাড়ি দিল, আমার কোথায় নিয়ে গেল আমি আর জানি না, আমি দেখতেছি আমি কন্টিনিউ দূরে চলে যাচ্ছি, আমি আর ধরতে পারতেছি না, ওইটা ধরে চলে আমি মোখলেস ভাইকে ডাকতেছি, মোখলেস ভাই মানে মোখলেস ভাই আমাকে এখন বলে যে ভাই আপনার, আপনি যদি না বাঁচতেন আমার মনে হয় যে সারা জীবনে আমি মনে হয় যে আপনার সেই গলার আওয়াজটা আমার আমাকে মানে কুড়ে কুড়ে খাইতো আর কি, যেভাবে আপনি আত্মনাদ করতেছিলেন, এখন মানে আজকেও বলছে এই কথাটা আমাকে মোখলেস ভাই। তো যাই হোক আমি ভাসতেছি, দেখতেছি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, আমি বুঝতেছি যে পরিণতি কি হইতে পারে, মানে আমি তো মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না এরকম একটা। তার কিছু ওখানে লাইফ রাফটের পাশে আবার ওখানে ওই জাহাজটা বাক্সমুন, তো আমি আমরা আমি আর ওই লাইফ রাফটারও কাছে আসতে পারতেছি না, ঢেউ যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতেছি না, জাহাজটার চারপাশে মনে হচ্ছে আমাকে ঘুরাচ্ছে, কাছে আর আসতে পারতেছি না, জাহাজটার কাছে আর আসতে পারতেছি না।
ওই সময়টা ফিলিংসটা কি হয় আলটিমেটলি বলা সম্ভব?
মানে বাঁচার জন্য একটা একটা তীব্র আকুতি আর কি, মানে আমাকে বাঁচতে হবে, আমি মারা যাচ্ছি এটা বিশ্বাস হইতেছে না আমার, মানে আমি মারা যাচ্ছি এটা বিশ্বাস হইতেছে না, বাঁচতে হবে এটা, এটা মনে হচ্ছে যে আমাকে বাঁচতে হবে। যাই হোক, তো এমন আপনারা আমি বলি, আপনি বললে হয়তো বুঝবেন যে আমি সামনে দেখতেছি জাহাজের আলো, জাহাজের আলো কিভাবে দেখতেছি, জাস্ট মানে একবার ডুবতেছে আর উঠতেছি, প্রচুর সোয়েল তো ডুবতেছে আর উঠতেছি, তো আমি দেখতেছি সামনে জাহাজের আলো দেখতেছি, কিন্তু আমি পিছনে তাকাতে আমি ভয় পাচ্ছি, পিছনে পুরো অন্ধকার, আমার মনে হচ্ছে যে সামনে জীবন পিছনে মৃত্যু, কিন্তু আমাকে কিন্তু কন্টিনিউ পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমি জাহাজ থেকে দূরে চলে যাচ্ছি, আমি তো সামনে আগাতে পারতেছি না, মানে আমার ওই দৃশ্যটা আমি ভুলবো না, আমি পিছনে থাকা আমি কি ভয়টা পাচ্ছি, আমি মনে হচ্ছে পিছনে মনে হয় যে আমার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে, মনে হয় যমদূত পিছনে আমার, এরকম মনে হচ্ছিল আর কি, পিছনে তাকাতে আমি ভয় পাচ্ছি, আমি পিছনে তাকাচ্ছিলাম না, তো আমাকে টেনে কন্টিনিউ পিছনের দিকে নিয়ে যাচ্ছে।
এখনো কি ঘুমের মধ্যে বা নর্মাল লাইফে ভয়গুলো আসে কাজ করে?
হ্যাঁ এখনো, এখনো করে রাতের বেলায় ঘুমাতে গেলে, এখন এখনো। যাই হোক,
দ্য মোস্ট হরিবল থিং ইন ইওর লাইফ, ওকে। হ্যাঁ তারপর কি হলো?
তারপর এরকম দুই ঘন্টা ভাসতেছি, জাহাজের কাছে যাওয়ার চেষ্টা করি, হুইসেল দিচ্ছি, অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, লাইটটা কোনো মতে উঁচু করে ধরে রাখছিল যাতে দেখে, কোনো মতে কাছে আসার চেষ্টা করে, এখন ব্যাপার কি এত বড় জাহাজ সে আমার কাছে কখন আসতে পারবে না, সে আমার কাছে আসলে আমি তাকে দূরেই যাব, আমার তার কাছে, তার কাছে
যেভাবে
হোক তাহলে সে আমাকে কিছু একটা ফেলে আমাকে সে ধরতে পারে, নাহলে সম্ভব না, সে আমার কাছে আসতে পারে না। তো এরকম
দুই ঘন্টা জুড়ে আপনি কাছে আসার জন্য ফাইট করতেছেন?
হ্যাঁ কাছে আসার জন্য ফাইট করতেছে, পারতেছি না, এমন দুই ঘন্টা প্রায় হয়ে গেছে। আমরা দূর থেকে লাইফ রাফটাও দেখলাম, লাইফ রাফটা দেখলাম যে আপনার ওরা ইয়াথ্রো করছে, আপনার ওই প্যারাশুট ফ্লেয়ার যেটা আর কি আকাশে মারলে এলাকাটা মানে পুরো আলো হয়ে যায় আর কি, আশেপাশে যদি কোনো ছোট ফিশিং বোট টোট থাকে ওরা তখন আসে রেস্কিউ করার জন্য চলে আসে। তো ওই দিন সি এতই খারাপ, আশেপাশে কোনো বোটও নাই, একটা বোট হলো ওই এলাকায়, ওখানে কিন্তু প্রচুর ফিশিং বোট থাকে কিন্তু ওই দিন কিছুই নাই, কপাল আমাদেরও খারাপ, কপালই খারাপ আর কি, কিছু আসে নাই। তো এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো সেটা আমারটা, আমি আমারটা পরে বলতেছি, মাঝখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে লাইফ রাফটের সাথে যে ঘটনাটা ঘটছে, এখানে বারো জন উঠতে পারলো, বারো জন লাইফ রাফটে উঠতে পারলো আর পাঁচ জন উঠতে পারেনি, তার মধ্যে আমি একজন। সে লাইফ রাফটা আবার ওই জাহাজের সাথে কলিউশন হয়ে না কি হয়ে আমি জানি না, লাইফ রাফটা উল্টায় গেল।
ওহো,
উল্টায় যে ওই জাহাজে পাঁচ জন উঠতে পারলো আর কি, এটা পরের দিন সকালের ঘটনা, সম্ভবত পরের দিন ভোরের ঘটনা। লাইফ রাফটার নাকি আমার ওনাদের বর্ণনা মতো যেটা আর কি, পাঁচজন উঠতে পারছে, ওই পাঁচজনকে পরে চিটাগাং নিয়ে আসছে, আর একজন লাইফ রাফটের উপরেই ছিল, আবু বকর সাহেব, উনি আমাদের সাথে আবার থাইল্যান্ড থেকে আসছেন, আবু বকর সাহেব ওই লাইফ রাফটের উপরেই ছিল, নেভির হেলিকপ্টার যে কেমনে ছিল কি ছিল এটা উনি বলে যে এটা উনি জানে না, কেউ নাকি টেনে লাইফ রাফটের উপরে তুললো, মানে ইট ওয়াজ এ মিরাকেল, উনি কোথেকে বৃদ্ধ, উনি বেশ বয়স, উনি কিভাবে ওখানে উঠলো, ওখানে উঠে উনি ওখানেই পড়ে রয়েছে, কোনো কিছু নেই, ওনার কাছে লাইফ জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নেই, জাস্ট লাইফ জ্যাকেটের উপরে ওখান থেকে নেভি হেলিকপ্টার যেয়ে ওনাকে ওখান থেকে রেস্কিউ করলো আর কি। আর বাকি পাঁচজনকে ওই বাক্সমুন, অনেক কষ্ট করে বাক্সমুন ওনারা উঠলো আর কি বাক্সমুনে। তো ওই এই ব্যাপারটা আপনাকে হয়তো বা যারা ওই জাহাজে ছিল, ওইখানে যারা ছিল তারা ভালো বলতে পারবে।
সো রাইট নাও আমরা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারি, ফোনে কথা বলতে পারি। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পার্টে ওর কিভাবে ওখানে উঠলো সেটা আমরা জানার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পর ফিরে এসে আমরা রাইকের কাছে আবারও ফিরে যাব। রাইক কিভাবে ওখানে উঠেছিল, কিভাবে সেভ হয়েছিল, শেষ পর্যন্ত কতজন নাবিক ওখানে বেঁচেছিল, কতজন হারিয়ে গেছে, আমরা পত্রপত্রিকার খবরে অনেক কিছু জেনেছি। আর আজকে আমরা এমন একজনের কাছ থেকে জানছি যে ওখানে ভিকটিম, আমরা জানব এবং সেই ফিলিংসগুলোকে ধরার চেষ্টা করছি। আমার বিশ্বাস যে হ্যালো ইট 920 তে এই মুহূর্তে লাখো শ্রোতা প্রচন্ড উত্তেজনায় ভুগছেন এবং লাখো শ্রোতা এই সমুদ্রের জলের সাথে ফাইট করছেন রাইকের সাথে। আমরা একটু পরেই ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। আরজি কিবরিয়া এবং আরজি কিবরিয়ার টিম আপনার সঙ্গে রয়েছে। আমরা সেই জাহাজের একটা ছবি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জাহাজের ছবিটা এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এমন একটি ছবি ওখানে দেয়া হয়েছে যে জাহাজটি যখন পেকে যাচ্ছিল এবং যখন একেবারেই ডুবুডুবু অবস্থা, ঠিক ওই মুহূর্তে জাহাজে যে ছবিটি তোলা হয়েছে সেই ছবিটি ওখানে দেয়া হয়েছে এবং আপনারা আসলে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাবেন। www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি আবারও হ্যালো 8920 তে। জীবনের গল্প বলার এই অনুষ্ঠানে আজকে রয়েছে রাইক, যে সমুদ্রের সাথে 48 ঘন্টা যুদ্ধ করেছে প্রাণ নিয়ে, প্রতি মুহূর্তেই মৃত্যু তাকে ঘিরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে এসছে। সেই জীবন যুদ্ধের গল্প আমরা শুনছি। রাইকের কাছে আমরা আবারও ফিরে যাব, তবে যাবার আগে আপনাদেরকে বলতে চাই হ্যালো 8920 তে আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। সেজন্য নিয়মটা হচ্ছে আপনি যেটা করবেন, আমাদের ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি ফেসবুক, যেটার কথা আমরা বারবারই বলে থাকি, আপনি দুইভাবে খোঁজ করতে পারেন, একটা হচ্ছে আরজে কিবরিয়া নামে এবং আরেকটা হচ্ছে ইউআরএল দিয়ে। আরজে কিবরিয়া নামে যদি খোঁজ করেন, আরজে স্পেস KEBRIA, নট KIB, KEBRIA, আরজে স্পেস KEBRIA, ওটা দিয়ে সার্চ করবার পর আপনি দেখবেন যে পেজটিতে প্রায় 230-এর কাছাকাছি মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আর ইউআরএল দিয়ে যদি খোঁজ করেন তাহলে যেটা করবেন www.facebook.com/hello8920, হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে রাইক, আমরা যেখানে ছিলাম যে আমরা কথা শুনলাম, মেম্বারদের সাথে শাকিল কথা বলল, আমাদেরকে জানালো, হ্যাঁ তারপর
তারপর আমি তো উঠতে পারতেছি না, আমি আমার মনে হচ্ছিল যে আমাকে মনে হয় ঢেউ আমাকে মনে হয় চারপাশে জাহাজের চারপাশ দিয়ে ঘুরাচ্ছে, বাট আমি কাছে আর যেতে পারি না। এখন এভাবে 2 ঘন্টার মতো পার হয়েছে একা একা, এমন সময় আমি একটা মানে ওই ছোট আলো দেখলাম আর কি, সম্ভবত লাইফ জ্যাকেটের লাইটই মনে হচ্ছিল। দেখতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু অনেক কষ্ট করে একটু কাছাকাছি গেলাম, বুঝলাম যে কেউ একজন সার্ভাইভার আর কি। তো জিজ্ঞেস করলাম কে, বলল আমি মোবারক। তা বললাম স্যার ঠিক আছে, আমার সেকেন্ড অফিসার আর কি, স্যার আপনি থাকেন আমি আসতেছি। অনেক কষ্টে যে সাঁতরে যে ওনাকে ধরলাম আর কি। তো উনি জাম করার সময় ওনার সাথে লাইফ জ্যাকেটও ছিল আর উনি একটা লাইফ বয় আর কি, যেটা লাইফ বয়টা নিয়ে উনি জাম করছিল আর কি। তো আমি ওনাকে যা ধরলাম, ধরে দেখলাম ওনার অবস্থা বেশ খারাপ, তখন বেশ খারাপ, মানে উনি বাজেভাবে ইনজিউর্ড হয়েছেন, হাতের মানে বাম হাতের দেখলাম যে মানে মাংস উঠে গেছে অবস্থা আর কি, মাথায় আঘাত পাইছে, পায়েও আঘাত পাইছে। এটা হয়েছে কিভাবে, উনি ওই বাক্সমন জাহাজটা উঠতে গেছিল আর কি, তো ওই জাহাজের সাথে বাড়ি খাইছে, উঠতে পারে নাই আর জাহাজের চারপাশে ইয়া থাকে, অনেক ম্যারিন গ্রোথ বলে এটাকে, শেয়ালার মতো আর কি, কাটা 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 কাটা, সাথে লাগলে নর্মালি ছিলে যাওয়ার কথা, একেবারে মাংস উঠে অবস্থা খুব খারাপ আর কি। শিপ সাইডে যেগুলো থাকে এগুলো ম্যারিন গ্রোথের কারণে। তো ওনাকে যা ধরলাম, ধরার পরে ওই ওই লাইফ বয়টার মধ্যে ঢুকলাম দুইজন, কষ্ট আর ঠান্ডাও লাগতেছে তখন। তো ওই লাইফ বয়ের মধ্যে ঢুকে দুইজন, এক ছোট্ট একটা লাইফের মধ্যে দুইজন কোনো মতে ঢুকে জড়াজড়ি করে আসি আর কি। তো এভাবে সকাল হলো, সকাল হওয়ার পরে কয়েকটা পাখি দেখতেছি, মানে সমুদ্রের মধ্যে প্রথম সকাল হওয়ার। তো দেখতেছি সি খুব রাফ, সূর্য উঠে নাই আপনার, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর কি। দূরে দূরে বাক্সমুন জাহাজটাকে দেখতেছি, ওরা চলে যাচ্ছে না, ওরা বারবার দেখতেছি যে মুভমেন্ট দিচ্ছে। তখন সম্ভবত এই যে পাঁচজন যারা রেস্কিউ হয়েছে এদেরকে রেস্কিউ করা হচ্ছিল, তখন সম্ভবত আমরা দূর থেকে বুঝতেছিলাম না, মনে করেছিলাম কি ব্যাপার এরা বারবার খালি মুভমেন্ট দেয়, একটু সামনে যায় পিছিয়ে যায়, কি ব্যাপার এরা করতেছে, কি আমাদের দিকে আসে না কেন। সম্ভবত ওদেরকে রেস্কিউ করতেছিল, আমাদেরকে দেখতেছিল না, আমরা অনেক দূরে,
কাছাকাছি আসলে আলটিমেটলি আরো দূরে সরে যাবে।
হ্যাঁ, তো যারা কাছাকাছি ছিল তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করতেছিল আর কি। তো ওদেরকে, যাই হোক, এভাবে সি খারাপ হয়ে গেল হঠাৎ। তো মুনি, আমরা কোথায় আবার, আমাদেরকে সোয়েল কোথায় নিয়ে গেল টের পেলাম না, ওই জাহাজটাকে হারাই ফেললাম লাস্ট। তখন মনে হচ্ছে যে কি হবে এখন, মানে কেউ আসে না কেন, মানে এতক্ষণ হয়েছে ঘটনা, এটা এমন কোন দূরেও না, 30-40 মাইল দূরে অথবা কোচ থেকে, এখনো কেউ রেস্কিউ করতে কেন আসতেছে না। ভয় লাগতেছে যে বাঁচবো না কি মারা যাবো।
পানিটাকে ভয় লাগে না যে মাছ ঠাস বা যে কোনো কিছু হাঙ্গর ঠাঙ্গর যদি খেয়ে থাকে তাহলে?
এখন শুনতেছি ওখানে নাকি অনেক হাঙ্গর থাকে, মানে ওটা খুবই এরিয়া, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি। তো সমস্যা ছিল যে পানির যে সোয়েল আর কি, মুখে এসে বাড়ি মারতেছে যে। তো চেষ্টা করতেছি ওটাকে পিছনে রাখতে, পিছনে রাখলে ওটার ইয়াতে আর কি, আমাদের
ঠান্ডা
না, পানি ঠান্ডা ছিল না, তবে ঠান্ডা না থাকলে কতক্ষণ থাকা যায়, শীত লাগতেছে আস্তে আস্তে। তো ওই পানিটাকে যাতে কোনো মতো মুখে না লাগে চেষ্টা করতেছি আর কি, তাও মুখ পেটে মুখে পানি যাচ্ছে, বমি করতেছি, খারাপ অবস্থা খুবই। আর
ভরসা তো লাইফ জ্যাকেট,
হ্যাঁ লাইফ জ্যাকেট আর লাইফ বয়ের মধ্যে ঢুকে আছি। এভাবে দুপুর হলো, আমাদেরকে ওইভাবে ভাসাচ্ছে, কোনো আশা নাই, আল্লাহ আল্লাহ করতেছি আর কি, দোয়া দূরত পড়েই ফেলছি, আগেই পরে পরেই লাভ দিয়েছি, দোয়া নুস পড়তেছি, কি করবো বুঝতেছি না আর কি, মানে কে বাঁচাবে এত বড় সমুদ্রে আমাদের, কে কি হবে, কিন্তু অনিশ্চিত একেবারে, কোনো ইয়াও বলতেছে, স্যারের অবস্থা খুব খারাপ, সেখানে বিচারের অবস্থা খুব খারাপ, বলতেছে যে আমরা কি মারাই যাবো এরকম বলতেছে। আমি বলতেছি স্যার বাজে কথা বলেন না, আল্লাহ আল্লাহরা ডাকেন আর কি, ওনার শরীরও ইয়া দিতেছে, বলছে আমি মনে আর পারবো না স্যার, এত ভেঙে পড়েন না আর কি, অবস্থা বেশ খারাপ তখন। তো সেভাবে চলতেছে, আমার কাছে ব্যাগ ছিল, আমার সার্টিফিকেট টিকেটের ব্যাগ ছেড়ে দিলাম, আর পারতেছি না ওটা নিয়ে সাথে,
মানে আপনার যেগুলো পাওয়া ছিল সার্টিফিকেট
এগুলো এগুলো সব ফেলে দিলাম, আর পারতেছি না ওগুলো সাঁতার কাটতে। তো দুপুরের দিকে হেলিকপ্টার দেখলাম অনেক দূরে, কিন্তু আমাদের নোটিশ করে নাই, অনেক দূর দিয়ে চলে গেল। এরকম বারবার আরেকটা জাহাজ দেখলাম, যে বাক্স লাগুন যে জাহাজটা, এই জাহাজটাকে দেখলাম দুপুরে প্রথম, আমাদেরকে আমাকে যে রেস্কিউ করছে যে জাহাজটা, ওই জাহাজটাকে প্রথম দেখলাম। ওরা দেখার পরে ওরা ওই ওইভাবে অনেক দূরে ভেসে যাচ্ছি, দেখতেছে না, এইভাবে যাচ্ছে। তো
শাউট করলেও তো বোঝার কোন উপায় নাই, শাউট করলেও তো বোঝার কোন উপায় নাই,
না শাউট করলে অনেক দূরে, তো আপনার সে 8-10 মাইল দূরে,
দেখা যায় মানে,
দেখা যায় অনেক দূর থেকে দেখা যায়, তো কাছে যাওয়ার কোন উপায় নেই। এভাবে দুপুর বেলায় ওই জাহাজটার কাছে যাওয়ার অনেক চেষ্টা করতেছে, কিন্তু সোয়েল পুরো উল্টা দিকে, আমাকে আমাকে এলাও করতেছে না ওইদিকে যাওয়ার, পারতেছি না ওইভাবে। ওটাকে সন্ধ্যাবেলাও দেখলাম, কিচ্ছু করার নাই, কাছে যেতে পারতেছি না, রাত হয়ে গেল, এখন আস্তে আস্তে ভয় লাগতেছে যে রাতে কি হবে। লাইট যেটা ছিল লাইটের চার্জও শেষ, তো আমাকে কেউ আর দেখার কেউ নাই, মানে আমাকে কেউ নোটিস করতেছে না আর। তো ওই দূরে একটা মনে হলো যে ফিশিং বোটের মতো কিছু একটা আছে, ছোট একটা লাইট, তো অনেক কষ্ট করে সেখানে অফিসার বললো যে চলো সাঁতরায় দেখি। তো অনেক কষ্ট করে সাঁতরে 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 কাছে গেলাম, তো যাই যা তাই ওইভাবে কাছে যাওয়া যায় না। তখন আর কি ওই ওই রাত পর্যন্ত চেষ্টা করছি আর কি, তারপরে আর আশা ছেড়ে দিছি আর কি। পরের দিন সকালে আমার মনে হচ্ছে রাতে ওনার আমি ঘুমায় গেছি, মানে
ওর মধ্যে
ঘুমায় গেছি কি মানে ভোর রাতের দিকে একটু, তারপরে সকালে যখন ঘুম ভাঙছে আমার মনে হলো যে আমি মানে স্বপ্ন দেখতেছি, তখন আস্তে আস্তে মানে ইয়া ফ্যাসিনেশন শুরু হয়েছে, মানে আপনার একটা ভ্রম ভ্রমের মতো লাগতেছে আর কি, যে আসলে কি সত্যি হচ্ছে নাকি আমি কি মারা যাচ্ছি নাকি বেঁচে আছি না মানে স্বপ্ন দেখতেছি এরকম মনে হচ্ছে আস্তে আস্তে। তো সেকেন্ড অফিসার তখন মোটামুটি ইয়া হয়ে গেছে, মানে আবল তাবল বকতেছে আর কি, তখন মানে আমার নিজে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আর উনি তো ইনজুর্ড, উনি তো দেখতেছে যে মানে প্রলাপ বকতেছে, তখন আমার তখন ভয় লেগে যাচ্ছে আর কি, যে কি হবে এখন, আমার তো যাই যাই অবস্থা, এখন কি হবে না আমিও বুঝতেছি না, আমার কাছে ব্যাপারটা ইয়া ইয়া লাগতেছে আমার, আমি একবার মনে হচ্ছে যে যে এটা স্বপ্ন। যাই হোক, তো এভাবে সকাল হলো, তো ওদিনকে একটু সি ভালো হলো আগের থেকে, প্রচন্ড রোদ পড়তেছে গায়ে, মানে ফসকা পড়ে যাওয়ার মতো রোদ পড়তেছে, তখন দুপুর পর্যন্ত এভাবেই যাচ্ছে, পানি খাইতেছি, পিপাসায় আপনার মনে হচ্ছে যে জীবনটা বেড়ে যাচ্ছে, কি বলবো আর, একটা গ্লাস পানির জন্য মনে হয় চিৎকার করতেছি এরকম,
পানির মধ্যে ভাসতেছে,
পানির মধ্যে আমি কার কাছে চিৎকার করতে জানি না।
অ্যানসেন মেরিনার গল্পটা পড়া আছে?
আমি চিৎকার করতেছি যে একটা গ্লাস পানি যদি আল্লাহ এক গ্লাস পানি, একটা গ্লাস পানি দাও, কিচ্ছু চাই না জীবনে, তো কিন্তু মানে ওই সমুদ্রের পানি শেষ পর্যন্ত খাচ্ছি, খাচ্ছি বমি করতেছি, কিন্তু মানে ইয়া ফুড়াচ্ছেন আপনার,
চেষ্টা
ফুড়াচ্ছেন, আর মনে হচ্ছে যে আপনার আপনার বমি করতেছি তাও কোনো ফিলিং নেই আপনার, তাও মনে হচ্ছে যে পানি, এই পানি যদি পুরো পানিও খেয়ে ফেলতে পারি মানে তাও মনে
চেষ্টা, পুরো সমুদ্র খেয়ে ফেললেও
চেষ্টা মিটবে না, কিন্তু এইটা কিন্তু খারাপ আপনার, পানি না খাওয়ার থেকে নোনা পানি খাওয়া কিন্তু আরো বেশি খারাপ, ডিহাইড্রেশন আরো বেশি হয়, আমার যেটা হয়েছিল আর কি, খাওয়ার থেকে না খাওয়াটা ভালো। যাই হোক, তো এভাবে দুপুর পর্যন্ত হয়ে গেল, দুপুরে দিকে আবার একটা হেলিকপ্টার দেখলাম আর কি, কিন্তু ওই দূর দিয়ে চলে যায়, কাছে আসে না, দুপুরের পরে আশা ছেড়ে দিছে আর কি, আল্লাহ শেষ আর কি করবো এখন,
কতবার
কতবার আর চেষ্টা করা যায়, তো এভাবে কি করবো আর ভাবতেছি, হঠাৎ করে দুপুরের দিকে সে একটু ভালো হলো, বাক্সলাগঞ্জ জাস্টটাকে আবার দেখলাম, প্রথম দুইটা বাজে মানে শুক্রবার দুপুরে, তো আস্তে আস্তে চেষ্টা করতেছি কাছে যাওয়ার, সেকেন্ড অফিসার মোটামুটি ইয়া আর কি, তখন মানে অচেতন আর কি মোটামুটি, তো কোন মতে সাঁতরে ওটা কাছে যাচ্ছে আর কি, সাঁতরে কাছে যাচ্ছে, এখন আমি লাইফ বয় থেকে বের হয়ে আসলাম, বের হয়ে এসে লাইফ বয় হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে সাঁতরাচ্ছি আর কি, এমন সময় আপনার ওরা একটা লাইফ বয় আল্লাহর রহমতে কেমনে কেমনে ওটার কাছে চলে গেলাম, বাক্সলাগঞ্জের কাছে চলে গেলাম, এই প্রথম তোরা একটা লাইফ বয় থ্রো করলো, লাইফ বয় থ্রো করলো, এখন আমি সাঁতরে যে এটা ধরতে পারতেছি না, ওটা ধরতে পারলাম না, যাই হোক আমি একটু পিছিয়ে চলে আসলাম, জাহাজ থেকে একটু পিছিয়ে চলে আসলাম, ধরতে পারলাম না, তখন আমি দেখতেছি যে দুইজন যে আমরা সাঁতরে যে আমি ওটা ধরতে পারবো না কখনো, তো আমি আমার তখন মনে হলো কি আমি সেকেন্ড অফিসারকে বলতেছি কি যে ওদেরকে বল, প্রথমে বললাম যে আপনারা মানে দুইটা লাইফ বয় থ্রো করতে বলতেছে, দুইটা লাইফ বয় থ্রো করো, তো ওরা দুই পাশে সামনে পিছিয়ে দুইটা লাইফ বয় থ্রো করলো, বললো আপনি ওটা ধরেন, আপনি ওটা ধরেন, আমি সামনেটা ধরতেছি, দিয়ে ওনাকে ছেড়ে দিলাম, তো উনি সাঁতরে পিছনেটা ধরতে গেল, আমি গেলাম সামনেটা ধরতে, আমি সামনেটা ধরলাম, কিন্তু ওনাকে দেখলাম যে উনি পিছনে চলে যেতেছে, খালি ধরতে পারতেছে না, তো ভয় লেগে গেল, আমি তো ওদেরকে বললাম তাড়াতাড়ি তোরা পিছিয়ে যাও, পিছিয়ে যায় আরেকটা পিছন থেকে আরেকটা লাইফ বয় থ্রো করতে, তো ওরাও দৌড়ায় দেখলাম পিছনে গেল আরেকটা লাইফ বয় থ্রো করতে, তো আল্লাহর রহমতে ভাগ্য ভালো ওই সময় পিছনে নেভির জাহাজ ছিল, নেভির জাহাজ তখন চলে আসছে, ওরা জাম দিল পানিতে, জাম দিয়ে সেকেন্ড অফিসার কে তুললো,
বাংলাদেশ নেভি
না না থাই নেভি,
থাই নেভি ওকে,
থাই নেভির জাহাজ এসে ওনাকে তুললো, আর আমাকে ওরা লাইফ বয় ফেললো, একটা দড়ি ফেললো, দড়ি দিয়ে বেঁধে একটু তুললো, মানে টেনে তুলে ল্যাডার নামাই দিল, ল্যাডার নামাই দিয়ে ল্যাডারের মাথায় একজন আসলো আর আমাকে ধরে ফেললো আর কি, ধরে টেনে নিয়ে ল্যাডারের ভিতরে নিয়ে আসলো আর কি, নিয়ে মানে সিঁড়ি দিয়ে আমাকে উপরে নিয়ে গেল আর কি, নিজের সাথে সাথে যেহেতু ঠান্ডার মতো ছিল হাইপোথার্মিয়ার মতো হয়ে গেছে, সাথে কম্বল দিয়ে পেঁচায় ফেললো, পেঁচায় ফেলে যে প্রাইমারি যে মেডিকেল এড গুলা দেওয়ার সব দিল আর কি, এইরকম আর কি। তো ওইখান থেকে আমাকে বললো যে তুমি ঘন্টা খানেকের মতো ওখানে ছিলাম, ওখানে বললো যে ওখানে সকালবেলায় মুশফিককে ওই জাহাজে রেসকিউ করছে, ওই জাহাজে, হ্যাঁ ওইখানে ভেবে এসেছিল, ওকে ওইভাবে রেসকিউ করছে সকালবেলায়, আমাকে বিকালবেলায় পাইলো তিনটা চারটার দিকে আর কি। তো আমাকে বললো যে মুশফিক আছে ওই জাহাজে, তো ভালো লাগলো আর কি যে একসাথে দুজন আছে। তো বললো যে নেভি তোমাকে নিতে চাচ্ছে, ফিলিপ সব ফিলিপিনো ক্রু, এখানে জার্মান জাহাজ ফিলিপিনো ক্রু। তো বাক্স লাগানোর বললো যে তুমি এর মধ্যে আমরা ওদের, ওরা আমাদেরকে খাওয়া দাওয়া কাপড় চোপড় সব মানে সব দিয়ে মোটামুটি একটা পজিশনে আসলাম আর কি। তো বলতেছে যে নেভি তোমাদেরকে নিবে, তো ওরা ওরা বোর্ড পাঠাচ্ছে আর কি। ঠিক আছে, নেভির তো হসপিটালে যাওয়া লাগবে, তো নেভির বোট আসলো, বোট এসে আমাদেরকে ওই বোটে করে নেভির জাহাজে নিয়ে গেল, জাহাজে নিয়ে ওই জাহাজের সাথে হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার ছিল, ওখান থেকে হেলিকপ্টারে করে ফুকেটে ট্রান্সফার করে দিল হসপিটালে আর কি। হসপিটালে ওখানে হেলিকপ্টার আসার পরে ওখানে সবাই ছিলেন আর কি, বাংলাদেশ এম্বাসির যত অফিসিয়াল, থাই নেভির অফিসিয়ালরা সবাই আমাদের রিসিভ করলো আর কি, আমাকে আর মুশফিককে। তার আগেই সেকেন্ড অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর প্রথম দিন যে হেলিকপ্টারে ইয়াকে রেস্কিউ করা হলো, আবু বকর সাহেবকে, আমরা চারজন একসাথে হসপিটালে ছিলাম। তো সেকেন্ড অফিসার অবস্থা বেশি খারাপ ছিল, তো ওনার হাতে অপারেশন করছে, এখন উনি থাইল্যান্ডে আছেন, চিকিৎসাধীন আছেন, হাতে অপারেশন করা হয়েছে। আর আমরা তিনজন গত 11 তারিখে বাংলাদেশে ব্যাক করছি আর কি। মোটামুটি
বাংলাদেশে ব্যাক করার আগে কি আপনার পরিবার জেনে গিয়েছিল যে এরকম?
হ্যাঁ, আমি ওই যে হেলিকপ্টার সে নামলো না, তার সাথে তখনই নামার সাথে সাথে আমার আব্বার সাথে কথা হয়েছে আর কি।
তার আগে কি জানতো যে এরকম একটা ইয়ে হয়েছে?
হ্যাঁ তো জানতো, তারা তো জানতো।
ওই সময় ফ্যামিলির কি ভয়াবহ অবস্থা সেটা আমরা জানবো, তবে তার আগে আমাকে একটু পরিসংখ্যানটা বলবেন। আপনারা তো 17 জন ছিলেন।
জি 17 জন।
17 জনের মধ্যে কয়জন এরকম বেঁচে আসতে?
আমরা 9 জন আমরা জীবিত উদ্ধার করা হয়েছে, 9 জনকে। দুইজনের ডেড বডি পাওয়া গেছে,
লাইফ জ্যাকেট
সম্ভবত, সম্ভবত আমি শুনলাম না, তবে আমি ডেড বডি গুলো আমরা থাইল্যান্ডে আমরা ইয়া করছি, শনাক্ত করছি আর কি। চিফ অফিসার আর চিফ ইঞ্জিনিয়ার স্যার দুইজনের আর কি।
ক্যাপ্টেন স্যারের
না, ক্যাপ্টেন স্যারটা পাওয়া যায়নি,
ক্যাপ্টেন স্যারটা এখনো পাওয়া যায়নি,
এখনো পাওয়া যায়নি। 6 জন নিখোঁজ আছেন এখনো, মানে 6 জনের মধ্যে ক্যাপ্টেন স্যার একজন আর কি।
এখনো 6 জন নিখোঁজ আছে,
6 জনের নিখোঁজ আর কি। দুইজনের ডেড বডি আমরা ওই ওখানে আইডেন্টিফাই করে আসছিলাম, সম্ভবত বাংলাদেশে আসছে, দাফন জানা যায়, দাফন হয়ে গেছে আর কি। আর 6 জন নিখোঁজ এখন।
মানে আমি ঠিক কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এইভাবেই আপনারা যেভাবে দুদিন ধরে ভাসছিলেন ওইভাবেই হয়তো তারা ভেসেছে এই 6 জন। আমরা ঠিক জানি না কি এস্টিমেট করব, মানে ভাসতে ভাসতে হয়তো কোথায় চলে গেছে আমরা কেউই জানি না, এরকম হতে পারে,
হতে পারে।
এরকম কি হয় আপনাদের জানা মতের ট্র্যাক রেকর্ড কত আছে যে অনেকদিন ভেসেছে তারপরে উদ্ধার করা গেছে, এরকম কি হয়েছে কখনো?
আসলে সাধারণত 72 ঘন্টার বেশি লাইফ জ্যাকেটের সাসটেনেবিলিটি 72 ঘন্টা আমি জানা মতে আর কি, লাইফ জ্যাকেট ভাসার কথা না, তারপরে ওয়াটার বয়েন্সিটাও নষ্ট হয়ে যাওয়ার কথা। তো ওভাবে তো বেঁচে থাকার সম্ভাবনা তো খুব কম, আল্লাহ তাও মিরাকেল হইতে পারে।
এখনো কি খোঁজ চলছে?
এখন সম্ভবত বন্ধ হয়ে গেছে খোঁজ আমার জানা মতে আর কি।
জাহাজটা তো কি হয়েছে শেষ পর্যন্ত জানা মতে?
জাহাজটা ওটা স্যালভেজ অপারেশন করছে, ওটা ইয়াতে নিয়ে গেছে আপনার মালয়েশিয়ার পেনাং নিয়ে গেছে, সম্ভবত দেশে আনা হবে ওটাকে।
ওকে, এবার ফ্যামিলির অবস্থাটা আমাকে একটু বলেন তো, ফ্যামিলিতে ওই সময় কি চলছিল এবং আপনাকে পাওয়ার পরে কি হলো?
তো আমি যতদূর আর শুনলাম আর কি, মানে আমার বাসায় মানে মা তো, মা যেটা বললো আর কি, যে ওদের কখনো বিশ্বাস করেন, মানে ওনারা ভাবতে পারতেছিল না যে আমাকে পাবে না কখনো, এরকম কান্নাকাটি, আত্মীয় স্বজন সবাই তো আসতেছিল। আর সমুদ্রে থাকা অবস্থায় আমার একটা কথা না বললেই না, আমার খালি মার কথা ছাড়া আমার কারো কথাই মনে পড়েনি
ওই সময়টাতে।
হ্যাঁ, একটা না বললেই না, আমি চিৎকার করে অনেক কাঁদছি আমার মনে আছে, যে আমি বলতেছিলাম যে আল্লাহকে, যে আমি মাকে খালি একবার দেখাও, আমি মানে মারা যাবো কিন্তু মাকে দেখতে পারবো না, এটা যাতে না করে আর কি। মনে খালি আমার মার কথাই মনে পড়ছে, আর কার কথা মনে পড়ে নেই আর কি। আর বাসায় তো কান্নাকাটি, তারা তো স্বাভাবিকভাবে খুবই ভেঙে পড়ছিল আর কি। তো নিউজটা যখন পাইছে সাথে সাথে মানে আমার আমি হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে আব্বার সাথে কথা হয়েছে আর কি। তো আসলে এটা বোঝায় বলা যাবে না ওনাদের ফিলিংসটা কি, আসলে কেমন লাগছে। একটা মধ্যে একটা ছোট মজার একটা ঘটনা না বললেই না, আমার ছোট বোনটা রদিয়া, ও ছোট 6 বছর বয়স আর কি, কেজিতে পড়ে। তো সবাই এত কান্নাকাটি আমাকে পাওয়া যাচ্ছে না, তো এর মধ্যে ওর কোনো ইয়া নাই, আমি এসে যা শুনলাম আর কি, ওর কোনো ফিলিংস নাই, ওর মতো খেলতেছে, ও ঘুরতেছে, মানে ওর কোনো ফিলিংস নাই। তো ওকে জিজ্ঞেস করছি তোমার এরকম কেন করতেছো, তোমার মানে আমাকে দাদা ডাকে আর কি, তো তোমার দাদাকে পাওয়া যাচ্ছে না, তুমি এরকম করতেছো, তোমার কি ইয়া লাগতেছে না? তো ও কয়দিন আগে ও ইউনুস আল্লাহ সাল্লামের গল্পটা শুনছে, যে মাছের পেটে যে গল্পটা, তো সেটা সে বলতেছে যে কদিন আগে শুনছে, তো সে বলতেছে যে আমার দাদার কিচ্ছু হবে না, আমার দাদাকে একটা প্রথমে একটা ছোট মাছ খেয়ে ফেলবে, তারপরে ওই মাছটাকে আরেকটা বড় মাছ খেয়ে ফেলবে, ওই মাছটা দিয়ে ওই সমুদ্রের পাড়ে বমি করে দিবে, দাদা বাসায় চলে আসবে। ছোট মানুষ আর কি, তো বুঝে নাই এত কিছু। আর আমার
এই যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন এখন, এরপর আপনি সাহস পান সমুদ্রে যাওয়ার?
এইভাবে আসলে এখনো ভাবি নাই সমুদ্রে যাওয়ার কথা, তবে আমার যেটা মানে যেটা বিশ্বাস করি আর কি মন থেকে, যে এটা এটাই আমার প্রফেশন, এটা একটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে, সবার জীবনে হতে পারে, যদিও এটা কোনো ভালো অভিজ্ঞতা ছিল না, কারোর জীবনে এই ধরনের কোন স্মৃতি আসুক এটা আমি কখনো দোয়া করবো না, কিন্তু ওটা হচ্ছে যে আমি যেহেতু আমার এটা এটা অ্যাক্সিডেন্ট হিসাবে যদি আমি কাউন্ট না করি, যদি আমি না করি, আমি সামনে আগাতে পারবো না, আমার জীবনটা থেমে যাবে।
দ্যাটস দ্য স্পিরিট অফ হেলোইন 920, এটাই ছিল যারা শিখতে চান তাদের জন্য এক লাস্টের কয়েকটা লাইন ছিল হচ্ছে আমাদের হেলোইন 920 মোটো, কেন আমরা এই গল্পটাকে আজকে আমরা এখানে প্রচার করলাম। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, এই আন্দামান সাগরে যে নিখোঁজ যারা হয়েছেন এবং একই সাথে বেঁচে যারা এসেছেন, আর যে ক্যাপ্টেন ছিলেন সেই ক্যাপ্টেনের স্ত্রী, সবকিছু মিলিয়েই শাকিল আমাদেরকে কি জানায়, চলুন আমরা শাকিলের কাছে একটু যাই। শাকিল,
দিনটি ছিল 4 জুলাই বৃহস্পতিবার। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট দ্বীপের কাছাকাছি আন্দামান সাগরে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমভি হোপ নামের জাহাজটি কাত হয়ে আংশিক ডুবে যায়। জীবন বাঁচাতে ক্যাপ্টেন সহ সাগরে ঝাঁপিয়ে পড়েন জাহাজের 17 জন নাবিক। প্রথম দিকে কয়েকজন লাইফ বোটে চললেও পরে সাগরের প্রচণ্ড ঢেউয়ে তা উল্টে যায়। ভাসতে থাকেন সবাই, কে কোথায় তার কোনো খোঁজ নেই। পরে একে একে উদ্ধার হন 6 জন, যার মধ্যে ছিলেন কুষ্টিয়ার মোখলেসুর রহমান।
রাত 1:30 বাজে আমাদের জেনারেটর এবং মেন ইঞ্জিন শেষ হয়ে যায়, ক্যাপ্টেন স্যার অ্যাবেন্ডনশিপ ঘোষণা করে। প্রথমে লাইফ রাফটার নামাই, একে একে সবাই জান দিয়ে আমরা লাইফ রাফটে 12 জন ছিলাম। দুর্ভাগ্যক্রমে বিশাল একটা ঢেউ এসে আমাদের লাইফ রাফটে আপনার ক্যাপসাইজ হয়ে যায়। পরে আমরা 5 জন ওই বাসমানে রেস্কিউ হতে পারছিলাম, শিপ সাইডের চারপাশে সহায় দিছে, তো এটা আমরা ধরেছিলাম। তো যারা যারা ধরতে পারছি তাদের মাঝখান থেকে আমরা 5 জন উঠতে পারছি, আর বাকি সবাই আসলে যে ঝড় তুফান ছিল তাতে উঠতে পারে নাই। উঠার পরে দেখলাম মানে শিপ সাইডে শেল আছে, ওই শেল গুলাতে আমার 2 হাত ছিঁড়ে গেছিল। ইনশাল্লাহ এখন মোটামুটি সুস্থ আমি, এটা প্রফেশনাল, সবাই আসলে এই ধরনের প্রবলেম ফেস করে না। কি ধরনের আরো প্রিকশন থাকা উচিত ছিল বা আসলে কি ধরনের সিচুয়েশনে কি করা উচিত সেগুলো রিয়েলাইজ করতে পারছি। আমি আবারও ফিরে যেতে চাই, আমার কোনো সমস্যা নাই।
জীবিত ফিরেই মোখলেস আবারও উত্তাল সাগরের বুকে নিজ কর্মে ফিরতে চান, স্যালুট জানাই তার এই সাহসিকতাকে। নিখোঁজ 11 জনের মধ্যে পরদিন 3 জনকে জীবিত আর 2 জনকে মৃত উদ্ধার করা হয়, যার মধ্যে ছিলেন জাহাজের চিফ অফিসার মাহবুব মুর্শিদ। ছোট মেয়েটির জন্মের সময় তিনি সশরীরে থাকতে পারেননি, তাই এবার ফিরেই মেয়ের জন্মদিন ঘটা করে পালন করতে চেয়েছিলেন, কিন্তু সব আশা নিভিয়ে দিয়ে ফিরলেন লাশ হয়ে। তার স্ত্রী যা বললেন,
আমার 2 মেয়ে, একটার বয়স 7 বছর হলো, পরে আরেকটার বয়স 1 বছর হলো, ওই যে বার্থডেতে ওর আসার কথা ছিল 3 তারিখ, সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার ছোট মেয়েটাও ঘুমাতে পারেনি। আর যেদিন লাশ আসলো সেদিন তো আমি মানে ওর লাশ দেখে আমি চিনতে পারছিলাম না, আসলে মানে অনেকদিন আগের লাশ পোস্টমর্টেম করা হয়েছে, একবার দেখার পরে আমি আর দেখতে পারিনি। লাশ দাফন হয়ে গেছে, তারপর আমার মনে হয় যে হয়তো ও আমাকে বাবু নামে আদর করে ডাকতো, মনে হচ্ছে বলবে আমি বেঁচে আছি, তোমরা চিন্তা করো না আমি বেঁচে আছি। ওদের ওর মেয়েদেরকে খুব ভালোবাসত, আমি শুনেছি ও নাকি খুব কান্না করেছিল পানিতে ঝাঁপ দেওয়ার আগে।
পানিতে ঝাঁপ দেবার আগে কেঁদেছিলেন মাহবুব মোর্শেদ। দুই মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেন তিনি, আর তিনি চলে যাবার পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড়ই শঙ্কিত এই বিধবা।
আমার বাচ্চাগুলো তো খুব ছোট, আমি জানি না ওদেরকে কিভাবে আমি মানুষ করব। এদের যদি কোম্পানি যদি আমাকে ক্ষতিপূরণ দিতে পারে, কিংবা পিএনআই যদি ওভাবে আমাকে হেল্প করতে পারে, তাহলে হয়তো আমি একটা আমার মেয়েগুলাকে ওর বাবা যেভাবে চালিয়ে গেছে সেভাবে চালিয়ে যেতে পারবো, ওদেরকে বাবাকে ফিরিয়ে দিতে পারবো। আমার মেয়ে আজকে বড়টা তার বাবার ছবির দিকে তাকিয়ে ছোটবেলার ছবির দিকে তাকিয়ে কান্না করছে করছে, আর ছোটটা তো সারাক্ষণ সে যে এক বছর আকাশের দিকে তাকায়, মাটির দিকে তাকিয়ে থেকে সে কান্না করে, বাবা বাবা বলে চিৎকার করে, কারণ ওর বাবার সাথে ওর ফোনে যা কথা হইতো।
ছোট্ট শিশুর বাবা বাবা চিৎকার ওর বাবার কানে আর হয়তো পৌঁছবে না, কারণ তার বাবার যাত্রা এখন না ফেরার দেশে। দ্বিতীয় দিনে জীবিত উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন হলেন আমাদের আজকের অতিথি রায়েক ফাইরুজ। নিজের উপার্জিত টাকা দিয়ে মায়ের জন্য টেলিভিশন কিনে এক বছরের শিক্ষানবিশ চাকরি শেষ করে রায়েক ফিরছিলেন নিজ ভূমিতে। খবর শুনে সন্তানের পথ চেয়েছিলেন তার জন্মদায়ী মা।
ও যেদিন মানুষের থেকে লাশ রওনা দেয় তখন আমার সাথে সে কথা বলছিল, মা আমি রওনা দিচ্ছি আমার জন্য দোয়া করো। রায়কে তাতেই বারবার ফোন দিচ্ছিল, প্রতিরা ফোন দিচ্ছিল যে এরকম একটা জাহাজ থাইল্যান্ডে ডুবে যাচ্ছে। প্রথম তো আমি বুঝতেই পারিনি যে কি বলছে, আমি যে আসলে অন্য কোনো জাহাজ। তারপরে সে একসময় আমাকে বললো যে ভাবি আপনি দেখেন টিভিতে একটা নিউজ দেখাচ্ছে বারবার, তখন আমার একটু ইয়ে হলো, আমি আমি বুঝতে চাচ্ছিলাম না বোধ হয় এরকম। টিভির হেডলাইন যখন দেখলাম, আমি জানি না ওখানে রায়কের নামটা ভুল এসেছিল, ঢাকা দিয়ে আসছিল নিখোঁজদের মধ্যে এর জন্য, আমি তখনই আমি চিৎকার দিয়ে বললাম এটাই আমার ছেলে, এটা সেই জাহাজ না। ওরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল, তারপর সে আসতে চলে গেল, নিয়োগে দিল যে এরপরে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে আর জীবিত আশা করা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল যে আমার ছেলে ব্যাক করবে আর কি, যখন ঘড়ি কাটা ছয়টা দিতে গেল তখন আমি বুঝলাম যে ওখানে নিশ্চয়ই এখন সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আমার ছেলে আর ব্যাক করবে না। আমি তখন শক্ত হয়ে গেলাম, তখন আল্লাহকে বললাম যে এরপরে যে নিউজটা আমাকে মানতে হবে সেটা যেন আমাকে ধৈর্য দিয়ে দাও, শক্তি দিয়ে দাও। নিজাটা গুলি দিয়েছেন তাকে নিজেন, কিন্তু আমার ছেলেটাকে আমি কখনো ধরে দেখতে পারবো না, জানবো না আমার ছেলেটা কোথায় আছেন বলতে পারবো না, এটা এই অনুভূতি কাউকে শেয়ার করা যায় না।
সন্তান ফিরবে কিনা এই নিয়ে অনিশ্চয়তায় ও প্রার্থনারত ছিলেন মা। অবশেষে রায়েক জীবিত অবস্থায় ফিরে এলে তার অনুভূতি,
এখনো বিশ্বাস করতে পারিনি যখন ওকে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে, কর্নেল ইমতিয়াজ বলে মোবাইলে ফোন করে আমাকে জাস্ট গলাটা শোনালেন, কনফার্ম করলেন যে এটা আমার ছেলে, তখন স্থির হলাম যে না বেঁচে আছে আর কি। আমার ওর সাথে দেখা হলো এয়ারপোর্টেই, সেটার অনুভূতিও আরেকগুলো আসলে বলে বোঝানো যাবে না, এটা শেয়ার করা যায় না।
মায়ের অনুভূতি প্রকাশ করার মতো না, আর অনুভূতি শব্দের সাথেই যে অপরিচিত সে রায়কের সবচেয়ে প্রিয় ছয় বছর বয়সী ছোট্ট বোন রোদিয়া। ভাইয়ের জন্য একটুও কাঁদেনি সে, কারণ সে জানত তার দাদা ফিরবেই।
ইউনিভার্স নামের গল্পটা শোনার সময় আমি সেটা জানছিলাম, তখনই আমি মনে করছিলাম এটা আমি জানি যে আমার দাদা ফিরবে, সেদিন আমি কোনো কাম জানি কিছু করিনি, আমার কেমন লাগছে আমার ভালোই যাচ্ছে।
রোদিয়ার খুশি চিরদিন যেন থাকে। পরিবারের এই মায়ের বন্ধন ছেড়ে রায়েক যদি আবারও সাগরে তার নিজ কাজে ফিরে যায়, তবে মা কি তাকে যেতে দিবেন?
সে নিজেই কিন্তু এই পথে বেছে নিয়েছে, আমরা কিন্তু ওরা তো কখনো কোনো কিছু চাপাইনি। এখন সে তার পেশা তার জব, সে যখন ফ্রিতে থাকে আমি কিন্তু সবসময় আমাদের সেজদাই পড়ে থাকি, আমি চাইবো যে সে না যাক, সে যদি মনে করে ব্যাক করবে যদি যেতে চায় তো যাবে, তবে ওই অবস্থা থেকে আবার ব্যাক করে সে যদি আবার যায় তাহলে আমার কিছু বলার নেই।
ধন্য মা, ধন্য রায়েক, অসীম শ্রদ্ধা তাদের প্রতি। যারা জীবিত ফিরেছে খুশি তাদের পরিবার, যারা লাশ হয়ে ফিরেছে সেই পরিবারে আজ শোকের ছায়া, আর যারা ফেরেনি সেই পরিবারগুলোতে অনিশ্চিত এক প্রতীক্ষা। ফিরে আসেননি জাহাজের প্রধান সেনাপতি ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, আবেগ জড়ানো গলায় তার স্ত্রী জানালেন,
মানে দিন যাচ্ছে সম্ভাবনা হয়তো ক্ষীণ হয়ে আসছে, তারপরে তো আশা ছাড়তে পারি না, যেহেতু আমি কোন রকম কিছু পাইনি যার জন্য এখনো আমি আশা করে আছি, হয়তো কোথাও আছে, হয়তো আছে না কোনো জায়গায়, হয়তো কোনো দ্বীপে। ওনার হাত পুড়ে গিয়েছিল, যারা ফিরে এসছে তারা দীর্ঘ সময় সমুদ্রে থেকে মানে জীবন সংগ্রাম করেছে, তাতে ওনারা কতটা অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই চিন্তা করে যে হয়তো উনি অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো সেভাবে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, সেই আশাতে আমি এখনো বুক বেঁধে আছি। সৃষ্টিকর্তার দুনিয়ায় ওনার করোনা ছাড়া কিছুই হয় না, এবং উনি অনেক কিছুই করতে পারেন, ভাগ্যে যদি সেরকম কিছু করে থাকেন, যদি ওনার অশেষ দয়া হয় সেই আশাতেই তাকিয়ে আছি।
মিসেস কর্মকারের মতো আরো পাঁচটি পরিবার সৃষ্টিকর্তার কাছে একইভাবে আকুতি জানাচ্ছে। ওই সাগর থেকে প্রিয় মানুষটি যেন আবারও নিজ ঘরে ফিরে আসে। টিম হ্যালো 8920-র প্রত্যাশা, সৃষ্টিকর্তার দয়ায় ওই সাগর যেন তাদের আবারও ফিরিয়ে দেয়।
ধন্যবাদ শাকিল, অনেক বেশি হৃদয় বিদারক, কিন্তু নিয়তির এখানে কি বা করবার আছে। ওকে রাইক, ওকে এখন তো মার জন্য কান্নাকাটি করছেন, একটা সময় নিজের সহধর্মিনী হবে, নিজের সন্তান হবে, মায়ের বন্ধনগুলো আরো বড় হবে, আরো জটিল হবে, তখন স্পিরিটটা নিশ্চয়ই এরকম থাকবে এবং কাজের ক্ষেত্রে এটা নিশ্চয়ই করতে হবে। বাবা কি বলেন, মা কি বলেন?
বাবা মা আমার আগের মতোই, তারা আমাকে কখনো কোনো কিছুতে প্রেশার দেন নাই, এটা হচ্ছে কথা। আমাকে এই প্রফেশন চুজ করতে বা কখনো কোনো কাজে কোনো প্রেশার দেন নাই, ওনারা আমার এই ব্যাপারে পুরো লিবার্টি দিয়েছেন। এখানেও সেম আগের মতো, যে তুমি ইচ্ছা হলে যাবা, ইচ্ছা হলে যাবা না। আর এখন আমার রিসেন্টলি জাহাজে যাওয়ার দরকার নাই, আমার সামনে একটা পরীক্ষা আছে, কম্পিটিশনসে একটা এক্সাম আছে ক্লাস থ্রি, আমি যে এক বছর সেই টাইম করলাম, এটার পরে একটা পরীক্ষা দেওয়া লাগে নেক্সট প্রমোশনের জন্য। তো আমি পরীক্ষাটা ইনশাল্লাহ এখন অ্যাপিয়ার করবো আর কি, তো তারপরে পরীক্ষা ক্লিয়ার হওয়ার পরে, পাস করার পরে তারপরে ভেবে দেখবো আর কি।
ওকে, আপনার হ্যালো 8920 শ্রোতাদের জন্য কিছু বলার আছে? জাহাজে যেহেতু থাকা হয়, রেডিও বেশি শোনা হয় না,
শ্রোতাদের জন্য আসলে আমার এখন যে ফিলিংস আর কি, যে সবাই বলতেছেন নতুন একটা লাইফ আর কি, নতুন নতুন করে ভাবার, তো ওনাদেরকে বলবো যে আসলে আমরা নানান সময় নানান বিপদে পড়তেই পারি, আসলে কখন উপরওয়ালা কার ভাগ্যে কি লিখে রাখছে, আসলে সবসময় আপনারা মানে আল্লাহর উপর বিশ্বাসটা রাখবেন, আল্লাহর উপর বিশ্বাসটা রাখবেন, বিশ্বাসটা রেখে আপনারা বিপদটা মোকাবেলার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক সোজা হয়ে যাবে ব্যাপারটা। আপনারা এমনি একটা মানে ওনার মানে উপরওয়ালার কাছ থেকে একটা হেল্প পাবেন, এই বিপদে যে ধৈর্য হারা মানে হবেন না আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। আর হ্যালো 8920, এই প্রোগ্রামে আপনার আমি হয়তো জানতাম না এই প্রোগ্রামের ব্যাপারে আগে, এবারে আসার পরে শুনলাম, শোনা তেমন একটা হয় না যাতে থাকে যেহেতু, তো ওনারা যেটা চেষ্টা করছেন মানুষের ছোট ছোট যে জীবনের যে এক্সপিরিয়েন্স গুলা, আসলে একটা মহতি একটা উদ্যোগ আমার মনে হয়, যে এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলা আমরা যদি শুনি, আসলে শুনেও যে অনেক কিছু শিখা যায়, সবসময় যে আমরা বিপদে পড়ব বা কখনো ঘটনা আমাদের সাথে ঘটবে তা না, তবে যে এই এক্সপিরিয়েন্স গুলাই আমাদেরকে জীবনে চলার পথে মনে করি যে অনেক সাহস যোগাবে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে রাইকের জীবনের স্টোরি। রাইকের জন্য আপনারা অনেক দোয়া করবেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, হ্যালো 8920 শ্রোতা যারা রয়েছে, শুধুমাত্র রাইক না, সমুদ্রে যারা ভেসে বেড়ায় জীবিকার জন্য, দেশ দূর দূরান্তরে সেইসব মানুষগুলোর জন্য হ্যালো 8920 শ্রোতাদের পক্ষ থেকে অগণিত অসংখ্য অসংখ্য দোয়া থাকবে। শুধুমাত্র সমুদ্র না, সমুদ্রে যারা জীবিকা নির্বাহ করে, যেসব মানুষজনের খবর আমরা পাই না, হয়তোবা হারিয়ে যায় পত্রপত্রিকায়, গণমাধ্যমে, রেডিও টেলিভিশনে আসে না, একেবারে অন্তরালে হারিয়ে যায়, সমুদ্রের বক্ষে হারিয়ে যায়, সেইসব মানুষগুলোর জন্য অফুরন্ত দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের হ্যালো 8920 রাইকের স্টোরিটা শেষ করতে চাই। এবং প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের এখানে এসেছিল র্যাবের গুলিতে পা হারানো পঙ্গু লিমন, লিমনের জীবনের গল্প প্রচার হবার পরে আমরা বিপুল সাড়া পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে, তার কিছু অংশ নিয়ে আমরা একটু পরেই ফিরব। তবে এই মুহূর্তে ফেসবুকে রাইককে নিয়ে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, রাইকের মার্চেন্ট মেরিনার যেটাকে আমরা বলছি সেই সময়ের কিছু ছবি এবং ওর প্রফেশনের কিছু ছবি এবং ওর ব্যক্তিগত কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুকে, চাইলে আপনারা ওখানে এসে দেখতে পারেন। আর একই সাথে জাহাজটির ছবিও ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি রাইককে কে কি বলেছেন ফেসবুকে সেটা নিয়ে, এবং একই সাথে গত সপ্তাহে লেমনের জীবনের গল্প প্রচার হবার পরে সেটার ফিডব্যাকটা কি ছিল সেটাও নিয়ে আমরা ফিরে আসব। আমাদের সাথেই থাকুন।
রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাই রে কান্দে রইয়া রইয়া, রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানেশি দারুণ জ্বালা দিবানেশি, অন্তরে অন্তরে আমার সাধের মন বধুয়াই রে কি জানে কি করে, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দী হইয়া পাখি হাই রে কান্দি রইয়া রইয়া, ওরে সম্পানের নাইয়া বাড়ির ঘরে, এই না পথ ধইরা আমি কত যে গেছি জইলা, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ সাইয়া,
লোবানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সেই সব বন্ধুদেরকে যারা এই হ্যালো ইট নাইন টু জিরো শুনে সাহরি খেয়ে তারপরে ঘুমাতে যাবেন। এত এত বেশি কমেন্টস পেয়েছি ফেসবুকে, আসলে সবগুলো পড়ে শোনানো সম্ভব নয়, তারপরেও আমরা রায়কের জন্য কিছু কমেন্টস আমরা পড়ে শোনাতে চাই। নাদিম ইসলাম পুলক লিখেছে, থ্যাংকস রায়ক ভাই এবং তোমার লাইফ স্টোরিটা শেয়ার করবার জন্য।
নাজমুস সাকিব খান লিখেছে, ভাই আমি মেরিন দিস ইয়ার চান্স পেয়েছি, মানে এই বছরে চান্স পেয়েছি, অ্যাডমিট হলাম, আমি কি ঠিক ডিসিশন নিয়েছি ভাই। কাজী জিল্লুর রহমান লিখেছে, কিবরিয়া ভাই 91 সাইক্লোনের একটা জাহাজ ডুবিতে আমার বাবাও ছিলেন একজন ক্রু, আমরা তাকে পাইনি। আলামিন লিখেছে যে নাবিক এই আপনাকে অভিনন্দন আপনার এখানে আসার জন্য, বা কিছু একটা টাইটানিক দেখেছি এখন শুনছি। তুষার ওয়াহিদ লিখেছে, কোনো ভালো ওয়ার্কের জন্য আজকে তুমি আমাদের সবার মাঝে, উইশ ইউ অল দ্য বেস্ট। আর মুক্তাসিন ইমরান লিখেছে হচ্ছে যে ভয়ানক অভিজ্ঞতা। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছে, রায়ক ভাই আপনার জন্য দোয়া করি। অলোক দাস লিখেছে, আজকের অনুষ্ঠানটা শুনে অনেকেই ভয় পাবে মেরিন ইঞ্জিনিয়ার হতে, সাইক ভাইকে সাহসিকতার পরিচয় পেলাম। অলোক দাস, আমার মনে হয় পুরো অনুষ্ঠানটা যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি যেটা বলেছেন সেটা একেবারেই ভুল, কারণ এত এত ভয়াবহ অভিজ্ঞতার পার হবার পরও রায়কের মনোবলটা আপনি দেখেছেন। আমরা এটাকেই ফোকাস করেছি আজকের অনুষ্ঠানে, যে যে ঘটনাটা প্রচার করা হয়েছে সেটা এবিসি রেডিওর অনুষ্ঠান শুনে যদি মানুষ ডিমোরালাইজ হয়ে থাকে তাহলে আমি বলবো ভুল, কারণ পত্রপত্রিকাতে এসেছে এবং পত্রপত্রিকার এক জায়গাতেও লেখা আসেনি যে রায়ক ফিরে এসেছে কিংবা অমুকে ফিরে এসেছে এবং তারা এখনো সেই সমুদ্রের বক্ষে যেতে চায় এবং সেখানে গিয়ে পেশার মাধ্যমে টাকা পয়সা অর্জন করতে চায়, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চায়, একটা জায়গাতেও লেখা আসেনি। আপনি পড়ে দেখুন পত্রপত্রিকার একটা লাইন আপনি দেখাতে পারবেন না আমাকে। কিন্তু হ্যালো ইট 920 তে আমরা ফার্স্ট বললাম যে রায়ক তার জীবনের গল্প বলেছে এবং সমুদ্র বক্ষ গিয়ে ঝড়ের সাথে মোকাবেলা করেছে, ভাগ্য হোক বা মায়ের দোয়া হোক, যেটাই হোক না কেন, দেশের মানুষের দোয়া হোক, সে ফিরে এসেছে এবং রায়ক এখনো সমুদ্রে ফিরে যেতে চায় কারণ সে এটাকে তার পেশা হিসেবে নিয়েছে এবং সে মনে করে যে মানুষের জীবন মানেই হচ্ছে চ্যালেঞ্জ এবং আমৃত্যু তাকে চ্যালেঞ্জটা নিতে হবে। আমরা এই মেসেজটাই দিতে চেয়েছি, বাকি সবাই যেভাবে প্রচার করেছেন সেখান থেকে বের হয়ে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চেয়েছি হ্যালো ইট 920 তে, এবং সেটা আমরা সার্থকভাবেই দিয়েছি আমরা বিশ্বাস করি। রাজীব রাজ লিখেছে, মাই ফাদার মোহাম্মদ সায়েম আলী, সেও কিন্তু শিপের মধ্যে ছিল। নিঝুম রাত লিখেছে, অনেক ভয়ানক একটা মুহূর্ত থেকে বেঁচে আসলো ভাইয়াটা, বেস্ট অফ লাক ভাইয়া তোমার লাইফে, ফিউচার লাইফের জন্য। ইমরান হোসেন তন্ময় লিখেছে, স্টোরির স্টার্ট হচ্ছে ড্রিমের মতো বাট শেষ হল মর্মান্তিকভাবে, প্রে ফর দেম অ্যান্ড আই এম স্পিচলেস। ওকে, খোকন কর্মকার লিখেছে, আমরা সবাই বাকি ছয়জনের জন্য দোয়া করি। প্রিন্স মাহমুদ তারেক লিখেছেন যে ভাইয়ার জীবনের গল্পটা শুনে অনেক কষ্ট লাগছে, চোখ দিয়ে কান্না আসছে। সজীব রায় লিখেছে যে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা নেগেটিভ ভাবে যদি দেখি তাহলে দেখতে পারবো, আমরা যদি পজিটিভ ভাবে দেখি তাহলে দেখতে পারবো, যারা হারিয়ে গিয়েছেন তারা তো হারিয়ে গিয়েছেনই, তাদের জন্য কি আমাদের কোনো ভাষা আছে? কিছুই বলার নেই। কিন্তু যে মানুষটি ফিরে আসলো রায়েক এবং ফিরে আসার পরে তার মধ্যে যে উন্মাদনা সমুদ্রের বুকে আবারও ফিরে যাবার, সেটি হচ্ছে জীবন। আমরা সেটাকেই সেলিব্রেট করতে চাই আজকের হ্যালো ইট 920 তে, কারণ প্রতি মুহূর্তে আমাদের আসলে বেঁচে থাকা মরে যাওয়া হাতে, কিন্তু সেই যে কাজ, সেই যে দায়িত্ববোধ, সেই যে উৎসাহ এবং সেই যে কিছু একটা করা, সেটাকে কখনোই আমৃত্যু থামিয়ে রাখা যায় না এবং এটাই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে এসেছিলেন আমাদের এখানে লিমন, লিমনের জন্য আমরা একইভাবে বলতে পারি, লিমন একটা পা হারিয়েছে ড্রাইভের গুলিতে, লিমন কি থেমে যাবে? লিমন একটা পা নিয়ে দাঁড়িয়েছে এবং লিমন আমৃত্যু দাঁড়িয়ে থাকবে, তার নিজের ভাগ্য পাল্টানোর জন্য লড়াই করে যাবে। লিমনকে নিয়ে হাজার হাজার কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছিলাম, শত শত কমেন্টস আমরা পেয়েছি আমাদের ফোনে, তার কিছু চুম্বক অংশ এখন আপনাদের জন্য শোনাচ্ছি।
লিমন ব্যাস ছিল তার প্রতি আমার যে বক্তব্য, আমি যে আমার স্যার তিনি বলেছেন যে তাকে ছয় মাসের মতো তিনি ফ্রিখানে রেখে তারপর তাকে ইংলিশ শিখাবে, সে যদি আসতে চায় সেখানে আমি তাকে ওয়েলকাম জানাই, সে যদি আসতে চায় তারা তাকে আমরা রাখতে পারি সেখানে।
আমার নাম মোহাম্মদ কাউদার হোসেন, আমার বাড়ি বরিশালে। লিমনের ঘটনা যা শুনলাম শুনে খুবই খারাপ লাগলো, খুবই কষ্ট লাগলো, চোখ থেকে পানিও বের হয়ে গেল। এরকম মানুষ খুবই কষ্ট করে, এরকম বাংলাদেশে এমনও মানুষ আছে যারা খুব কষ্ট করে লেখাপড়া শিখতেছে, কিন্তু তাদের জীবনটা যে এরকম ভাবে আইনের লোকেরা নষ্ট করে দিচ্ছে, এর জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো আমরা সবাই যদি তাকে সাহায্য করতে পারি জীবন ধন্য হয়ে যাবে, তাই আমরা চাই সবাই মিলা একে সাহায্য করতে।
আমি ওসমান চট্টগ্রাম থেকে বলতেছি, যে লিমন আসছে তার ঘটনাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তাকে যে র্যাবে গুলি করছে, গুলি করে তার পাহাড় এসে কত যে কষ্ট সে পাইছে, যে গুলি পাইছে সে স্যার আর কেউ বলতে পারে না। যে যেভাবে পারে তাকে আর্থিকভাবে সাহায্য করে তাকে আবার নতুন করে বাঁচতে উৎসাহ দিতে পারি। ধন্যবাদ জানাতে চাই এবিসি রেডিওর সকল টিম মেম্বারকে।
আমি তাহমিনা আহমেদ তন্নি, আমি মিরপুর এক কুটারঘাট থেকে বলছি। লিমন ভাইয়ার ঘটনাটা শুনলাম, আমার ভীষণ খারাপ লেগেছে। মানুষ যে কতটা অমানবিক হতে পারে এটা লিমন ভাইয়ার ঘটনা না শুনলে বোঝা যেত না। যে র‍্যাব কর্মকর্তারা আমাদের দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের কাছ থেকে এ ধরনের অমানবিক আচরণ আমরা কখনোই আশা করতে পারি না। এবং লিমন ভাইয়ের আম্মুকে আমি 16 কোটি বাঙালির পক্ষ থেকে সম্মান জানাই, সালাম জানাই, শ্রদ্ধা জানাই, যে তিনি যেভাবে সন্তানের পাশে থেকেছেন ছায়ার মতো করে, সব মা এর প্রতিনিধি হয়ে উনি এই কাজটা করেছেন, তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
আমি ইকবাল হোসেন মজনু, আমি বলছি পল্টন এলাকা থেকে। লিমনের গল্প শোনার পর আমি অনেক কষ্ট পেয়েছি। একজন সাধারণ ঘরের একজন গরিব সন্তান পড়ালেখার জন্য যে কষ্ট করেছে, এই কষ্টের পিছনে তার মায়ের অবদান ছিল। আমি তার মাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সেই সাথে একজন গরিব ঘরের সন্তানকে এভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গরিবগুলির জন্য তার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমি সেই সকল র‍্যাব সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সঙ্গে সরকারের কাছে দাবি করছি এই লিমনের পুনর্বাসন করার জন্য। লিমন যেন সারা জীবন বুঝতে না পারে তার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আমি এবিসি রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি।
এই মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, লিমন ভাইয়ের আমরা জীবনটা শুনেছি, আসলে এটা আমরা পড়ার পত্রিকা অনেক শুনেছি। প্রকৃত আসলে যে কি ঘটনা ওনার মুখ থেকে এবং আম্মার মুখ থেকে শুনে কেঁদেছি। রমজানের রাত্র সেরি খাওয়ার পর আমি ঘুমাইনি। যে র্যাবরা এরকম ভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে মানুষকে একটি ফুটন্ত ফুল যখন মাত্র অঙ্কুর থেকে ফুলটা ফুটতেছে এই মুহূর্তে ফুলটাকে পুঙ্গ করে দিল, নষ্ট করে দিল, এই নষ্ট দায়িত্ব কে নেবে? আমি চাই দোষী র্যাবদের বিচার হোক, যাতে আরো এই এক লিমনের মতন হাজার হাজার লিমন তার পুঙ্গ না হয়, আর এই এক লিমন সে বাংলাদেশের 100 কোটি লিমনকে পুঙ্গত্ব থেকে সে রক্ষা করেছে, সে আইনে লড়াই করেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তার মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে।
আমি ইয়াসিন হামিদ বলছি কুমিল্লা থেকে। লিমন ভাইয়ের যে গল্পটা শুনলাম সেটার জন্য সরকার দায়ী, যেহেতু একটা ঘটনা হয়ে গেছে, তার সবচেয়ে বড় জিনিসটা সে হারিয়ে ফেলেছে, তার পাও। আমি বলবো যে সরকার এটা দায়িত্ব নেওয়া উচিত। তুমি শুনে আমার কান্না চলে এসছে।
হ্যালো, সালাম আলাইকুম, আমানতুল্লাহ জামাল বলছিলাম নবাবপুর থেকে। আমি লেমনকে সাহায্য করতে চাই, আমি লেমনের কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাই, এবং লেমনের সাথে সরাসরি কথা বলে আমি তাকে সাহায্য করতে চাই।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম জ্যোতি, আমি ঢাকা জয়েন্ট থেকে বলছি। লিমনের একটা প্রতিবন্ধী ছেলে, ওর কষ্টগুলো অনেক বেশি, যে যার দেহে একটা অংশ নাই সে সত্যি খুব দুঃখী। ওর জীবনটা সত্যি খুব কষ্টের, অনেক কষ্ট দুঃখের মাঝে বড় হয়েছে। সবচেয়ে বড় কথা যে ওর লেখাপড়াটা চালিয়ে গেছে অনেক কষ্টের মাঝে। ওর সাথে যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণই অন্যায়। প্রশাসনের মানুষ যে এত কিছু করতে পারে, এত জঘন্য কাজ করতে পারে, সেটা চিন্তাধারার বাইরে। আমি দোয়া করি তোমার জন্য, তোমার এই আপুটু তোমার মতো প্রতিবন্ধী, তোমার তো একটা পা সমস্যা আর আমার দুইটা পাই অসুস্থ।
হ্যালো 8920,
অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যেসব বন্ধুরা, যেসব সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ আমাদের লিমনের কথা শুনে এভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা শেষ করছি আজকের হ্যালো 8920। আবার উদাত্ত আহ্বান জানিয়ে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে হ্যালো 8920 সিলেবাস ইন একটা অনুষ্ঠান আমরা খুব গর্বের সঙ্গে বলে থাকি, কারণ মানুষের জীবন যেহেতু সিলেবাস মেইনটেন করে না, মানুষের জীবন জন্মের পরে যে সাধ এবং সাধ্য নিয়ে আমরা পৃথিবীতে আসি তা শতকোটি মানুষের মধ্যে অনেকেরই পূরণ হয় না। সুতরাং আমরা বলতে পারি সেখানে শতকোটি মানুষের মধ্যে যে পূরণ হয় না সেখানে বিধাতার হাত থাকে, সেখানে মানুষের নিজের কৃতকর্মের ভুল থাকে, অনেক কিছু থাকে। মানুষের জীবন আগাগোড়া বর্ণিল, রঙের যত রং আছে পৃথিবীতে তার চেয়েও বেশি রং মানুষের জীবনে, এবং সেই রংগুলোকে আমরা ধরতে চাই হ্যালো 8920-তে। এবং এই জন্যই আমরা খুব সাহস নিয়ে বলে থাকি, খুব শ্রদ্ধা ভরে বলে থাকি, সেটা হচ্ছে হ্যালো 8920 কোন বিশেষ ক্যাটাগরির অনুষ্ঠান না, যেখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র বলা যেতে পারে দুঃখের গল্প কিংবা শুধুমাত্র এক ধরনের ভৌতিক অবশ্যই কিংবা শুধুমাত্র কষ্টের কিংবা শুধুমাত্র সাফল্যের। মানুষের জীবনের যতগুলো রং আছে, আমি রং শব্দটা ব্যবহার করছি এই কারণে যে সাফল্য বেদনা এসব দিয়েও আসলে সমস্ত রকমের অনুভূতিকে ধরা যায় না, তার চেয়ে বরং রং শব্দটাই বলি, যে রঙের যে বহুমাত্রিকতা, মানুষের জীবনের এই যে বহুমাত্রিকতা, সবগুলো মাত্রিকতাকে আমরা তুলে নিয়ে আসতে চাই হ্যালো 8920-তে। আমরা 61তম পর্ব আজকে প্রচার করলাম এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনকে কোনো না কোনোভাবে আমরা হ্যালো 8920-তে একসময় ধরবো।
হ্যালো 8920 শুধুমাত্র একটি জিনিস মনে রাখে গল্প প্রচার করার সময়। সাধারণ শ্রোতা যারা থাকেন তারা যদি এই গল্প থেকে কিছু শিখতে চান তাহলে সেই অ্যাঙ্গেলটি গল্পে রয়েছে কিনা। এছাড়া হ্যালো 8920 কোন ধরনের কোন বিশেষ ক্যাটাগরির মধ্যে কোন গল্প প্রচার করে না। সেই অর্থে আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প এখানে প্রচার করে লাখো শ্রোতা উপকৃত হবে, অনেক মানুষ শিখতে পারবে, সেটা যে কোনো অ্যাঙ্গেলের গল্প হতে পারে, আপনি আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে। দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, একেবারে ফিক্সড একটি নাম্বার হ্যালো 8920 এর জন্য, সবসময় খোলা থাকে 24 ঘন্টা। আবারও বলছি 9115668। আপনি যদি সেলফোন থেকে করেন তাহলে সভাপতি আপনাকে 02 যোগ করে নিতে হবে। ফোন করার পর আপনি আপনার নাম এবং আপনি আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পে সারাংশ বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল যক্লান্ত পরিশ্রম করে হ্যালো 8920 এর জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে যাকে অনেক 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 বেশি ক্রেডিট দিতে চাই অনুষ্ঠানটার জন্য, কারণ ওর পরিশ্রম আসলে ওর পরিশ্রমের একটা মূর্ত রূপ আমরা বলতে পারি হ্যালো 8920। ও আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনার জীবনের গল্পটা কি। তারপরে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি আমাদের এই হটসিটে বসবেন এবং আমরা অধীর আগ্রহে শুনব এবং লাখো মানুষকে শোনাবো আপনার জীবনের গল্প। আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। অনেক বন্ধুরাই অভিমান করে আমাদেরকে বলে থাকেন যে ভাইয়া অনেক চেষ্টা করেছে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় না, অনেকবার নাম্বার দিয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় না। তাদেরকে আন্তরিকভাবে বলতে চাই হাত জোর করে, সেটা হচ্ছে প্লিজ হতাশ হবেন না, একবার না পারলে দেখো শতবার, এবং আপনি চেষ্টা করতেই থাকবেন। জীবন যেহেতু থেমে নেই, জীবনের গল্পও থেমে থাকবে না, হ্যালো 8920 থেমে থাকবে না, এবং নিঃসন্দেহে আগামী কোন একটি পর্বে হয়তো আপনি আমাদের অতিথি হবেন। অনেক অনেক ভালো থাকুন, হ্যালো 8920 পক্ষ থেকে শুভরাত্রি, এবং যারা সেহরি খেয়ে ঘুমোতে যাবেন তাদের সবাইকে বলছি আমাদের এই টিমটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। অনেক ভালো থাকুন, এবিসির সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.